This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আর জি কিবরিয়া আছি আপনার সঙ্গে। আর হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প, আর জীবনের গল্প মানেই হচ্ছে এমন একটি গল্প যেখানে কোনো সিলেবাসে বাধা যায় না, যেখানে বিশেষ কোনো রং নেই, তবে রং থাকবে এবং প্রত্যেকটি রঙই এক একটি রঙের চেয়ে আলাদা। আমরা বলে থাকি যে পৃথিবীতে 600 কোটি মানুষ আছে এবং প্রত্যেকটি মানুষের জীবনের গল্পই প্রত্যেকটি মানুষের চেয়ে আলাদা। সেই অর্থে হ্যালো 8920 যেহেতু জীবনের গল্প বলে, সুতরাং এক একটি জীবনের গল্প আরেকটি জীবনের গল্প থেকে আলাদা। আমরা হ্যালো 8920 80তম পর্ব প্রচার করতে যাচ্ছি এবং আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে তার সঙ্গে আমরা পরিচিত হব। তার আগে বলতে চাই, হ্যালো 8920 আপনি যদি নিজেকে অ্যাজ এ মেম্বার হিসেবে খুঁজে পেতে চান এবং হ্যালো 8920 যে পরিবার রয়েছে, বিশাল পরিবার বা যে কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটির সাথে যদি একাত্মতা প্রকাশ করতে চান, তাহলে আপনার জন্য একটা সুযোগ রয়েছে। সেই সুযোগটি হচ্ছে ফেসবুক। আপনারা চলে আসতে পারেন এই মুহূর্তে আমাদের ফেসবুকে এবং লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যেতে পারেন। এবং ফেসবুকের মেম্বার যারা রয়েছেন তাদের জন্য একটা সুখবর আমরা বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের 64টি জেলায় কাজ করবে হ্যালো 8920 এবং ইটস আ ভলেন্টারি ওয়ার্ক, যেটা হবে যে প্রত্যেকটি জেলা থেকে আমরা বিশেষ কয়েকজন প্রতিনিধি নির্বাচন করব যারা ওই জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনের গল্প তুলে নিয়ে আসবে হ্যালো 8920 তে। হতে পারেন আপনিও সেই লাকি মেম্বার এবং সেই জন্য যেটা করতে হবে অবশ্যই হ্যালো 8920 মেম্বার হয়ে যেতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরেকটি উপায়ও আমাদের পেজটি খুঁজে পেতে পারেন, সেটা হচ্ছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA, আরজে কিবরিয়া। আরজে কিবরিয়া দিয়ে খোঁজ করলে অনেকগুলো পেজ আপনি পাবেন, কিন্তু যে পেজটিতে আপনি দেখবেন প্রায় 4.5 লাখের কাছাকাছি হচ্ছে মেম্বার, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। আর এখানে আসার জন্য নিয়মটি নিশ্চয়ই আপনার জানা আছে, তারপর আরেকবার মনে করিয়ে দিই, আমাদের একটি একেবারে নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে যেখানে ফোন করে প্রথমে আপনার নাম এবং তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলতে হবে এবং তারপরে আপনার জীবনের যে বিষয়ে গল্প সেই বিষয়টি খুব সংক্ষিপ্ত করে মাত্র 2 মিনিটে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আর আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এখানে সবাইকে একটু বলে রাখি যে ইদানিং ভুয়া শাকিলের খোঁজ খবর পাওয়া যাচ্ছে, তারা ফেসবুক থেকে হোক বা যে কোনোভাবেই হোক আপনাদের নাম্বার কালেক্ট করে, যারা অসচেতনভাবে নিজেদের নাম্বার পাবলিকলি প্রকাশ করেন তাদের কাছ থেকে নাম্বার নিয়ে নিজেকে শাকিল দাবি করে অনেক সময় টাকা পয়সা কিংবা অনেক সময় এক ধরনের উপঢৌকন আপনাদের কাছ থেকে চেয়ে কথা দিচ্ছে যে হ্যালো 8920 তে গেস্ট করবে। এই ধরনের যে কোনো কথা আপনি মনে করবেন এটা ভুয়া এবং হ্যালো 8920 টিম মেম্বাররা কখনোই এমন ধরনের কাজ করবে না, এটা নিশ্চয়ই আপনি জানেন। আর প্রিয় শ্রোতা, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। আপনি যদি সেলফোন থেকে করেন তাহলে 02 যোগ করে নেবেন। আমাদের সঙ্গে আজকে কে রয়েছে চলুন আমরা তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম শিরিন আক্তার লতা।
শিরিন আক্তার লতা হচ্ছে আপনার নাম। আপনার ফ্রেন্ড আপনাকে কি নামে ডাকে?
আমার লতা নামে সব জায়গায়।
লতা নামে সব জায়গায় আপনাকে ডাকে। যে জিনিসটা আমার জানার সেটা হচ্ছে যে হ্যালো 8920 তো নিশ্চয়ই আপনি শুনেন।
হ্যাঁ শুনি। নটরডেম কলেজের যে রাজা নাকি জানেন ছেলেটার নাম ছিল
আরিফ রাজ,
ওর আগে একটা ঘটনা মনে ছিল ওটা থেকে আমি শুনতেছি,
মানে কন্টিনিউ আপনি শুনে যাচ্ছেন।
কন্টিনিউ আমার কি বলবো, আমার নামাজ পড়তে দেরি, আমি যাই বসতে দেরি নাই কখনো।
আমার নামাজ কমপ্লিট করে দিয়ে আপনি হ্যালো 8920 শুনে খুব ভালো লাগলো। আর হ্যালো 8920 তে আমাদের বেশ কিছু নিয়ম আছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন যে প্রথমে আমরা আমাদের গেস্টদের সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই, যেমন আপনি কোথায় থাকেন এবং আপনার বয়সটা যদি আমাকে একটু বলতেন।
শুনছি বাবা মার মুখে 88 বর্ণাতে আমি জন্মগ্রহণ, কিন্তু আমি আসলে জানি না, মনে হয় 25 বছর হবে আমার বয়স।
25 বছর আপনার বয়স। কোথায় থাকছেন আপনি?
ঢাকাতেই থাকি কিন্তু বাসার ডিস্টেন্স।
বাসার ডিস্টেন্স আপনি বলতে চাচ্ছেন না, কেন বলতে চাচ্ছেন না, কি কারণে বলতে চাচ্ছেন না, সেটা আমরা জীবনের গল্প যখন আবিষ্কার করবো ঠিক সেই মুহূর্তে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে লতা, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই।
ওকে শুরু করুন। আর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলছি, লতাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আমাদের ফেসবুকে, ওখানে ওখানে এসে আপনি কোশ্চেন করতে পারেন। আমরা আমাদের গল্পের মধ্যে আপনার কোশ্চেন যদি প্রাসঙ্গিক হয় তাহলে লতাকে প্রশ্ন করব। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920 ওখানে যাওয়ার পরে লাইক দিতে ভুলবেন না। চলুন লতা, শুরু করুন।
আমি আসলে ছোটবেলা থেকে একটু দুষ্ট টাইপের ছিলাম, দুষ্ট বলতে খুবই দুষ্ট। আমার বাবা টাঙ্গাইল জুট মিল, না কটন মিল বলে, ওটাতে সিকিউরিটি গার্ডের জব করত।
আচ্ছা,
আমরা ওখানেই থাকতাম, সরকারি কোয়ার্টার। ওখানে আসলে আমার মনে নেই, একটু দুষ্টুমি ফাজলামি করতাম। তারপরে বাবা মা গ্রামে চলে আসে নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, রামগঞ্জ, শ্রীরামপুর আমার গ্রাম। চলে আসার পরে মানে আমার বড় মামা উনি বিদেশ নেওয়ার জন্য বাবাকে খুব ইয়ে করছে, পরে বাবা বিদেশ চলে গেছে। যাওয়ার পরে এদিকে আমি আর আমার মা বাড়িতে কিছুদিন থাকতাম, কিছুদিন আমার বড় খালাম্মা ওনাদের বাড়িতে, ওনার বাড়ি আবার আমাদের 7-8 মাইল দূরত্ব ওখানে।
আচ্ছা,
যে আমার মা ছোটবেলা থেকে আমার খালামার কাছে বড় হয়েছে, বড় মামা আর আমার মা। আর আমার খালু যে কোম্পানিতে জব করত,
আচ্ছা,
ওনার 5 মেয়ে আর আমি সহ 6 মেয়ে ছিলাম। আমার খালু যে যদি আমার খালতো বোন রুনু, ও আর আমি ফিটাফিটি বলতে গেলে, ওর জন্য যদি একটা ড্রেস কিনতো আমার জন্য একটা ড্রেস কিনতো, ওর জন্য একটা চুড়ি কিনবো আমার জন্য একটা চুড়ি কিনবো। মজার ব্যাপার হলো কি, ওর সাথে আমার সাথে সবসময় ঝগড়া লাগতো। ওর যেরকম ফ্লেট আমার ফ্লেট থাকতো, ও আমাকে মারতো তুই আমার ফ্লেটে খাস কেন, কিন্তু ওর একই রকম ফ্লেট তো ও চুন দিয়ে বা রং দিয়ে একে রাখতো রুনু। তো আমরা সবাই বলতাম কি টমেটো, এটা বলে দুষ্টামি করতাম। আর বন্যার সময় আমার আপা আমাকে রাইখা রাস্তায়, আমার আপুর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে রাস্তায় চলে যেত আর আমাকে বাড়িতে নিয়ে। আমি কি করতাম, ছোট ছিলাম তো বুঝতাম না, পুরো জামা কাপড় খুলে ফ্যান হাতে করে নিয়ে আমি রাস্তায় চলে যেতাম। যাওয়ার পরে আমার আপা ওখানে ধরে আমাকে অনেক মারতো। একে ছিলাম, আমার খালাতো বোনের কথা বলতেছি, এটা আমার একদম কাছের একটা বোন, খুবই ভালো। আমার সময় একটা ঘটনা বলি, যেটা হলো এক ঝুড়ি আম আনছে, আনার পরে আপুরে একটা আম দিছে, আমার দিল না কেন, আমি এখন চিৎকার পাকার শুরু করে দিছি। খালুজি বলতেছে গোসল করে আনছে ঈদের আগে, এক কোলে আমার আপু আর এক কোলে আমি, নিয়ে আসছে। আনার পরে এখন আমি ঝুড়ির সামনে দাঁড়া করে রাখছে, দাঁড়া করানোর পরে এখন বলতেছে এই আমগুলো রুনুর, আমি দিছি কান্না কইরা। আমি কইছি এগুলো আমার, রুনু আমার চুলের মুঠি চাপে ধরছে, আমি আবার মারপিট করতে জানতাম না, আমি বেল 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 করে কেঁদে দিয়েছে। খালাম্মা দৌড়ে এসে রুনুর দৌড়ে নিয়ে আসছে, রুনুর আর পায় ও স্লিম, ও কোথায় যে পলাইছে ওর আর খুঁজে পাওয়া যায় না। তা কাঁঠালও আনছে আমার আপুদের বাড়িতে দিবে, আপু তখন বড় আপু আর মির্জু আপুর মনে বিয়ে হয়েছে, হ্যাঁ ওনাদের বিয়ে হয়েছে। আর সেজু আপুর কথা, স্বপ্ন আপুর কথা আমি আসলে মনে নাই, ওনার বিয়ে হয়েছে কিনা, তখন তো ছোট ছিলাম এত মনে ছিল না।
আপনারা মোটামুটি একটা যৌথ পরিবারই ছিলেন?
হ্যাঁ, যৌথ পরিবার বলতে আমার দাদা দাদু ছিল, আমার দাদাও আবার আমার খালামাদের বাড়িতে অসুখের সময় আমার দাদাকে নিয়ে আসছে। আমার দাদাকে আমার খালামার ব্যালকনিতে একটা বিছানা করে দিছে, অনেক যত্ন আমার খালাম্মা আমার দাদাকে করতো, খালাম্মা অনেক কেয়ারফুল ছিল। তারপরে খাটের নিচে কাঁঠাল রাখছে, আমার আপু কি করছে যেটা বড় আপুর বাড়িতে দিবে ওটা বড়, আমার আপু আর আমি খাটের নিচে ঢুকছি, রুনু আর আমি খাটের নিচে ঢুকার পরে ও কাঁঠাল আমার বলতেছে ভাঙ, দুজনে ভাইঙ্গা খিদাও ছিল, ভাইঙ্গা পুরোটা খাইছে, মানে অল্প কিছু রয়েছে। রওয়ার পরে আমার আম্মা ঘর ঝাড়ু দিতে আসছে আর দেখে কি আমরা খাটের নিচে, আম্মা আর কিছুই বলে নাই, না বলে আমার বড় আপা রাহিমা ওনাকে বলতেছে রাহিমা রাহিমা দিঘা দুটা চোর আমাদের খাটের নিচে চুরি করে খাচ্ছে। আপু তো দৌড়ে আসছে, চোর দৌড়মু আজকে আইসা দুটো চুলের মুটি চাবি ধরছে, আপু কে আমার বাথরুমে ধরছে, বাথরুমে নিয়ে গেছে, বাথরুমে বেড়া ভেঙে ও পালাই গেছে আর আমাকে ধরে নাইরা করে দিছে মাথা।
আচ্ছা, একটা জিনিস যেটা বুঝলাম যে আপনার ছোটবেলাটা অনেক বেশি পরিমাণে চঞ্চল ছিল এবং একটু মজার ছিল, যেটা বুঝতে পারছি।
হ্যাঁ, তারপরে আবার আরেকটা ঘটনা বলি, আমার স্কুল জীবনেরটা, তখন তো ছোট ছিলাম, ভর্তি করেছে আমাদের শ্রীরামপুর স্কুলে রাবেয়া ম্যাডাম বিউ কার্ড, মনে হচ্ছে না নায়ক নায়িকাদের যে বিউ কার্ড ছিল ওটা নিয়ে মারামারি করে একটা মেয়ের কলম ভেঙে ফেলছি। ভাঙার পরে মেয়েটা আমার মার্স ম্যাডাম আসছে, ম্যাডামের কাছে বিচার দিছে, আমা ম্যাডাম আমার কি করছে, এক পায়ে বেঞ্চের উপরে দাঁড়া করে কানে দাঁড়ায় রাখছে। এখন আমার তো জিত, আমি ওর কলো ভাঙছে কি হয়েছে, আমার মারলো, ম্যাডামের কাছে খবর আছে। আমার মা আবার কখনো টাকা দিত না আমার হাতে, সবসময় টিফিন দিত। তো আমি কি করছি, চকলেট নিয়ে আমার একটা ক্লাসমেট বলতেছি কি চকলেট খাবি, হ্যাঁ খাবো, আমাকে বিদেশি চকলেট আমার বাবা দিছে, মানে বাংলাদেশি চকলেট, ওগুলারে আমি আবার বুদ্ধি করে একটু বিদেশি আকারে করছি। পরে দিছে আর আমি কই পানটা আমার কাছে দে, তুই এক কাজ কর, তুই এটা নিয়ে যা, চকলেটটা খোল আমি পান হাতে রাখি। ও কি করছে, ওরা তো বুদ্ধি নাই, আমি ইটার কোনা নিয়ে আসতে ম্যাডামের পানের মধ্যে দিয়ে দিছি, আমি ম্যাডাম নিয়ে দিছে, ও ম্যাডাম একটা চা বানিয়ে দিছে, একটা চিকার দিল, আমার দাঁত ভেঙে গেল গো, কালাম ছাড় ছিল, দৌড়ে আসছে, কি হয়েছে কি হয়েছে, কয়ে পান আনছে কে, এই যে ও আনছে, এই তোর সাথে কাট লগে দেখা হয়েছে লতার সাথে, রাবি আপা আপনি কি লতারে মারছেন? হ্যাঁ সে দুপুরে তো মারছি, প্রতিশোধ নিচ্ছে, আমার চেরাতে ভাইয়ের কাছে বিচার দিছে, আমার চেরাতে ভাই মার কাছে এসে বলে দিছে। মা কি করছে? মা আমি বাসায় গেছি, আজকে তো এত যত্ন, মামুনি ভাত খেয়েছো? আসো খাইছি। মামুনি আপেল খাবা? খাইছি। এখন আমি তো জানি আমার পিটনি আছে, আমি তো ডিজে নামাজে দাঁড়াই গেছি, এখন নামাজ পড়তেছি পড়তেছি। মা বলতেছে তোমার কি নামাজ পড়া হয় না? মা শোনো বাকি, তোমার নামাজ পড়া হয় না? এটা বলে চুলোর মুঠি ধরে আয় না, বাইন্দা পিটানো শুরু করছে লাঠি দিয়া। পিটা ছাড়া আমি মারে কান্নাকাটি করি, বকাঝোকা দিই নাই। পরে আমি মা ওর যে বাচ্চু ভাই, বাচ্চু ভাই কইছি, তাকে ছাড়া আমি ওনার হাত থেকে ছুটে চলে গেছি। যাওয়ার পরে যে আমার মায়ের খাওয়াইছে তার তো আজকে খবর আছে। তারে আমি আমার একটা বান্ধবী ছিল নার্গিস, নার্গিস আমার মাকে মারছে, কত ধরিস না, আমি ওর ধরে আনতেছি। আইনা শীতের দিন ছিল, পুরো উলঙ্গ করে পানিতে দাঁড়া করে রাখছি, এখন ও বলতে জেডি জেডি করতে করতে টেডি দেখা শুরু করে দিছে।
ওকে, একটা মোটামুটি জিনিস যেটা দেখলাম যে আপনার ছোটবেলাটা প্রচন্ড রকম দুষ্টুমিতে ভরা এবং আনন্দেই বলা যেতে পারে। তারপর
আমার একটা জড়াতো ভাই, উনি বিদেশ থেকে আসলো, আমার মা বলতেছে তোর খোকা ভাই আসছে। তা আমি কো আমার খোকা ভাই তো, তাতে আমার সমস্যাটা কোথায়? খোকা ভাই তো খোকা ভাই। পরে আসার পরে ওনারা আমাকে রামগঞ্জে নিয়ে গেছে, রামগঞ্জে নেওয়ার পরে আইসক্রিম কিনা দিছে, আবার ওই সাথে আমাকে একটা লাল স্কার্ট লাল গেঞ্জি আর একটা লাল ওড়না বিয়ের ওড়না কিনে আনছে আমার জন্য। আমি মাকে বলতেছি মামা এটা কার? এটা তোর। আমি মানে মজা করে বললাম আর কি, ওরে আমার লাল ওড়না লাল ওড়না, এটা বলে বাড়িতে গেছি। আমার বড় খালামাকে বলতেছে আপা আপনার মেয়ে স্বপ্নাকে দেন, আমি স্বপ্নাকে সহ ওই যে আমাদের বাড়ির ইসমাইল আছে, ইসমাইলদের বাড়িতে দাওয়াত খেতে যাবো কালিগো বাজার।
ইসমাইলটাকে
সম্পর্কে জেরাত বাই হয় আরো কেরিয়ার, উনি আমাকে সবসময় অনেক আদর করত। তো ওনাদের বাড়ির নাম করে খোকা সহ রওনা দিচ্ছে কারিগো বাজার। কারিগো বাজার আসার পরে এদিক দিয়ে আবার আমার ওই জেরাতো ভাই সহ আরো জেরাতো স্যারম্যানের ভাই আনোয়ার, ওরা কিভাবে জানে ইঙ্গিত পায় গেছে, আমার মাকে সহ আটকাই ফেলছে। আপনারা কো যান কলতার বিয়ে ফরম কার সাথে খোকার সাথে, এখন ওরা তো ঘুষ খাওয়ার জন্য করবেই, ওরা নিয়ে আমাকে একটা পার্টিতে বসেছে। বসানোর পরে বলতেছে লতা তোর বিয়ে, আমি নাচতে নাচতে করে আমি বিয়ে করবো, আমাকে চকলেট দিতে দেবো। পরে আমাকে এক গাদা চকলেট দিচ্ছে আর চিনি দিছে, আমি চিনি পছন্দ করতাম, চিনি খাচ্ছি আর বলতেছে কবুল বল। পরে আমি নাচতে নাচতে বলতেছি কবুল কবুল।
দাঁড়ান 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 দাঁড়ান, মোটামুটি একটা বিশাল ধাক্কা পেলাম আমরা শুরুতেই। আপনাকে বিয়ে পড়ানো হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে বিয়েটা চলে এসছে এক। দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে এখানে বাবার কথা একেবারে জানতে পারছি না, আপনার বাবা
বাবা বাইরে থাকে, বাবা এখনো জানে না, বাবার কথা একটু পরে আসতেছে।
দাঁড়ান আমি একটু ছোটবেলা, যেহেতু ছোটবেলার প্রসঙ্গটা চলে এসছে আপনার, আমি একটু জানতে চাই আপনার বাবাকে আপনি ছোটবেলার জন্মেই দেখেছিলেন না দেখেন?
হ্যাঁ দেখেছি। পরে তো আমার যখন বয়স কত, চার পাঁচ বছর হইব মনে নাই, তখন কবে জানি বাইরে চলে গেছে, দেশে বাইরে,
সেই সময়টা আপনার মনে নাই?
মনে নেই।
ওকে, এবং আপনার প্রসঙ্গটা যখন বিয়ের প্রসঙ্গ
তখন বাবা বাইরে থাকে,
তখন বাবা দেশের বাইরে থাকে, সৌদি আরব থাকে। আচ্ছা, আপনার পরিবারে কেবলমাত্র আপনিই ছিলেন সন্তান, তাই তো? একটাই মাত্র মেয়ে, আপনার বাবা দেশের বাইরে থাকত। হঠাৎ করে একটা ছেলে আসলো, যে ছেলেটার নাম হচ্ছে খোকা।
খোকা আমার বাবার বড় ভাইয়ের ছেলে,
জ্যাঠাতো ভাই যেটাকে আমরা বলি। খোকা বিদেশ থেকে আসলো এবং আপনার মা বিদেশ থেকে আসার কতদিন পরে? এটা
বিদেশে আসার মনে হয় কত, চার পাঁচ দিন পরে ঘটনাটা হয়েছে।
খোকার বয়স কত ছিল?
খোকার বয়স তখন ছিল 29 না 30 এমন হবে, আর আমার বয়স ছিল 6 থেকে 7 বছর মনে হয়, 7 বছরই হতে পারে, 7 থেকে 7.5-8 এরকম হবে আমার মনে হয়।
আপনি কোন ক্লাসে পড়তেন তখন?
তখন টুতে পড়তাম।
ক্লাস টুতে পড়তেন? আপনার বয়স 7 থেকে 7.5 বছর,
ক্লাস টুতে পড়তাম,
আর খোকার বয়স হচ্ছে
30 বছর,
প্রায় 29-30 বছর,
লম্বা চুল এরকম মোটা ছিল,
উনি দেখতে এরকম ছিল কিংবা মোটা কাটা ছিল ফাইন। কিন্তু কথা হচ্ছে যে 30 বছরের ছেলের সাথে 7 বছরের আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে, কেন? আর আশেপাশে লোকজন কি ছিল না?
ছিল, সবাই আমার মার মুখটাকে ভয় পেত, এক একটা খারাপ ভাষা বলতো, ওরে বাবারে বাবা, পুরুষরাও পারে না।
দজ্জাল টাইপের ছিলেন?
দজ্জাল বলতে কি, একটু পাগল টাইপের।
পাগল মানে?
এই মানে নিজের বুঝ নিজে বুঝে, পরের বুঝ কম বুঝে।
ওকে, আমরা কিছুটা হলো কনফিউজ, ঠিক আছে। আপনি যে ঘটনাটা বলছিলেন যে আপনার সঙ্গে বিয়ে দেওয়ার ব্যাপারটা ঘটছিল, একটু বলুন। তারপরে
আমাদেরকে যখন আটকাইছে, আটকানোর পর ওখানে কারিগবাজার একটা ভাবির বাড়ি ছিল, আমি তখন জানতাম না ওনা কার বাড়ি, ওই বাড়িতে নিয়ে আসছে। আনার পরে আমার গায়ে লাল ওড়না ছিল, আমি যাই দেখাইতেছি, এরও দেখছো নি আমার ওড়না, নোয়াখালী বাসায়, এরও দেখছো নি এর আয় ওড়না গাদ দিছি, এভাবে বলতাম আর কি, দেখছো নি এর আয় ওড়না গাদ দিছি, তোগো আসেনি তো? সবাই বলে আমাদের আছে, আমি কে ওরে নানগো নাই, মানে এটা নোয়াখালীর বাসা আর কি, মানে আপনাদের নাই। তো ওরা সবাই আমার
ভাই, নোয়াখালীর ভাষাতেই বলতে পারেন, কোনো সমস্যা নেই।
দেখছেন দেখছেন রাঁড়া আছে আর ওর না আছে, আর মা কিনে দিছে, আরে খোকা ভাইও কিনে দিছে, করে তো তোর হাই হইব, মানে এমনি বলছে আর কি একটা কথা আর কি, ওটা তো স্বামী হবে। তো আমি বলতেছি স্বামী কি খায় না কি করে, খায় না ওটা বাইটা মাথায় দেয়, তোর মা দেখাইব তোর কি করে। এটা বলার পরে পর আমি কই ও আমার বিয়ে, এটুকু আমি নাচতেছি নাচতেছি, এখন আমার মা বলতেছে এক চুপ বয় বয়, পরে বসছি, বসার পরে এখন মা বলতেছে আমি যা কই তোর তা আনতে হইব। আমি কই আচ্ছা ঠিক আছে শুনবো আপনি বলেন, মানে আমি তখন নোয়াখালীর বাসায় আর কি, বলতেছে তুই কবুল বল, আমি না আমি কবুল করতাম না, আর আমার আগে চকলেট দেন, সবাই বলতেছে কবুল কর, আমি কিনা চকলেট দেন। তা আমার আমার সালাকা ছিল যে চকলেটটা, ওটা আমার ফেভারিট ছিল তো, আর চিনি ফেভারিট ছিল, এই দুইটাই না আমার সামনে দিছে। এখন আমি নাচতে 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 খাইতেছি আর কইতেছি কবুল 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 কবুল, এটা বলছি। পরে বিয়ে হয়ে গেছে, হওয়ার পরে আমার এখান থেকে এরা কি কি টাকা পয়সা নিছে না কি কইছে ভাই আমি জানি না, এটা ছোট ছিলাম তো এগুলো বুঝি নাই। পরে খোকা ওদের বাড়িতে চলে আসছে, আমাকে আমার খালা মাগো বাড়িতে নিয়ে গেছে।
বিয়েটা হলো কোথায়?
কারিগোবাজারে।
কেন হলো
ওখানে? কেন হলো আসলে আমি জানি না, এটা মনে নাই, আমি ছোট ছিলাম তো সেই জন্য, ওখানে আমাদের বাসার পাশে তো সেই জন্য।
আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আপনার বয়সটা যেরকম ছিল তাতে আসলে সবকিছু মনে থাকার কথাও না। আমি একটা জিনিস বুঝলাম প্রিয় শ্রোতা এখানে, সেটা হচ্ছে ও যে সময়ের গল্পটা বলছে সেই সময়ে প্রথমত বিয়ে হওয়া তো প্রশ্নই ওঠে না, বাল্যবিবাহ যেটাকে বলে আমরা, কিন্তু বাল্যবিবাহে যেই ছেলেটি ওকে বিয়ে করছে তার বয়স কিন্তু 30-এর কাছাকাছি বয়স, এবং ওর মা ওকে বিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে কি কারণে দিচ্ছে ওর বাবা তো দেশের বাইরে আমরা ঠিক জানি না। ওর যতটুকু মনে আছে ও বলছে যে আমি চকলেট পছন্দ করতাম, ওই চকলেটটা আমাকে দিয়ে বলা হলো কবুলটা বলার জন্য, চিনি পছন্দ করতাম ও পরপর কবুল বলে দিল। ও এটাও নিশ্চিত যে ওর বাড়িতে বিয়েটা হয়নি, হয়েছে কোন একটা বাজারে বা কোন একটা জায়গায়। আপনি একটু বলতে পারেন যে ওই বিয়েটার সময় কে কে উপস্থিত ছিল?
আনোয়ার ভাই ছিল।
আনোয়ার কে?
যারা তো ভাই বলে আরক বাড়ির আরক ঘরের।
আচ্ছা।
চেয়ারম্যানের ভাই বলে আর কি, আর আনোয়ার ভাইয়ের বন্ধু বান্ধব ছিল আমার মনে নাই, আর আমি স্বপ্না পা ছিল খোকার সাথে, খোকার কিছু বন্ধু ছিল আমি মনে নাই, আর আমার মা ছিল।
এই কজনই?
হ্যাঁ। তারপরে আমাকে নিয়ে আসছে খালামাদের বাড়িতে, আর স্বপ্নাপা তো একটু বুঝের, স্বপ্নাপা বলতেছে মা জানেন আজকে না লতার বিয়ে দিয়ে দিছে, খালামাকে তো ওই যে হাগলই গেছেন এই মাইয়ারে বিয়ে দিছে, ওই কেন একটা অনেক বাড়িবে, আর বাড়ি তো থাকানোর দরকার নাই, এখন আমার খালামা লাগছে ঝড়গা, খালামা ঘাটি ঘটা সব ভিক্ষা মাইরা আর মাইয়া রেখা যাইবে, মানে আমাকে রেখা যাইতো, মা আমার ছোট ছিলাম না করলে কইরা সোজা হাঁটা ধরছে রাতে দুপুর রাত, আমার আমার ভয় কম ছিল, রাতে দুইটার দিকে হাঁটা ধরছে চলে আসছে আমাদের বাড়িতে, আর খোকা আল্লাহ রাখলে উনার মার লগে ঝড়গা কইরা এরপরে আমাদের বাসায় উঠছে। তখন আমাদের একটা চৌবাড়ি ঘর ছিল আর একটা দোচালা ঘর ছিল, ওই দিনে আমাকে আমার মা পরের দিন আর কি ওর কাছে রাত্রে আমাকে দিছে, দিছে আর ও আমাকে কত কিছুর ভয় দেখা, আমি ভয়ে আমি ভাইয়া আমি এডি কি এগুলো বুঝি না, মানে ফিজিক্যালি রিলেশন যেটা ওটা বুঝতাম না, তো বাসরাত বলতে কি একটা রুমে দিয়ে দিছে আর কি, রুমে দেওয়ার পরে ও আমাকে অনেক জোর জবরদস্তি করতেছে ফিজিক্যালি রিলেশনের জন্য, কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে, আমাকে আমার ছাড়েন আমি এগুলো বুঝি না এগুলো কি, ও একটু পরপর আমার কি বলবো আমার জামার ধরে আর ইয়া ধরে টানা শুরু করে, আমি এগুলো ইয়ে করতে পারি না সারা রাত এরকম না।
মা ছিল না? মাকে ডাকছিলেন ওই সময়?
ডাকছি না, আমার মা এসে ভয় দেখাইছে, টেন্ডা আছে না টেন্ডা দিয়ে কইছে তুই যদি শিক্ষা দিস তাহলে তোর টেন্ডা দিকে আইতিব।
টেন্ডা কি জিনিস?
মাছ ধরে যে
বর্ষি?
না না বর্ষির মতো, মানে এটা ওই গজারিয়ার টাইটা মাছ খাইয়া যে বর্ষাকালে।
আচ্ছা, এক ধরনের বর্ষার মতো দেখতে, ওই যে পানির উপরে ছুঁড়ে মারে,
ছুঁড়ে মারে যেটা ওটাকে বলে আর কি টেন্ডা, গ্রামের ভাষায় আর কি টেন্ডা বলে,
ডাটা দিয়ে আপনাকে মারবে
মারবে, এটা ভয় দেখাইছে আমাকে খোকার মা, ভয় দেখানো
খোকার মা,
আমার মা আর খোকা আর কি।
আচ্ছা, খোকা এবং আপনার মা দুজনে মিলে,
দুজনে মিলে ভয় দেখাইছে, আমি তো ভয়ে কথাই বলি নাই, পরে আমি অজ্ঞান হয়ে গেছি ও টেন্ডা দেখে, আর আমাকে ওই দিন আর কিছুই করে নাই। তার দুদিন পরে আমার বাবা আসছে।
বাবা মানে কি? আপনার সৌদি আরব থেকে উনি আসলেন?
বাবা আসছে সৌদি আরব থেকে।
ওকে।
আইসা খোকাকে আমার ঘরে দেখা তো বাবা ফায়ার, এই বকুল খোকা কেন আমাদের বাসায় কারোর সাথে?
বকুল কে ছিল?
আমার মা।
ওকে।
আমার বাবা আবার আমার মাকে শখ করে বকুল ডাকতো, কিন্তু আমার মাকে আমার ফ্যামিলিতে সবাই হামিদা ডাকে।
আচ্ছা।
তো এরপরে মা বলতেছে খোকার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিছে, পরে বাবা তো ফায়ার তোরে এখন আমি ডিভোর্স দিব, আমার লেদা মাইয়া তো বিয়ে দিছস, মা ভয়ে।
লেদা মাইয়া কি জিনিস?
মানে এটা ছোট মেয়ে আর কি, এটা নোয়াখালী ভাষা বললাম।
কোনো সমস্যা নেই, আপনি বলুন।
ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিছস, মা ভয়ে আমার কোলো করে আমার নানার বাড়ি চলে গেছে। এরপরে খোকারে আবার চিঠি লিখছে, খোকা দুই তিন দিন পরে বিদেশ চলে গেছে,
কোন দেশে চলে গেল?
সৌদি।
মানে ওই যেখান থেকে এসেছিল ওখানে চলে গেল?
চলে গেছে।
আপনার বাবাও সৌদি আরবে থাকতো?
আমার বাবা, হ্যাঁ আমার বাবা আবার ৬ মাস থেকে আমার বাবাও চলে গেছে। এদিকে আমি স্কুলে যাইতাম আইতাম, তারপরে খোকা আমরা
স্কুলে যে আপনি যেতেন, আপনার সহপাঠীরা আপনাকে খেপাতো না?
তো হ্যাঁ সবাই খেপাতো, বলতো এর পালিকা মাইয়ার বিয়ে হয়ে গেছে, পালিকা মার কাছে বিয়ে দিতাম, মা এরা আমাকে পালক মাইয়া কয়। আমি কি পালক কয়ারে এরা ফাগুলে এরা কিছু ওইটা তো বুঝিবি না।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার একটা ধাক্কা খেলাম, সেটা হচ্ছে স্কুলে আপনাকে
পালক বলতো,
কি বলতো নোয়াখালীর ভাষায় বলেন তো একটু?
হালিকা মাইয়া, এই এর সুলতান হালিকা মাইয়া, এর এই হালিকা মাইয়া, এদিকে সবাই
পালিকা মানে পালিক পালক মেয়ে। মানে আপনি মোটামুটি বুঝলাম যে আপনার ক্লাসমেটরা জানতো যে আপনি পালক।
পালক আমাদের স্যারেরা সবাই আমাকে এটাও ডাকতো ফালিকা মাইয়া, সুলতানের ফালিকা মাইয়া,
সুলতানের পালিকা মাইয়া,
সুলতানের মানে আমার বাবার নাম ধরে বলতো।
সুলতান হচ্ছে আপনার বাবার নাম এবং বলতো যে সুলতানের পালিকা মেয়ে। তার মানে আমরা জানি না সত্য কি মিথ্যা, চারপাশের লোকজন সবাই জানতো যে আপনি এই পরিবারের পালক মেয়ে। প্রিয় শ্রোতা, এতক্ষণে মোটামুটি আমরা বিশ্বাসযোগ্যতার একটা জায়গাতে পৌঁছাতে পেরেছি যে ওর সাথে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে, দেখা যাক সামনে কি হয়। এই ফাঁকে আপনাদের সবাইকে একটু বলে রাখি, আজকে যিনি আমাদের গেস্ট মানে লতা, তাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেয়া আছে। আপনারা চাইলে ওখানে এসে কমেন্টস করতে পারেন, লতাকে প্রশ্ন করতে পারেন। বিশেষ করে নোয়াখালীর বন্ধু যারা আছেন তারা তো একটু বেশি উৎসাহী হবেন, কারণ লতা কিন্তু বড় হয়েছে আপনাদের এলাকাতে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920-র মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ লতা, তারপর
যখন আমার বাবা বিদেশ গেছে, এরপরে এক বছর না যেতে যেতে আবার মা চিঠি দিছে, খোকা তোর চাচা চলে গেছে বিদেশ, তুই চলে আয়।
আচ্ছা,
তখন আমার মনে হয় আমার বয়স ৯ বছর হবে।
কোন ক্লাসে পড়তাম ওই সময়?
তখন ক্লাস থ্রিতে পড়তাম।
ক্লাস থ্রিতে পড়তাম, মানে ৮ থেকে ৯ বছর বয়স।
তারপরে খোকা চলে আসছে, আসার পরে মানে ওর মার বাড়িতে উঠছে, উঠার পরে আমার জেঠিমা বলতেছে তুই ওপারে ধারে কাছে যাবি না। একদিন রইলো, দুদিন রইলো, তিন দিনের দিন আমার জেঠি লোকে জড়গা কইরা আমাদের বাড়িতে চলে এলো।
কে?
খোকা। তখন আমাদের আবার বিল্ডিং করছে।
আচ্ছা, বিল্ডিং এর প্রসঙ্গে আমি আসছি একটু পরে, তার আগে আমাকে একটু বলেন যে খোকা আপনাকে বিয়ে করলো, খোকার পরিবার থেকে কি এটার মত ছিল?
না, আমার জেঠি আমার তো আমার মাকে সরব কোন গজব ডালতো, আল্লাহর গজব পড়ো কি শয়তানের উপরে লেদা মাইয়া ধরে আর বুড়া পাড়ার কাছে বিয়ে দিছে, বুড়া ওলার কাছে বিয়ে দিছে। এই মাইয়া কিছু বুঝে না, আর আমার পোলা ফাগলে বিয়ে করছে, কি জায়গা জমি আছে এই জায়গা জমির লেগেছে তুই ফাগলে বিয়ে করছস, এটা বলতো।
আচ্ছা ঠিক আছে, তারপর
খোকার মার সাথে জড়গা টড়গা করে আমাদের বাড়িতে চলে আসছে, আমাদের আবার বাবা বিল্ডিং করে গেছে, সার্ভার টিন দিয়ে গেছে। তখন দাদি ছিল, আমার ফুফু ছিল, খোকা আমার দাদির সাথে কথা বলতে দিত না, ফুফুর সাথে আমার সাথে কথা বলতে দিত না। আমাকে আমার মা আমার প্রথম দিন ওদের বাসায় দিচ্ছে, ওই রুমে দিচ্ছে, খোকার রুম, এরপর এই মাস্ক দিয়েছে, আমার দাদুর আবার বাইর করে দিচ্ছে, আমার রুমে দিয়েছে, আর আমি মা গো করছি দিয়েছি, ও আমার মানে কি বলবো, ব্যাক সাইড অনেক ব্লাড বাইর করে ফেলছে, আমার মাও পাশে বসা ছিল, মা একটু কিছু বলো নাই, যে আমার মায়েরটা ছোটতে আমার মায়েরটা এরকম অত্যাচার করিস না। আমি বয়স এরপরে আমার এক ভাইয়া পড়াইতো, উনি না পারুক ছিল, উনি আমার বাসায় এসে দেখে আমি হাঁটতে পারি না, পরে আমার সাথে জড়গা লাগছে, চাষিয়া মামনি পাগল হয়ে গেছেন, লাদা মাইয়া ধরে বুড়া বেড়ার কাছে বিয়ে দিচ্ছেন, আমি আমাদের মেয়ের আর পড়াবো না, এটা লোয়া খকার লগে জড়গা মারামারি লেগে চলে গেছে, পারুক ভাই, পারুক ভাইয়া, জহির ভাইয়া চলে গেছে, উনি আমাদের পাশের গ্রামের। এরপরে আমি স্কুলে যাইতাম, কি পড়তাম, আমি নিজে স্কুলে মারি খাইতাম, ম্যাডামরাও বলতে পারতাম না আমার যে এরকম অত্যাচার করে, বাসায় আসলে ভয়ে এক সাইডে বসে থাকতাম, খোকায় বই লাগাইতো শুধু শলা দিয়া, কাজকে তোর শলা দিব এমনি কইতো।
শলা কি জিনিস?
মানে ওই যে দাঁত খসে শলা, শলার মুঠা বলে যে নারিকেল গাছের শলা যেটা, ওইটা ওইটা দিয়ে আমার বই লাগাইতো, বলতো তোরা যে শলা দিব তো যদি আমার কথা না শুনস তোরা যে মাইরেই ফেলবো। আমি বয়ে যাইতাম ওর রুমে, গেলে মা কয়ে শিকার পারতাম, মাও বয়ে থাকতো। আর প্রতিদিন আমার মা, ডোন্ট মাইন্ড, যারা শুনতেছেন আপনারা কেউ মাইন্ড করিয়েন না, আমার মা খোকার সাথে প্রতিরাত ঘুমাইতো, আর আমার শিখিয়ে দিত কি, তুই যদি কস আমরা একসাথে ঘুমাই তাহলে তোর জবা করে ফেলবো, তোর বাপের কাছে কইতে পারতি না, আমার কাছে কমো না, ডরে কারোর কাছে কইতাম, সবাই জানতো আমি যে মার খোকার সাথে ঘুমাইতো সকালবেলা আমার কাছে মা হয়ে থাকতো, মানে প্রতিদিন আমার সাথে এরকম। আরেকদিন আমাকে ধরছে, ধরার পর আমি ভয়ে আমি কাম বাথরুমে যাবো, বাথরুমে যাবো কইছি আর বাথরুমে যাইতে দিছে দিছে আরে আমার মা, আমি ভয়ে বাথরুমে বয়ে রয়েছি, আমি বাইরে হইতেছি না আরে মা যায়, আমি বলছি মনে কেউ বাথরুমে যাইবো, দরজা নক করতেছে, দরজা খুলে দেখি মা, আমার মা আমার চুলের মুড়ি চাবি ধরে রাখছে আর খোকা বাথরুমে থেকে ব্রাশ দিয়া ময়লা সবটি আমার মুখের ভিতরে দিয়া পানি দিয়া গলায় চাপ দিয়া খাওয়াই দিছে সব ময়লা। আমার বাড়ির সবাই বাচ্চি ভাই সব সবাই ধরে এসে আর খোকা সবাই লগে জড়গা লাগা শুরু করছে, এই আমগো ফ্যামিলির ব্যাপারে তোরা কে, কেউ ডর আইতো না খোকা আর মার মুখের ডরে। মানে আরেকদিন আমার মার আঙুল আমার রেখার আমুল জেগেছে, খোকা আমার কয়ে দিকে, আমি কয়ে আমি যাবো না আমার ভয় লাগে, কত না আইলে তোরা বাইরে ফেলবো, আমি যাই না দেখে আমার চুলের মুড়ি যাবে দৌড়া, যেমন লাতি এমন কিল এমন ঘুষি এমন ফুটবল শুধু শর্ট দিত, পরে একটা বড় একটা বাঁশ দিয়ে আমার মাথা বেড়ায় বাড়ি দিত গেছে, আর আমার মাছ দফা ছিল, মাছ দফা যদি না ধরতো আমি মরে যেতাম, মাছ আমার বাড়িটা মাছ দফার গায়ে যায় পড়ছে। আমি মিথ্যা বললি না সত্যি বলি, এরপরে প্রতিদিন এরকম প্রতিদিন অত্যাচার করতে আমার খালাম্মা আসছে, আর আমি খালাম্মা আমি আপনার লগে চলে যাবো, কিন্তু খালাম্মারে বুঝতে দিই নাই, নাহলে মাকে বকবো, মারে যদি বকা দেয় মাকে ভালোবাসতাম, সেই জন্য মারে বকা খাওয়াইতাম না খালামারে দিয়া। খালাম্মা আমার নিয়ে গেছে অসুখের নাম কয়ে আমার আবার লয় আনছে আয়না খোকার রুমে, প্রতিদিন দিত প্রতিদিন খোকা, আমার দুদিন পর পর ব্লাড কত ব্লাড আমার শরীরে দেখে যে জোরছে, আমি জানি লাস্টে একদিন খোকা সেন গলা সেন, আমি ওকে ভাইয়া আমি একটু ফোরি, ওর আমি ভাইয়া ডাকতাম, খোকা ভাইয়া আমার একটু সেন্টটা দিবেন, আমি একটু ফোরি দিছে, এরপরে কি লোয়া জানি জড়গা লাগছে, আমি দি না দেখি, মানে ফিজিক্যালি রিলেশন ওর সাথে করি না দেখে, আমার উপরে নিয়ে একটা আচার দিছে, আচারের লগে আমার মানে কোমরে জার দিয়েছে মানে ভাঙে গেছে, আমি কো মা আমার মানে বলছে মা আমার ধরেন, মা উপর দিয়ে আসলে আত্মাটা শুরু করছে, তখন উপর দিয়ে আত্মাটা শুরু করছে আমার ইয়েতে গেছে। আবার একদিন শাহজালাল শাহপাড়ান মাজারে যাবে, সব রেডি চলে যাবে, হ্যাঁ সিলেক্ট, এরপরে খোকা লাগছে মার সাথে জড়গা লাগছে, মার সাথে জড়গা লাগছে, আরে মার মাথা ফাটাই ফেলছে খোকা, এবার এদিক দিয়ে বলি আমার মার মাথা জ্বর ছিল, তো সবাই বলতো ফকির, মানে আমার সবাই না খোকা মার বক্ত ছিল, বাবা ইয়ে বাবা ইয়ে ফকির বাবা ইয়ে, আমার মা মারছে আর কানিশের উপরে উঠা পাগলের মতন অভিনয় করা শুরু করছে, আর খোকা
কাকে মারছে,
আমার মাকে মারছে আর কি, আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারে নাই দেখা, আমার মার মাথা ফাটিয়ে ফেলছে খোকা। পরে আমি খালামাদের বাড়িতে গেছি, যাওয়ার পরে খালামাকে বলতেছি খালামা মা তো মাথা ফাটে ফেলছে, খালামা আসছে আয়সা খোকারে বকা জকা করছে, এরকম ইয়ে হয়ে গেছে মিটমাট হয়ে গেছে, ও মায়েরা পরের দিন আবার দিয়ে দুজনে একসাথে ঘুমায়। পরে আমি তো আর এটা বুঝতাম না,
বাবা আসে বাবা আসে,
না না বাবা বিদেশ থাকে,
আপনি যেটা বলছিলেন যে বাবা আসে বাবা আসে, এটা কি ছিল, এটা
বাবা মানে ওই যে ফকির বাবা,
কোন ফকির বাবা, কিসের বাবা,
ওই যে জিন ভূত ফকির বাবা বলে,
এটা কেন বলছিল,
এটা মার মাথা জ্বর ছিল তো সেই জন্য বাবা আসে বাবা আসে বলতো,
এটা কে বলতো, এটা
এটা খোকা বলতো, আর
আচ্ছা
মানে কবিরাজি করতো আর কি, সবাইকে দেখাইতো উনি কবিরাজ, আমার মা কবিরাজ, দূর দূর থেকে লোক আসতো টাকা ইনকাম করতো আমার মা, কিছু কিছু টাকা ইনকাম করতো যাক এগুলা। তারপরে পরে দুদিন পরে ভালো হয়েছে, আর পরে আবার সিলেট গেছে, যাওয়ার পরে ওখানে ওরা স্বামী স্ত্রী কয়ে আমাদের মেয়ে বানাইয়া ওরা রুম নিছে
সিলেটে,
হ্যাঁ, তারপরে এক রুমে আমরা ছিলাম, আমাকে এক সাইডে দিছে না মাঝখানে দিছে আমার মনে নেই ভাই, একজনের নাম মিথ্যা বলতে পারবো না আমি, আমার এটুক মনে নাই। পরে ওখান থেকে আমরা চলে আসছি, আসার পরে আমাকে বলতেছে আমি আবার বাইল টোকাইতাম, বাইল মানে সুপারি পাতা, সবসময় এটা আমার ফেভারিট ছিল, ঝড় হ্যাঁ ঝড় হোক আমি ঘরে নাই, আমি বের হয়ে যেতাম গা, এখন কি আমার মাথায় ঠাডা পড়লো না কি পড়লো আমি নিজে জানিনা, আমি বের হয়ে যেতাম গা। তা আমি আইসা দেখি ওই যে আমাদের জানালা ছিল, জানালার একটু ফাঁক ছিল, তা আমি মা ডাকতে গেছি আর দেখি খোকা মায়ের গার উপরে, পরে আমি দরজার সামনে যাই শোরুমে, আমি তখন বুঝতাম না এগুলো, আমার দেখি ভাবি আইতেছে বাচ্চু ভাইয়ের বউ, বলতেছে লতা তোর মা কই, আমি এখন কই, মা মানে বিড়াল মারে খোকা ঘরে মারা যদি মারে, পরে আমি ভাবি ও বাচ্চু ভাই আছে সামনে দৌড়ান বাচ্চু ভাইয়ের কাছে যান,
বিড়াল মারে মানে
আমি তো জানতাম, আমাকে শিখে তো ওরা ফিজিক্যালি রিলেশন করতো, আর আমার বলতো বিড়াল মারে,
এগুলো বলতো আপনাদেরকে যেটা
বিড়াল মারে, আমাকে বিড়াল মারে বলতো আমার মা বলতো, আমরা বিড়াল মারি,
ভাবি আসলে আপনি কি বলতেছেন,
ভাবি আসছে আর আমি ভাবি ও যে বাচ্চু ভাই আমাদের ডাকে, ভাবি ভাবছে সত্যি সত্যি বাচ্চু ভাই রিক্সা চালাইতো, ভাবছে রাস্তার মাথা থেকে সত্যি সত্যি ডাকছে, ভাবি দিশের দৌড়, পরে আমি দরজা নক করতেছি, নক করতেছি, আর ওদের মনে সমস্যা হয়েছিল, আমার এই রুম পিটা দিচ্ছে আমার মা আর দুইজনে মিলা। পরে আমি আপনারা রুমে কি করেন এটা বলছি, দেখা গলার মধ্যে পানা দিয়ে ধরছে, দইরা কয় কি তো দরকার আছে, আমরা কি করে বিড়াল মারি। আমাদের বাড়ি সবাই জানে সব কিছু কিছু কাহিনী জানে।
আচ্ছা,
এই যেভাবে বলতেছি এই সিরিয়াল প্রতিদিন হইতো, প্রতিদিন তিন থেকে চার বছর আমার উপর অত্যাচার, যেমন লাঠি মানে কি বলবো মাইয়া, আমার জীবনে মনে আমার মতো মায়েরা কেউ খায় নাই ভাইয়া, কোনোদিন লাঠি কোনোদিন কি কোমর, মানে মায়ের একটা মানুষের একটা সীমা আছে, আমার মাথা ফাটে গেছে, এই যে মাথা ফাটানো আছে, মানে উপর থেকে নিচে ঝাড়তে এইভাবে লাঠি মারতো। ফুটবলটা যেরকম না, ওই যে কাকা ফুটবল মেসি ফুটবল যেন ফুটবল খেলে, আমার না ওরা দুজনে ফুটবল খেলতো আমার নিয়ে। চার বছর পরে গেছে খোকা বিদেশ যাওয়ার পরে, তখন আমার মা খোকার সাথে ঝগড়া লাগছে, আর খোকা বলতেছে তুই যদি তোর জাগা জমি না লিখে দেস তাহলে তোরও তালাক দেবো, তোর মাইয়ারও তালাক দেবো,
তোরও তালাক দিব তোর মায়ের।
তখন টেলিফোন ছিল, মোবাইল ছিল আমাদের খুল্লার বাজার, ভাইয়াটার নাম আমার মনে নাই, ওই ভাইয়ার মোবাইল ছিল, উনি আইসা বলতো খোকা ফোন দিছে আপনাকে ফোন আইসে, এরকম এক কথা দুই কথা মার সাথে ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া পরে বলতেছে কি তোর মাইয়ারও তালাক দেবো তোরও তালাক দেবো। এরপরে মা কয় আমার মাইয়ের তালাক আমি নিজে লইতে পারবো, এটা কয় আমার নিয়াল, সাথে সাথে লাইন কেটা লক্ষ্মীপুর চলে গেছে কোর্টে যাইয়া, কোর্ট ম্যারেজ কিভাবে করে না এগুলা, আমার ডিভোর্স লইয়া ফেলছে কয়েকদিনের মধ্যে ডিভোর্স লইয়া, এখন বাবা আমাকে কথা জিগে বই জন্য বিশমিশ না পাই, আমারে মেজু খালামার দেবরের শ্বশুর বাড়িতে আমার কাজে দিয়ে দিতে হয়েছিল 500 টাকা বেতনে, কিন্তু আমার বাবা বাইরে থাকে, বাড়িতে বিল্ডিং টাকার অভাব নেই, পরে দিয়ে দিতে বলেছিল আমার খালা মাটকাইছে, মেজু খালামা কয় কি তুই পাগল হয়েছিস নি, তুমি এটা জীবনটা নষ্ট করে দিছিস, এটা বলার পরে মা এখান থেকে আর কিছু করতে পারে নাই, দেখা আরো জায়গায় ইতিমখানায় দিয়ে দিতে বলেছিল, ওখান থেকে কে জানি আবার বাসায় আমাকে, এটা আমার মনে নাই, এটা আমার খালাম্মা আমাকে বলছে, এটাও কিন্তু আমি জানতাম না, ছোট ছিলাম তো, আমার মেজু খালাম্মা বলছে, আপনারা যদি চান আমার মেজু খালাম্মার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই আমার।
আচ্ছা, আপনি যে রেফারেন্স গুলো দিচ্ছেন সেগুলো আমরা অনুষ্ঠানের শেষে শাকিলকে দিয়ে আমরা একটা তথ্য প্রমাণ সহ একটা প্রেজেন্টেশন আমরা রেডি করে রাখবো, ঠিক আছে বলুন।
খোকার সাথে তো ডিভোর্স হয়ে গেছে, ওইদিকে এটি বলে হয়েছে আমি আর ওটা জানতাম না, পরে বাবা বাইরের থেকে আসছে, আস্তে 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 আমিও বড় হইতেছি, আমি মেসেজ হওয়ার পরে মানে বাবা আসছে ক্লাস নাইনে উঠবো তখন আমি মেসেজ হই, কিন্তু কি ফোর আমি নিজেও জানি না, ওই যে মার ধরে ভয়ে থাকতাম আর মারতো না, স্কুলে গেলে ওগুলো কল্পনা করতাম, ভয়ে চিৎকার পারতাম, তো সারারও মারতো ধরে, ইংলিশে কাঁসা অঙ্ক তো কাঁসা, কিন্তু কোনোদিন ফেল করি নাই, নাম্বার পাইছি, পাশ না নাম্বার পাইছি, একদম জিরো, যেটা আমরা বলে না জিরো, ওটা পাইনি কখনো আমি।
এবং এটা শুধু স্কুলেই পড়তেন, বাহাই কোনো টিচার ছিল না?
না, টিচার রাখতো না, আরবি পড়তাম, আমার মা আমাকে আরবি শিখেছে। এখান থেকে বাবা আইসে, বাবা আসার পরে মা মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে, এখন মা কি করছে আমার নামে বাবার কাছে আমাকে অনেক খারাপ বানাতো, বোকাঝোকা করতো, মাও দেখতে পারত না বাবাও দেখতে পারত না, আমার একটা ফুফাতো বোন আরক বাড়ির, ও আইসে আমার লোক দুষ্টামি করতেছে আর বাত্তি যেটা ওটা নিভাই দিতেছে, আর আমি বারবার যে ধরাইতেছি আমার বাবা কোন দিক থেকে আইসা, আমার মা গজব ডালতেছে, গজব ফরক তোর উপরে তুই মত্যারস না এমনি কয় আর কি, অনেক খারাপ খারাপ, আমি তো কিছু বলি না, আরো বিশ্রী বিশ্রী ভাষা বলতো। মা প্রেগনেন্ট তখন এক মাস, আমি তো জানতাম না, উনি বলছে এ দেখতে আমার বিয়ে টিয়ে দেখতো আমার বাবা, এরপরে এমন মানে কি বলবো, বাবা এসে আমার দুই গালে চারটা থাবড় দিছে, পুরুষ মানুষের হাত বুঝেন তো, আমি ছোট মানুষ, আমি ঘুরতে 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 ঠাস করে পরে সেন্সলেস হয়ে গেছে, জানতাম না, পরে মা নিজে হতভম্ব হয়ে গেছে, আমি উমারি আমি মারেন মাইয়াটা জীবন আমি মারেন কেত, তুই মাইয়ার মাই খাওয়াইছিস কে আমার দিয়া, তাই এরপরে এরকম যাক। তো পরে বাবা বিদেশ চলে গেছে, বিদেশ যাওয়ার পরে আমি মেসুইট হয়ে গেছি, তারপরে আমার ভাই হয়েছে, ভাই হওয়ার পর থেকে
ভাই হয়, ভাই হওয়ার প্রসঙ্গে মানে হচ্ছে আপনি এতদিন ওখানে জানতেন, চারপাশের লোকজন বলতো পালক কন্যা পালক কন্যা, এবার আপনি দেখলেন যে আপনার মার একটা সন্তান হলো এবং তিনি হচ্ছেন ছেলে, ঢাকায় হলো,
ঢাকায় খালাম্মাদের কাছে থাকতো।
আচ্ছা,
বাড়িতে গেছে, যাওয়ার পরে এখন আর আমার দেখতে পারেন, আমার ভাইটা হওয়ার পর থেকে আমার সাথে কেমন থালিবালি করা শুরু করছে, আমার মা ভালো কথা কইলো খারাপ মনে করে, আমার ভাইটারে নিয়ে একটু কলো করে একটু দুষ্টামি করছে, তারা পড়ে গেছে, আমার কয় কি ওই তুই সতীন লাগোস নি, আমার ওই সতীন আমার পোলারে ফালাইছে, উস্কি লেগে তোর ফেরাতে হয়েছে নি, আমার এমনি কথা কনকে সবাই বকত কি খারাপ খারাপ বাসা। পরে একদিন আমার ভাই আমার একটু সেলোয়ার মানে মেসেজ হলো, আমি আর তো পাগলামি করতাম একটু, না জামা ছিঁড়ে গেছে দেখে আমার মা আমার কাকাদের সামনে আমার পুরা সালোয়ার খুইলা, আমার জামা কাপড় খুইলা, পুরো লঙ্গ অবস্থায় মারছে। তখন আমি মেসেজ, আমার কাকারা সবাই দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছে সরমে, কলতার মা আপনি পাগল হয়ে গেছেন, এই যে সবাই কথা বলা বন্ধ করছে আমার মার সাথে, কেউ কথা বলে না আমার মার সাথে, আমাদের বাড়িতে কেউ কথা বলে না, সাইদা সাইদা সবার বাসায় যায় সবাই, আমরা কথা তুই মরতে পারস না, মরে যেতে পারস না ভাইয়া, আমি তো মেসেজ হয়েছে আমাকে আমার একটা আফা বুদ্ধি দিয়েছে কি তুই ওই যে মেয়েরা যে ছোট জামা পরে আর কি, ওটা তো বুঝতে পারছেন সবাই। তা ফেরিয়াল আসছে, আরে আমাকে 20 টাকা দিয়ে আমার আপা ওটা কিনে দিছে। নিচার আমি পড়ছি পড়ছি, আরে আপনি মা আপনি বলবেন তো, মা এগুলো পরে না বলবেন না, আমি তো জানি না, আমার আমার আতুরা দিয়ে আমার এগুলো এগুলো বাড়িয়াই মাথা বাড়িয়াই মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়িয়াই আমার পুরা মাথা আমার সেন্সলেস করে ফেলছে। এরপরে পরে আমি আমার মারেন কে আপনার একটা ছেলে আপনি বাইডার আদর করেন আমার মারেন কে এটা বলছি দেখে আরো লাতি, একটু যদি কিছু পড়া যায় আমার হাত থেকে দৌড়া মায়ের শুরু করতো, যদি একটু আদা পড়ছে ফুকুরে বয়া এক আনা শুরু করছি এই ওখানে রাইখা বাথরুমে ঝাড়ু দিয়া যেটা ঝাড়ু দেয় ওই ঝাড়ু দিয়ে এরম মারা মারছে পুরা সবাই রাস্তার মানুষ থাকায় ছিল, আর শুধু করতে বেটিকে পাগল নিয়ে মাইয়াডার এরম মারে কে সবাই বলতো লতার মা তুমি এরকম মাইয়াডার মারো কে, মাইয়াডা তো ময়রা যাব তুমি মাইয়াডার জীবনটা নষ্ট করে দিছো, তারপর মাইয়াডার এরম মারো করতে সবাই গজব ডলতো এই আমার ব্যাপারে আপনারা কথা কনকিল আপনারা কে আমার মাইয়ার আমি মারমো না কান মহিলা কত তোর মাইয়া দেখে তুই এরকম মারবি। যাক আমার ভাইটা হওয়ার পরে আমার এটুকু মনে নাই ভাইটার কয় বছরে জানি আমার তখন বিয়ে আর কি দিবে সব দেখতেছে আগুন খিল সুমন
মানে আপনার বিয়ে দেওয়ার একটা
প্রিপারেশন নিচ্ছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এই জায়গাটিতে। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আজকে লতা আছে তার জীবনের গল্প বলার জন্য। আমরা যতটুকু আবিষ্কার করতে পেরেছি ওর কথা অনুযায়ী, একটা ধোঁয়াশা যতটুকু মনে থাকা সম্ভব সেই সময়ের স্মৃতি যেগুলো জীবনের খুবই 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 গুরুত্বপূর্ণ অধ্যায়, আমরা এতটুকু পর্যন্ত বিলিভ করতে চাচ্ছি যে ও হতে পারে পালক কিংবা পালক কন্যা না, কিন্তু চারপাশের মানুষজন ওকে জানত পালক কন্যা হিসেবে, এবং ও যেই পরিবারে বড় হয়েছে সেই পরিবারে অনেকদিন পর্যন্ত কোনো সন্তান ছিল না, সেক্ষেত্রেও একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসে, তাহলে হয়তোবা সত্যিই ছিল ব্যাপারটা। এবং সেই পরিবারে একটা সন্তান আসলো, আর তার যে মা ছিলেন হামিদা, সেই হামিদা তার সাথে যে আচরণটুকু করতেন সেই আচরণ নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা এখানে দেখেছেন কি অসহনীয় কি অবর্ণনীয়। এবং প্রিয় শ্রোতা, নতুন করে বলার কিছু নেই যে এই আচরণগুলোকে আপনি কতটুকু বিলিভ করবেন। পত্রিকার পাতা খুললে মাঝে মাঝে আমরা কিছু গৃহকর্তীর অন্যায় আচরণের ছবি দেখতে পাই, ছোট ছোট বাচ্চাদের মধ্যে যারা বাসায় কাজের মেয়ে হিসেবে থাকেন কিংবা পালক কন্যা হিসেবে থাকেন কখনো কখনো, সেই ছবিগুলো দেখার পরে যেভাবে আমরা শিউরে উঠি আতকে উঠি, তার চাইতেও যে আজকে জীবনের গল্প যেটা হচ্ছে সেটা যে খুব বেশি ভয়াবহ তা কিন্তু নয়, তবে ভয়াবহতা অপেক্ষা করছে একটু পরই। আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর, সংবাদের বিরতি, আর এই ফাঁকে আমরা লতাকে নিয়ে একটি স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনি যদি লতাকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরেকটি পদ্ধতিতে আমাদেরকে খোঁজ করতে পারেন, আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA, আমি আবারও বলি আরজে স্পেস KEBRIA, ওটা দিয়ে সার্চ করলে আপনি অনেকগুলো পেজ পাবেন আরজে কিবরিয়া নামে, কিন্তু যে পেজটিতে 4.5 লাখের কাছাকাছি মেম্বার সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ, ওখানে গিয়ে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি হ্যালো 8920 তে, আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং রয়েছে আর জি কিবরিয়ার টিম মেম্বার যারা রয়েছেন আরজে শাকিল, খালিদ এবং লোবান। আর প্রিয় শ্রোতা, হ্যালো 8920 তে আপনিও আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলতে হবে 2 মিনিটে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। ওখানে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। একটি বিষয় প্রিয় শ্রোতা, অনেকেই আমরা শুনছি যে শাকিলের নাম করে আপনার কাছে ফোন করছেন, এবং ফোন করে বিভিন্ন ধরনের উপঢৌকন, বিভিন্ন ধরনের উৎকোষ বা টাকা পয়সা চাচ্ছেন আপনার কাছ থেকে এখানে হ্যালো 8920 তে জীবনের গল্প বলিয়ে দেবার জন্য। এটা কেবলমাত্র হতে পারে যদি ফেসবুকে আপনি আপনার সেল নাম্বারটি ওপেন করে দেন, এছাড়া হওয়ার কোন সম্ভাবনা নেই, কারণ এখানে খুবই সিক্রেসি মেনটেন করা হয় ABC-র যে পার্সোনাল প্রোফাইল রয়েছে সেখানে। আর এরকম যদি কেউ চেয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আপনি বুঝে যাবেন যেটা একেবারেই সত্য নয় এবং ভিত্তিহীন কেউ একজন আপনাকে ফোন করেছে, বরং তার সাথে পরিচয় হলে বা তাকে যদি ধরতে পারেন উপযুক্ত প্রমাণ সহ আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের ফেসবুকের ঠিকানাটি, এখানে আপনি মেম্বার হয়ে আমাদের ইনবক্সেও টেক্সট করতে পারেন, ওখান থেকেও আপনি আসতে পারেন আমাদের জীবনের গল্পে। আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগেই বলছিলাম, www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লতাকে দেখতে পাবেন, যে লতা আজকে এখানে জীবনের গল্প বলছে, এবং লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের hello8920 মেম্বার হয়ে যাবেন। লতা, যে জায়গাটায় আমরা ছিলাম, আপনি তখন বলছিলেন যে আপনি কিছুটা ম্যাচিউর হয়েছেন এবং সেই সময় আপনার ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।
বলতেছে বিয়ে দেবে আগুনখিল ছেলের বাড়ি।
আগুনখিল এটা কোথায়?
আগুনখিল আমাদের গ্রামের পাশে।
আচ্ছা,
ছেলে মেট্রিক পর্যন্ত পড়াশোনা করছে, আমি কিন্তু একটু মোটা ছিলাম, তো ওরা আমাকে পছন্দ করছে, আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করছে। 2005 ঘটনা। এখানে আমার এসএক ভাই বলতেছে আপনারা বিয়ে দিবেন না, এরা জুইতেন না। আমার মা আবার একটু পাগল টাইপের, যেটা মাথায় উঠে ওটা না করে ছাড়ে না, না এই ছেলের কাছে বিয়ে দেব, ছেলের মা আসে ও যায় পছন্দ করে যাক।
তখন কি আপনার বাবা দেশে ছিলেন?
দেশে বাইরে ছিলেন,
তখন আমার বাইরে চলে গিয়েছে। আচ্ছা,
এরপর বিয়ে হয় আমার।
ছেলেটা সম্পর্কে একটু জানি,
ছেলেটা খুব ভালো ছিল।
বয়স কত ছিল?
বয়স কত? 26-27 বছর ছিল ওর।
আবার বিয়ে করছেন, সেটাকে বাল্য বিবাহ বলতে পারি আমরা।
বিয়ের আগের দিনের ঘটনা, আমার মা আমাকে একটা কাপড় ধুতে দিচ্ছে, তা আমি ওটা ধুই নাই, দেখে আমাকে সবাই সামনে এরকম মারা মারছে, আমার গায়ে হলুদের দিন। বিয়ে দেওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে আমাকে ওরা অনেক আদর করত, আমি ঘর লেপতে গেলে আমার পুরো মুখটুক ভরে ফেলতাম, বুঝতাম না ঘর লেপা।
ওরা কি জানতো যে আপনি পালক?
না, ওরা ওটা জানতো,
ওদেরকে বলা হয়নি, ওটা
জানতো মনে হয় নাকি জানতো না,
ভাই
ওটা শিওর না। ঘর দেওয়ার সব লেপতাম, আর আমার দেপরা ছিল সুজন, জানিনা সুজন শুনতেছে কিনা, সুজনের সাথে আমি মারামারি করতাম, ও ছোট আমিও ছোট সমবয়সী, ওরে মায়েরা বাথরুমের মধ্যে ঢুকে ফেলতাম, আমার ভয়ে বাথরুমে চলে যেত, ভাবি আমার মারে, সবাই আমার পাগলি বলতো, সবাই আমার শাশুড়ি টাশুড়ি সবাই আদর করতো আমার পাগলি বৌমা, কিন্তু আমাকে রাঁধতে দিত না, সবকিছু করে দিতাম আমার শাশুড়ি জানতো। আমার শ্বশুরে কি করতো, চকলেট আচার এগুলো আইন আমার বালিশে নিচে মাতি খাইস, আমার শ্বশুরটা অনেক ভালো ছিল। আর সুমনে মানুষ একটু স্বামী স্ত্রী কত কিছু আনে না, ওর কাছে এগুলো আসছিল না, যে বোঝুন একটা কিছু আনবো ওগুলো করতো না। তারপরে আমার একটা বাসুর, এটার নাম শুনলে আমার জিদুরে পারুক, ওই ছেলে এমন কোন মেয়ে নেই যে নির্যাতন করছে, যাকে দেখে তাকে পটাই ও ফিজিক্যালি রিলেশন করে, ও আমার দিকে নজর পড়ছে, এখন আমাকে বিয়ে করবো, আমাকে বারবার প্রস্তাব দেয়।
পরে আমি ভাসুরে আপনাকে প্রস্তাব দিচ্ছে বিয়ে করার জন্য? আপন ভাসুর, মানে
চাচাতো ভাসুর আর কি। সুমনদের সাথে আবার ওদের সাথে একটু জায়গা নিয়ে দ্বন্দ্ব, আমি রাজি হই না, দেখা সুমনের মারে নিয়ে সুমনের কাছে আমার নামে একটা বদনাম করা শুরু করছে, কি বলবো, বলতেছে যে ও আমাকে একটা চিঠি দিছে, আমি বুঝি নাই চিঠিটা কি, এটা সুমনের হাতে পড়ে যায়, সুমন আমার দু তিনটা থাপ্পড় মারছে।
চিঠিটা কে দিয়েছে? ভাসুর
ফারুকে। হ্যাঁ,
ফারুক ছিল আপনার ভাসুর, আর সুমন হচ্ছে আপনার হাজবেন্ড।
আর ফারুকের সাথে ওর কাকি আর কি, ওর কাকির সাথে রিলেশন ছিল, এখন বর্তমানে ওর সাথে সম্পর্ক, ওকে বিয়ে করে ঢাকায় থাকে, আগের হাজবেন্ডকে ছাইরা ভাসুরের ছেলের কাছে বিয়ে করছে মহিলা। তারপরে এখন আমি রাজি হই না সুমনের সাথে ঝগড়া, এর কি করছে বুদ্ধি করে আমার মার কাছে গেছে, বলতেছে আপনার ছেলের ভবিষ্যৎ নাই, আপনার ছেলের দিকে তাকাইবেন না, আপনার ছেলে একটা দিন দিন বয়স হইতেছে, ইয়া হইতেছে, আপনি আপনার ইয়া করেন কেন এই মেয়েকে, ওরা তো লোভী, ওরা টাকা পয়সার জন্য লোভ করে এইসব বইলা। ও বাবা, আমার মা তো একটা পাগল টাইপের, শোনার পরে আবার এদিক দিয়ে সুমনের মা আমার বলতেছে, আমার শাশুড়ি, লতা আমার 5,000 টাকা ধার দিবা, তোমার মাকে বললো দিতে, তো আমি টাকাটা দিয়ে দেবো। আমি এসে মার কাছে বলছি, ওরে বাবা মা তো আমার আটকে ফেলছে, আর আমারে দিব না, ও যে ফারুক এসে সব বলছে যে এটা এটা হয়েছে, যে আমার মা এমন স্তুক উঠেছে ওই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যাইয়া আমার সাথে বলে ফারুকের লগে ফিলিজিক্যালি রিলেশন আসছিল আমার মায়, এটা বলে মা কি বলবো। এরপরে মার পাগলামি উঠে গেছে, মা কোর্ট ম্যারেজ কইরা সবার, মানে আমাদের ওখানে একটা বোট অফিস আছিল, বোট অফিসে বলতেছে কি সুমন আমার শরীরে হাত দিছে,
মানে একটু বোঝার চেষ্টা করি, আপনার মা চাচ্ছিল সুমনের সাথে আপনার ডিভোর্স হয়ে
যাক, হয়ে যাক।
এটা কেন?
ওই যে ফারুকে বলছে এখন ওনার জায়গা জমি নিয়ে যাবো সুমনরা, হে ভয়ে আমার ওখান থেকে নিয়ে নিচ্ছে।
ফারুক মানে আপনার ভাসু, সে এসে আপনার মাকে পটালো,
পটালো,
এবং সেই জন্য আপনাদের সংসার ভেঙে,
সংসার ভেঙে যাচ্ছে আর কি, সবাই খেপে গেছে আমার মার নামে, তুমি পাগল, সুমন ওই ধরনের ছেলেই না, আমি বউ, সুমনের পায়ে ব্যথা, আমি টিপমু, আমার না টিপতে, মানে আমার মা টিপতে যায়, পরে সুমনকে মা আপনি আমার মা লাগেন, সুমন খুব ভালো ছিল, সুমনে মা ছাড়া কথাই বলতো না। যাক, তারপরে ওখানে সুমনা আমার নেওয়ার জন্য অনেক আগ্রহ ছিল, ওরা নেওয়ার জন্য অনেক কিছু করছে আমাকে নেওয়ার জন্য, আমার বান্ধবী জেসমিন, জেসমিনে সাহায্য নিয়ে আমার মা আমাকে ঘরে আটকে রাখতো। পরে ডিপোজ টিপোজ হয়ে গেছে, এখন আমি বাড়িতে আসছি, আসার একদিন পর আমার মা বলতেছে তোমার খাওয়াইব কে ঘরের ভিতরে এমনি? তা আমি কই কেন, বাবা বিদেশ আছে না? ওই তোর বাবা বিদেশ আছে, তোর বাবা টাকা পয়সা দেয় না, তুই যাবি গিয়ে আমার বাসার থেকে বাইরে হবি। জেসমিনের বাবা মন্নন কাকা ওনারে খবর দিছে, ভাই ভাই এটার ফাড়াত নিয়ে বিক্রি করে দেন, আর যে না পড়েন এটা নিয়ে দিয়ে আইন। তা আমার ফুফাতো ভাই ছিল ইসুফ, ইসুফ আবার আমাকে আমার মায়ের মারতো, দেখা কয়টা মুড়ির লেগে আমার মা মারে আমার, ও মাঝখান দিয়ে বলতে ভুলে গেছি, আমি একটা অ্যাপিয়ার করতাম, ওর নাম মনির ছিল, আমার মা ওর সাথে আমাকে বিয়ে দেয়নি, ওকে অনেক বিশ্রী বিশ্রী কথা বললা, ওকে আমার থেকে দূরে সরাই নিছে, এটা সুমনের বিয়ের আগে আর কি। ওই মনিরের সামনে আমাকে অনেক মারতো।
আপনাকে যে দ্বিতীয় বিয়েটা করালো, এটার মেয়াদ কতদিন ছিল?
পাঁচ মাস,
মাত্র পাঁচ মাস। এবং আপনার মা ইচ্ছে করে
মাঝে আমার দুটো বেবি নষ্ট করে ফেলছে আমার মা,
এটা একটু শুনি।
এটা আমার মা, আমি তো একটু বুঝতাম না, আমার মা বলতো কি আমার সাথে চল গেছি, পরে একটা ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তারের মহিলা কি জানি ফাইভ টেপ দিয়ে কত কিছু করছে, ডিএমসি করে আর কি, তারপরে দুটো বেবি নষ্ট করছে।
এটা কি আপনার হাজবেন্ড জানতো?
না, এটা কেউ জানতো না, ওরা মা আমাকে ভয় লাগেছে সেই জন্য আমি বলিনি কাউকে। যাক, ওখানে তো আমার এই সাবজেক্ট গেছে গা, এখন কাকার ধরছে, কাকা কায় আসছে আইসা, এরপর আমার মা ওর হাতে উঠাই দিছে কইরা নিয়ে যেখানে পারেন টান বাজার, কি টান বাজার বলে,
টান বাজার আপনি জানেন না ওই সময়টাতে, এখনো জানেন না?
আমি জানি না এটি দুদিন পরে আমাকে বাইর করে দিচ্ছে বাড়ির থেকে। যাক, আমাকে ওখানে নিয়ে আসছে, আনার পর আমার ভাইয়ার কাছে দিস, আমি আমার কাকার আমি কইছি আমার ভাইয়ার নাম্বার, এটা বুরকাপুর আসছে আমার ভাইয়ার কাছে আমার দিয়ে আসেন।
কোন ভাইয়া এটা?
এটা আমার ফুফাতো ভাই, ওনার ওখানে গার্মেন্টস চাকরি করতো।
ফুফাতো ভাই কি আপন ফুফাতো ভাই?
এই আমার বাবার মেজু বোনের ছোট ছেলে ইসুফ, ওরা রংপুর থাকে আর ওরা গাজীপুরেও থাকতো পোড়াবাড়ি। তো আমাকে পোড়াবাড়ি নিয়ে দিয়ে আসছে, নিয়ে দিয়ে আসার পরে ভাই আমাকে দেখার দুইটা চোখের পানি ফেলা দিছে, তোর কষ্টটা যায় নাই রে, তোর বিয়ে হয়েছে শান্তি হয় নাই? না ভাইয়া ভাইয়া গেছে। এরপর আমার ভাইয়া আমাকে গার্মেন্টসে দিয়ে দিছে, গার্মেন্টস এর ওরা আমাকে অনেক আদর করতো, ডাক্তার আপা জানি না শুনতেছে কিনা, তো আর আমি হেল্পার ছিলাম, তো শার্টের বডিটা কেটে ফেলতাম, বুঝতাম না তো। পরে আমাকে সুপারভাইজার উনি আমাকে খারাপ একটা গালি দিছে, আমি হ্যাঁ আমি মার থাকমুই না হেনে, দেখ আমার মা কিন্তু আমার এত কষ্ট দিতে আমার এগুলো ভুলে গেছে। পরে আমি বেতন না নিয়ে চলে আসছি, পরে চলে আসছি আর আমি এক আপার ফান্দে পড়ছি, ওই আপাটা বেশি ভালো ছিল না, উনি আমাকে নিয়েছে কয়েকদিন পরে আমাকে গার্মেন্টসের কাজে দিব দারোয়ান সিকিউরিটি গার্ডের। আমি ভরসা পাইয়া গেছি আর উনি আমাকে একটা লোকের কাছে রাতের আটটার দিকে দিয়ে দিচ্ছে, লোকটা বলতেছে কি আমি বাথরুম থেকে আসি তুমি ফ্রেশ হয় না, তোমার সাথে আমার ফিজিক্যালি রিলেশন হবে, তোমার জন্য আমি পাঁচ হাজার টাকা দিছি সারা রাতের জন্য। আমি তো ভয়ে চিৎকার হওয়ার পরে আমি বাধ্য হয়ে ওনার পকেট থেকে, তুই না তিন হাজার টাকা ছিল মনে নাই, এই টাকা চুরি করে আমি ভেগে গেছি, আমার সাথে কিছু করতে পারে নাই, ওনারে বাইরে দিয়ে আসছে বাথরুমে সিট কেড়ে দিয়ে আমি বাইরে ভাইগা চলে এসেছি। আসার পরে আমি এখন এত রাত্রে যাব কোথায়, বাসে উঠছি, এখন রাত্রে কোথায় যাব, সারা রাত কমলাপুর ছিলাম, আমি তো জানতাম না কমলাপুর বলছে, কমলাপুরে যায় শুয়ে রয়েছে। ওখান থেকে যাক রাজধানী মার্কেট আসছি, রাজধানী মার্কেটে এসে কান্নাকাটি শুরু করে দিছি, কান্নাকাটি শুরু করছি, আরে জানি না শরীফ ভাইয়া আপনি শুনতেছেন কিনা, শরীফ ভাইয়া একটা খুব ভালো ছেলে, যেমন স্মার্ট খুবই ভালো ভাইয়া ছিল, এখন আমাকে বলতেছে তোমার বাড়ি কই, আমি কি আমার বাড়ি নোয়াখালী, কোথায় রামগঞ্জ, ওনার আবার ফ্রেন্ড ফারুক একটা দোকান ছিল, তো ফারুকরে বলতেছে মেয়েটা তো এই ব্যাপার, কই না রে ও তো লোকেশন ভালোই বলছে, ঠিক আছে মেয়েটার দোকানে নিয়ে আনে, মেয়েটা অসহায় যাবে কই, ভাইয়ার দোকানে ভাইয়া আমাকে চাকরি দিচ্ছে, খাওয়া থাকার মতো সেলসম্যান করতাম, বুঝতাম না ইয়া করতাম।
কিসের দোকান ছিল এটা?
এটা পেটিকোট ব্লাউজ মেয়েদের যাবতীয় যেটা,
আন্ডারগার্মেন্টস এর দোকান ছিল।
পরে ভাইয়া আমাকে ওখানে দিয়ে দিচ্ছে, তার একটা মেয়ের সাথে রূপা নামের একটা মেয়ে, জানি না রূপাপা শুনে কিনা, রূপাপা আর মরিয়ম আপু ওনারা অনেক ভালো ছিল, তারপর আমাকে দিয়ে পানিটা নিয়ে আগাইতো, ওনার বাসায় ছিলাম, তারপর ওনার আম্মা আমাকে খাওয়াই দিত, মরিয়ম আপুর আম্মা, আবার আপুরা বাসায় কয়দিন থাকতাম। এদিক দিয়ে আমি বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিছি, আমার মাকে দেখবো মাকে দেখবো কইয়া, পর ভাইয়া পাঁচশো টাকা দিছে বলছে যে যাও বাড়িতে যাও ঘুরে আসো। আমি বাস স্টেশনে গেছি, আরে আমি আবার একটা মেয়ের ফান্দে পড়ে যাই, ওর নাম হলো শিলা, এই শিলা আমাকে পটাই ফুটাই শিলার বাসায় নিয়ে আসছে, নিয়ে যাওয়ার পরে ও আমাকে মানে চাচ্ছিল আর কি খারাপ পথে নেওয়ার জন্য, ওখান থেকে আমি ভাইগা চলে আসছি, তাও ফরিদাপা, জানি না ফরিদাপা শুনছে কিনা, ফরিদাপা আইনা আমাকে মানে এক জায়গায় আমাকে আর উনি একসাথে মিলে বাসা নিয়ে আনিয়েছে আমাকে, ওনার হাজবেন্ড ছিল, একটা ছেলে আছে, মেয়েটা খুব দুঃখী। পরে ফরিদাপা আইনা আমাকে মার্কেটে,
ফরিদাপার সাথে পরিচয় হলো কিভাবে?
ওই যে শিলাপুর বান্ধবী,
ওখানে গিয়ে পরিচয় হয়েছে।
তখন শকত ভাই ছিল একজন, শকত ভাই ফরিদাপাকে বলতেছে একটা মার্কেটিং জব আছে করবি? তো ফরিদাপা বলতেছে হ্যাঁ করব। বলেন কি জব? তখন বলতেছে মেডিকেল সেন্টারে মার্কেটিং জব। পরে আপু করবি? তোর পড়াশোনা কতটুকু? আমি আমার কোয়ালিফিকেশন বেশি নাই, আমি নবম শ্রেণী পর্যন্ত পড়ছি, নামে পড়া কাজে পড়া না, আমি ইংলিশ কম জানি, বাস্তবটা বলছি। পরে আমাকে মেডিকেল সেন্টারে জব নিয়ে দিচ্ছে, মার্কেটিং বুঝতাম না, সবাই নিয়ে যেত ঘুরে দেখাইতো কিভাবে কথা বলতে হয়, কিভাবে কাজের সাথে কথা বলতে হয়। এই আস্তে 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 সবাই আমাকে ভালোবাসে, মানে মার্কেটিং যারা যাদের সাথে ধরেন একটা মেডিকেল করতাম, আপনি বস আপনার কাছে আসতাম, সালাম আলাইকুম স্যার আমি আসবো, আমি মেডিকেল সেন্টার থেকে আসছি বা এই ডায়াগনস্টিক সেন্টার থেকে আসছি, আপনাদের বিদেশি যদি লোক থাকে আমাদেরকে দিতে পারেন। একটা মেডিকেল হয়তো মাত্র 200 টাকা করে, আমরা নিতাম 500 টাকা করে।
বিদেশি লোক থাকলে বুঝলাম না,
বিদেশ যাওয়ার সময় মেডিকেল করে, ওই মেডিকেল গুলো। তো আমার রেগুলার 15 দিন না যাইতে আমার কাজ, প্রতিদিন আমার 5,000 টাকা ইনকাম ছিল, মাসের যে তোর বেতন আছে ভাইয়া। আমি সাপ্তাহে আমার মাকে বাজার দিতাম, আমার মারে আমি কাপড় চাপড় দিতাম, নিজে একটা টাকা ইয়া করতাম না, মারে সব টাকা দিছি। এরকম দিতে 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 3-4 বছর আমি আমার মাকে প্রতি সপ্তাহে 5,000 টাকা করে দিতাম। কোনো খারাপ না ভাইয়া, মেডিকেল করতাম না, ওই টাকাটা ইনকাম হইতো। তখন প্রচুর কাজ যাইতো বিদেশে, প্রচুর, দৈনিক আমার 50 থেকে 100টা মেডিকেল, 100টা মেডিকেলে তো আমার 5,000 টাকা এমনি উঠে যেত, আবার বেতন পেতাম।
তোমরা কি বকশিস দিত আপনাকে?
বকশিস হিসেবে যে মেডিকেল নিতাম 500 টাকা করে দিত, 300 টাকা করে আমার থাকতো, অফিস 200 টাকা করে নেওয়া যেত, আর মাস শেষে আমার বেতন থাকতো কনভেন্স 20 টাকা করে থাকতো।
আচ্ছা,
ওইটা দিয়ে আমি গাড়ি ভাড়া, আর আমি একটা রুম নিই। তখন ফরিদাপ্পা আবার আমার সাথে, ফরিদাপ্পার সাথে একটু ঝগড়া হয়, ফরিদাপ্পা উনার বেবি নষ্ট হয়ে গেছে, ওই খরচ আমি দিছি, জামাই রেখে চলে গেছে, কিন্তু উনি আমাকে মানে খুব অবহেলা করা শুরু করছে। পরে আমি চলে আসছি আমার মতো, আমি নিজে চলে আসছি। আসার পরে ফরিদাপ্পার বাড়িতেও গেছি, ফরিদাপ্পার আম্মা আমাকে অনেক আদর করতো, ওনার চাচিটা আমাকে খুব আদর করতো, আমাকে ভাত খাওয়াই দিত। এখন আমি ওনার কথা মনে পড়লে কান্নাকাটি করি রাত্রে, যারা আমাকে আদর করছে তাদের জন্য। পরে আমি মাকে বলতেছি এরকম হয়েছে, চলতেছি চলতেছি ফিরতেছি, হঠাৎ করে মা আমি বাড়িতে গেছি আর দেখি একটা ছেলে আমাদের বাসায়, সবাই আমাকে এমনি ফোন করে বলে লতা তোদের বাসায় একটা ছেলে আসে, মনির চাঁদপুর বাড়ি, এ তোক বাসায় আসে কেয়া? আমি বিশ্বাস করি নাই, আমার মা বুঝি ভালো হয়ে গেছে, আমার মা বুঝি এরকম করবো। আবার আমি বাড়িতে গেছি আর দেখি ও রাতের কি ব্যাপার, আমি যাতে যাতে রাতে 10টা বেজে গেছে, ও আমার রিসিভ করতে আসছে। আপনি কে? বলতেছে আমি মনির। পরে ও আমার বাসায় যাইতেছে না রাতে 2টা পর্যন্ত আমাদের বাসায়, দিছি একটা ধমক, আপনার কি লাজ লজ্জা কিছুই নেই? আমাদের বাড়িতে আপনি থাকেন কেন? আমার বাসায় আসছেন কেন? আমি একটা মেয়ে মানুষ না, আপনি আমাদের বাসায় আসছেন কেন? ও রাগ করে চলে গেছে। পরের দিন আবার আমি রাত্রে ঘুমাইতেছি, ও এসে আমার শরীরে হাত টাচ করছে আর আমি চিৎকার দিয়ে ওটা ঠাস করে, আমার হাত জোর হাত ছিল, আমি ধাম করে একটা মাইরা দিচ্ছি। আর আমার মা পাশের রুমে তাইতে কয় কি সেমন করিস কে, ওর সাথে তোর বিয়ে দিমো, আমি তো একসময় প্রেম করছি, তো বাসু কাকার সাথে আমার সাথে সম্পর্ক ছিল না, আমরা তো প্রেমের আগে অনেক কিছু করছি বিয়ের আগে, তাই আমরা তো আমাদের নিজের মতো নিজে হয়ে গেছি। আমি মনে মনে কেমন কি ছিলেন এটা আমার জানা আছে, মনে মনে বলতাম আমি এমনি খারাপ একটা বাসা, বাইরে আমার বাসা থেকে এখন বাইরে বিনা আমি চলে যাবো। পরের দিন ডাক গোটা জিত করে চলে আসছি ডাকায়, মা দুদিন পরে অসুস্থর কথা বললে আমাকে আনছে, আবার মোরা যাবো মোরা যাবো মোরা যাবো মা মোরা যায় আসছি। আমার কথা শুনে না দেখা ভাইয়ের কথা বলতেছে, ভাই অসুস্থ, তা ভাই লাগে আমার টান বেশি, ভাইয়ের কথা বললে আমি চলে আসবো, ছুটে আসবো, ভাইয়ের কথা কয়েছে আমি চলে আসছি। আসার পরে এখন মা পরের দিন রাত্রে এক হাতে বিষের বোতল আর এক হাতে আমার ভাই আর মনিরের হাতে দড়ি, বলতেছে তুই যদি মনিরে বিয়ে না করস তাহলে আমি বিষ খামো, আমার ফুল আরো বিষ খামো, আর নাহলে আমি বিষ খামো তোর ভাইয়ের তিম হইব। এখন আমি তো কান্নাকাটি শুরু করছি, আমার মা মরে গেলে আমার ভাইটা এতিম হয়ে যাবো, আমি কার কাছে যাবো, মা ডাকবো কারে, ভাই তো এতিম হয়ে যাবো, ও তুই তো তোর ভবিষ্যৎ চিনা নিছিস, তুই তো নিজে নিজের রাস্তায় রাস্তায় ঘুরতে পারবি, আমার ছেলের কি হইব। পরে গুলা বিবেচনা করলাম, মার মুখের দিকে তাকায় একবার, ভাইয়ের মুখের দিকে তাকায় একবার, পরে জোর জবরদস্তি করে রাজি হয়েছি। পরে 20 দিন ছিল, নিয়ে গেছে বিয়ে পড়াতে। রফিক কাকা জানি না শুনতেছে কিনা, রফিক কাকা বিয়ে পড়াইছে।
রফিক কাকাটাকে
এটা হলো কাজী বলে না?
আচ্ছা কাজী,
ওইটা উনি। রফিক কাকা বলতেছে লতারে তোর জীবনে 2টা ঝড় বয়ে গেছে, তুই আবার বিয়ে করবি? আমি কাকা মামুরা যাইব, কাকার আবার ঘুষতে জানি না, আমি দেখি না আর কি, কাকার কেমনি কেমন জানি পটাই ফেলছে ওরা। মনির আছেন আমার, যেটা আমার অ্যাফেয়ার ছিল, ওর বাবা ছিল, আমার কামাল কাকা ছিল, মনিরের ভাই কবির ছিল, ওরা সবাই ছিল, আমি আনছি, মানে আমার এই কাবির নাম্বারটা আমার কাছে আছে আর কিছুই নাই, এটা আমি উঠেছি, আপনি দেখতে পারবেন। ওইটার মধ্যে যাতে সাইন আছে ওরা ছিল, তারপর ওরা সাইন দিছে, বিয়ে হয়েছে। আমি তো কান্নাকাটি করতে করতে আমার তো জীবন একটা ঝড় হয়ে গেছে। পরে ভাইয়ের মুখের দিকে তাকে আবার বিয়ে বসছি। যাক, বিয়ে বসার পরে বাসরের দিন আমাকে 50 টাকা দেয়। 50 টাকা দেয় তো আমার মা থেকে আয় না, আমার মা থেকে আমার টাকা নিয়ে আমার বুঝে হাসতেছি।
হ্যাঁ, কাবিননামাতে ইয়ে কত ছিল?
আমার ভাইয়া 2 লাখ টাকা মনে হয়, আর দেনমোহর আর 20,000 টাকা কইছে দিসল মো দেয় নাই। এটা মিথ্যা কথা লিখছে, নাহলে তো বিয়ে হবে না।
এই মনির ছেলেটা কে ছিল?
মনির ছিল চাঁদপুরের, ফার্নিচারে কাজ করতো।
আপনাদের এলাকায় কি করতে গিয়ে?
আমাদের ফার্নিচার, আমাদের এলাকা, আমাদের দোকানে ফার্নিচারের কাজ করতো।
আপনাদের দোকান ছিল?
আমাদের দোকান ছিল এবং কি ভাড়া দিত আমার মিজান ভাইয়ের কাছে, মিজান ভাইয়ের মিস্ত্রি এই মনির।
মানে দোকানটা আপনাদের?
হ্যাঁ, ভাড়া
নিয়ে। মিজানটা কে ছিল?
মিজান আমার পূর্বের বাড়ির আমার একটা জায়গা ভাই ছিল,
তার কাছে আপনি দোকানটা ভাড়া দিতেন, আর উনি ওনার মিস্ত্রি ছিল হচ্ছে মনির, যার সাথে আপনার মার রিলেশন?
না না, মার সাথে রিলেশন কি, আমাদের বাসায় আসতে যেত। এখন সবাই এটাই ধারণা করছে যে আমার মার সাথে ওর সাথে রিলেশন দেখে মা কুল পায় না দেখে আমার বিয়ে পড়ে দিছে, এটাকে আমাদের বাড়ির সবাই বলছে এই কথা।
প্রথম ঘটনাটাও আমরা একই রকম দেখলাম, দ্বিতীয় ঘটনাটাও আমরা একই রকম দেখলাম, এবং তৃতীয় ঘটনাটাই, দ্বিতীয় ঘটনাটা একটু ডিফারেন্ট হয়েছে, কারণ দ্বিতীয় ঘটনাতে আপনার মা চেয়েছিল এক ধরনের সম্পর্ক করার জন্য সুমনের সাথে, কিন্তু সেটা সে পারেনি। আর তৃতীয় ঘটনার ক্ষেত্রে আমরা একই রকম জিনিস দেখছি, এটা আপনার কাছ থেকে আমরা শুনছি। বাকি যেটা সেটা হচ্ছে ওপরওয়ালাই ভালো জানেন কতটুকু সত্য, কিন্তু সবচেয়ে বড় যেটা ব্যাপার, একের পর এক যে সন্তানের প্রতি এই অন্যায় আচরণগুলো, সেগুলোতে একটা জিনিস মোটামুটি এতক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ও আসলে নিজের সন্তান ছিল না। প্রিয় শ্রোতা, আমরা আজকে লতার জীবনের গল্প এখানে প্রচার করছি, এবং আমরা বিশ্বাস করি সমাজে এরকম অনেক লতা আছেন যারা কোনো না কোনো ভাবে ফ্যামিলি ভায়োলেন্সের শিকার। আমরা এটাও বিশ্বাস করি যে ও যেটা বলছে সেটা মঙ্গল গ্রহের গল্প নয় বা ভিন্ন গ্রহের গল্প নয়, এই বাংলাদেশেই ঘটে থাকে এরকম গল্প। হ্যালো 8920 তে বিভৎস গল্প, বিভীষিকার গল্প কোনো না কোনোভাবে উঠে এসছে। আমরা আজকে যে লতার জীবনের গল্প এখানে প্রচার করছি, সেই জীবনের গল্প থেকে আপনি কি শিখবেন সেটা আপনি হ্যালো 8920 শেষে গিয়ে নিজেকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবেন। তবে তার আগে বলতে চাই, আপনারা যদি লতাকে দেখতে চান, লতাকে কোনো প্রশ্ন করতে চান, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। লতা, আমরা আবারও ফিরছি। মনির আপনাকে মাত্র 50 টাকা দিয়েছিল বাসরাতে, কেন দিল এটা?
বাসরাতে কিছুটা দিতে হয় যে আংটি দেয়, কিন্তু সুমন আমাকে একটা রিং দিছে।
সুমন রিং দিয়েছিল আর মনির আপনাকে একটা 50 টাকার নোট দিল। আপনার তখন বয়স কত?
19-18।
তার মানে আপনি তখন প্রাপ্ত বয়স্ক, যেটা বলে বাংলাদেশের বিবাহ
19 হবে, 18 কিংবা 19।
ঠিক আছে, আমরা ধরে নিলাম বিবাহের বয়স হয়েছে আপনার তখন। ওকে, তারপর?
তারপরে দিছে, আর এরপর আমি 2 দিন পরে ঢাকা চলে গেছি, সবাই কানাকোষা করতেছে, নিজে না পাইরা খোকার সাথে একবার ইয়া করছে, এখন আবার এই সাথে মাইয়ার বিয়ে দিয়ে দিছে, এগুলা বলতেছে। আমি চলে আসছি, এরকম চলতেছি চলতেছি আমার মিম পেটে আসছে।
মিম মানে আপনার মেয়ে?
যখন আমি ইয়ে করলাম, মাকে বলছি, মা
আপনি কি মনিরকে নিয়ে ঢাকায় ফিরেছেন নাকি?
মনির আমাদের বাড়িতে থাকতো। এখানে আবার একটা কথা বলো, মা যেখানে থাকতো ওখানে মনির থাকতো, একসাথে থাকতো, সবাই আমাকে ফোন করে বলতো, লতা তোর মার মনির এক বিছানায় শুয়ে থাকে কেয়ারে।
ওকে, আপনার বাবা তখন দেশের বাইরে?
দেশের বাইরে ছিল। এদিক দিয়ে বাবার কাছে তো আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলতেছে মায়। পরে আমি বিশ্বাস করতাম না, আমি দূর মা বুঝি এরকম করবো, ভালো হয়ে গেছে আমার মা। এদিক দিয়ে আমি ঢাকা মিম প্যাডে করে চাকরি করি, মাকে টাকা পাঠাইতেছি, সারা মার্কেটে ঘুরি। পরে যখন মিমের 8-9 পড়বো, মা আমি বাদতেছি না, আমি চলাই না, এখনো থাকবি তুই, এখনো তুই থাকবি, আরো কদিন পরে আসবি, তোর বসে বসে খাওয়াই বুকে। আমি কো মা এইভাবে বলেন কেন আপনি? কয় না তুই আরো কদিন থাক, এখন আবার বুঝায় আরো কদিন থাক, তোর বাবু এলে তোরে কেমনে চালামো। পরে আমি আর থাকতে পারি না, দেখে আমি চলে আসছি। এই আসলাম কি জন্যে? একদিন ভালো ছিল, 2 দিনের পর থেকে মনির আমার কাছে ঘুমায় না। কিরে মনির, আমি তোর বউ না, তুই রুমে যে রাতে 2-3 পর্যন্ত আমার মার সাথে গল্প করে, রাতের অন্ধকারে মশারির নিচে, তা আমি একটা মানুষ অসুস্থ থাকলে না যায়, তুই প্রতিদিন মার কাছে যে ঘুমাস কি লেগা? আর আমার একটু কিছু দেয় না, আমি একটু শক লাগলে ডেরা খামো, এটা দেয় না, কিন্তু আমার মা আবার জিলাপি খেতে মানছে, লাইনের জিলাপি খাওয়াই তো, যেটা করছে ওটা বলবো, মানে একটা আমি জিলাপি, মা আমার আজকে না জিলাপি খাইতে মনছে আনতো মিম প্যারে থাকতে, এটা খাইতে মনছে খাওয়াই তো। আবার মনির অনেক সময় টুকিটাকি জিনিস খাওয়াইতো, তো ভয়ে বলতাম না যদি মারে। এরপরে আমি যদি ডাক দিতাম, মা এসে আমার মারা শুরু করতো, ও আমার রুমে ঘুমাইতেছে, তোর কি হয়ে গেছে, এমন করতেছিস, তোর শরীর অসুস্থ না? মারতো, মার কি কত প্রকার, যেমন লাতে, কিন্তু মনিরে মারতো না। মনিরে মার থেকে শিখতেছে কিভাবে মারবে আমাকে, এটা শিখতেছে মনিরে। মা কথার সাথে সাথে, মানে কোনো কথা পড়তে পারতো না মাটির মধ্যে, মনিরে নিয়ে কোনো কথা বলতে পারতো না, মা ধরে মারতো আমারে। এই মিম প্যাডে অবস্থায় 2 মাস ছিলাম বাড়িতে, 2 মাস আমার ফিডে আমার মা কত যে মায়ের আর কত আতুরার বাড়ি, আমার যে আমার মিম খাওয়ার থাকার অবস্থা আমি পাইছি বলে লাভ নাই ভাইয়া। পরে মিম হয়েছে, মিম হওয়ার পরে আমার বাবা রোজার ঈদের পরে না রোজার আগে জানি আমার বাবা আসছে, আমার এটুকু মনে নাই। আবার ঈদের দিন বাবা আসার পরে মা এখন মনিরের সাথে কথা বলা বন্ধ করে দিছে, মানে এক ধরনের নোয়াখালীর বাসা আছে, ও গোবো পদ্মা নিশি দুয়ারের তালে মুস্কি হাসি,
মানে
মানে এতদিন তোমার সাথে আমার সাথে সম্পর্ক ছিল, এখন তুমি আমার দেখে বাসুর হয়ে গেছি আমি, তোমার তুমি আমার দেখে দরজার নিচে লুকাও কে, এরকম ধরনের কথা আর কি। তো মনিরে বলতেছে কি ব্যাপার মা, আপনি সারাক্ষণ আমার সাথে থাকতেন, আমাকে ছাড়া আপনি বুঝতেন না, আপনার ছাড়া আমি বুঝতাম না, ভাত খেতে গেলে আপনি, লতা আমার বউ ছিল, তারপর আমি লতার এত কেয়ার করতাম না, আপনার যতটুকু ভালোবাসতাম আমি, কিন্তু আমি ওনাদের কোনোদিন খারাপ দেখি না ভাইয়া, একসাথে ঘুমাইতে দেখছি রাতের অন্ধকারে, কিন্তু কোনোদিন ওদের একটা একদম খারাপ কোন কিছু দেখি নাই, একসাথে এক জাস্ট শোয়া দেখছি কিন্তু খারাপ দেখি নাই কোনোদিন আমি। পরে আমি মিম হয়ে গেছে, বাবা আসছে, আসার পরে এই মা লাগছে মিমে, মা কথা বলে না দেখে মনির আমার লগে লাগছে জর্গা, মা রাঙ্গুন যে গেছে আমার সাব্বির আমার বাইরে নিয়ে, আর বাবা সহ রাঙ্গুন যে গেছে মামার বাসায় গেছে, আসার পরে আমার মা মনির আমার এরকম পিড়া দিছে কাঁচা শরীরে, যে ডাইনিং টেবিল ফিক্কা মারছে আমার এই জায়গা বেড়ায় তল ফেট বেড়ায়, তারপরে ভাত খা যে স্টিলের বল ফিক্কা মারছে এই জায়গা বেড়ায় পড়ছে, আমি সেন্সলেস হয়ে যাচ্ছে। পরে মা আসছে, জ্ঞান ফিরছে, সবাই মিলে জ্ঞান ফিরেছে, আমার সুরাইয়া, সুরাইয়া আমার বাস্তি, ও আমার জ্ঞান টেন ফিরেছে। এদিক দিয়ে মিম ফ্ল্যাটে থাকতে আমার মা মন্দিরের লগে আমি মনে ডাক দোয়াই দিতাম, দেখা খাটের পায়া আছে না, খাটের পায়া দিয়ে আমার মাথায় কত সুরাইয়া দেখছে আমার মাথার বাড়ি গুলা, সুরাইয়া আমাকে বাড়ি দেয়, সুরাইয়া শুধু চোখে দিয়ে ফানি কান্দে, শুধু সুরাইয়া কান্দে, আপনি এমন করেন কে, ওরে নিয়ে কাকি ফুবুরে নিয়ে এমন করেন কে, ফুবু তো ময়রা যাবে, আপনি এমন করেন কে, একটু এই বাড়িতে আসুস গেলে বাইরে হাইকার মাইয়া যে মানে হাকিম আর কি, হাইকার মাইয়া করতো, হাইকার মাইয়া যে বড় হয়ে গেছে এভাবে বলতো বকা চোখা দিত, তো মাইয়া ডোরাইতো নামগো বাসা দাঁড়িয়ে কাছে। ও মিম হওয়ার সময় আমার মা একটা সাইরানা পয়সাও দেয় নাই আমাকে, মানে আমার এই মাইয়া গরম মরলে মরক আমি সাইরানাও দিব না, হাসপাতাল নেওয়ার দরকার নাই, কিন্তু এমনিও মিঠাই পড়া গামছা পড়া এগুলাই না দিছে, কষ্ট করছে এদিক দা। আবার মিম হয়েছে, আরে মিমের নিয়ে ডাক্তারের কাছে গেছে, কষ্ট করছে এদিক দা, কষ্ট করছে আমার মা নাতিনের জন্য খুব কষ্ট করছে, নাতিন দেখি সুন্দর ওই যে ছাগলের যে ইয়াটা ওটা ইয়া করে কপালে ভুরুর উপরে দিত ভুরু গজানোর জন্য, তখন বাবা আসেনি, বাবা আসার আগে এই ঘটনাগুলা। তারপরে মনের মিমের দিকে ফিরেও তাকে তো না, মেয়ে হয়েছে দেখে, তারপরে যাক বাবা আসছে, আসার পরে মনিরের সাথে তো ঝগড়া, মনির আমার মারছে, মারার পরে বাবা মা রাঙ্গুনজি থেকে আসে আজ এগায় এগুলা করছে কে, তা আমি মা আমি না, ও আপনার কানে উঠতে গেছি আরে সব পড়ে গেছে, এই মা দিছে বকা, মানে অনেক বিস্তৃতি বিস্তৃতি বাসায় বলতেছে আর কি, এটার ঘরে রাখলে আমার ঘর ভিত্তি ভিত্তি করে, ঘরের ভিতরে কি জানি টোকা মনে করে রাখি আমরা কি খাইয়া ফেলি। হ্যাঁ সুরাইয়া কয় কি, আপনারা পাগল হয়েছেন, ফুফুরে মনির কাকা কাকা বলতো, ফুফাজি বলতো না, মনির কাকা মাইরা এরকম করছে, এই ঘরের এলোমেলো করছে, আপনি জানেন আপনার মেয়েদের কিরকম সরছে, কয় কিরকম আপনার যে এরকম সরেন এরকম মাইয়ার সরছে, মানে পাড়াইছে আর কি, এই তলফাটবার লাত্তি উষ্টা। এরপরে বাবার সাথে মনিরের লগে কি কি তর্ক বিতর্ক হয়েছে, মনিরে বাড়ি করে দিছে, বাড়ি করে দেওয়ার পরে আমি আমার বাবার বাড়ি ছিলাম, আমার বাবা কত মিথ্যা কথা আমার মা আমার বাবার কাছে বলতো, আমার মায়ের একটু কানছে, আমার মায়ে ফাটাইছে আমার ফুফুকু বাড়িতে, আর ফুফু ওই যে আমার ফেয়ার ছিল যে মনির, মনিরের মার কাছে ফাটাইছে, ওই মনিরে ফোন দিছে, আমার হাজবেন্ড মনিরে ফোন দিছে, ওর সাথে কথা বলতাম, এদিক দিয়ে আমার বাবা আমার মেয়ে কানতেছে দেখে আমার কয় কি পায়খানা দিয়ে মুখটুক সব ভরাই ফেলছে, আমি এসে দেখি হুদা কোনো কিছুই নাই, আমি বাবা এত মিথ্যা কথা বলেন কি লাগা, এটা বলছি দেখে আমার মামার মাস মারছে। এরপর আমি ঘর ঝাড়ু দিতে গেছি, আমার বাবা কয় শোন এদিকে, আমাকে বলেন কয় এ করছে, কিন্তু আমার বাবা একসময় আমি যদি দুধ ভাত খেত আমার লাগে অর্ধেক রেখা দিত ছোটবেলায়, এটা বাবা বাবা আসছি তো বাবার একটু আদর করবার না, আসো বাবার একটু আদর করো, আমার বাবা একসময় করতো এগুলো, ভাই হওয়ার পর থেকে আর করে নাই, ভাই হওয়ার আগে এরকম আদর করতো, আমার বলতেছে তুই আমার মেয়ে না, তোর আমরা পালক আনছি, তোর জন্মের কি ঠিকানা আমি জানি না, মা বলতেছে ওরে তো আমরা ডাস্টবিনের থেকে কুড়াই পেয়েছি, আমাকে কি বলেন এগুলো, আমাদের আমারে পরে করতে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাবি, আমাকে আমি কই যাবো, আমি হাঁটতে পারি না, আমার ব্লাড এখনো ঠিক মতো ইয়া হয় না, আমি যাবো কই, কয় এখন এই মুহূর্তে বাইরে যাবি, আর যাবো কই, তাই ওই সুরাইয়ার বোন পান্না পান্নারে আমার সাথে দিয়া দিছে, আমার মা এক টাকাও দিব না। পরে আমি আমার ওই ঢাকায় ফোন দিছি, আমার অফিসের ওদের কাছে ফোন দিছি, আরে ওরা একজন আমাকে 2,500 টাকা দিছে বরিশালের থেকে, আর একজন ঢাকার থেকে দিছে 1,000 টাকা, এই 3,000 টাকা লই আমি নিয়ে কুলো কইরা পরের দিনে বাপের গজ ছাড়তে, এই যে গজ ছাড়ছি, আজও ছাড়ছি কাইলো ছাড়ছি, আজ জায়গা দেয় নাই, গেছি ঢাকা চলে আসছি, কই যাবো, সেলিনা পরে ফোন দিছি, এর আগে দুদিন সেলিনা পর কোনো খোঁজ পাই না, কি দায় পরে মাইয়ার দুই মাইয়ার কি, এখন দুইটা মেয়ে, একটা ওর কাজের মেয়ে কিশোর, ওর আমি ফুফাত ভাইয়ের মেয়ে, আমারও মেয়ে, ওর এক পাশে রাখা মাইয়ারা ওর কোলে দিয়ে ইট ভাঙছি, শনিয়াকরা ইট ভাঙা দুজনের মুখে ভাত দিচ্ছি, আমি নিজে খাই নাই, অল্প কটা খাইছে ওর পারও টিকে না দিয়েছি মাইয়ার দুধ, মাইয়ার দুধ খাওয়ামো কোথেকে। এরপরে দুদিন পরে আপা ফোন ধরছে, আমার একটা আপা সেলিনা আপা, ওনার ঋণ আমি শোধ করতে পারবো না। সেলিনা আপার ফোন দেখো, আপা আমার এই অবস্থা, আমার ডিডি হয়েছে, আমার একটু ঘরে জায়গা দিবি তোর কতে এক্ষণ চলে আমার বাসায় আইসিআর একটা রুম ছাইড়া দিছে। কলকাতা তুই আমাদের সাথে খাবি? আমি আপা আমি তো সারাদিন বাইরে থাকবো, থাক আমার এত টাকা নাই আপা, আমি খাবো না। মিমেরে পান্নার কাছে দিয়া আমি সারাদিন মার্কেটে দৌড়াদৌড়ি করতাম, আর মাইয়ার লাইগা কান্দা মেরে আমার মাইয়ারে পান্না ফোন করতাম, ঘরে একটা মোবাইল কিনা দিছে একটা আমি রাখছি, পান্না আমার মাইয়ার ডারে কষ্ট দিস না রে পান্না, কন্যা ফুফু আমি ফু হুক্কু কইতো হুক্কু আমি মারি না পান্না, আরে ও আমার বই না আমি আমার কামার পরে যাবা না সেরা যাবা স্যান্ডেল পায়ে। আমি জানি না মিজান ভাই আর জাহিদ ভাই আরো আমাদের ট্রাভেলস এর কিছু কিছু মালিকরা শুনতেছেন কিনা, ওনারা আমার বিমের দুধের টাকা দিছে, যাই এখন ভাই আমার মাইয়ার বাসেন আমার কিছু আল্লাহর হস্তে টাকা দেন। সবাই মিলে আমার কিনে তোদের সিনা জামা, এক ভাই আমার জামা কিনা দিছে কাটা থ্রি পিস কিনা, আরেকজনে জুতা কিনা দিছে, আরেকজনে আমার মাইয়ার দুধ কিনা দিছে। লাঞ্চ করতাম না রে, আমি যদি লাঞ্চ করি আমার মাইয়াদের দুধ দিব কোথেকে? আপাত তো ঘর ভাড়া দিতে হবে 1500 টাকা, কোথেকে দিব? দুপুরে খাইতাম না, ওই টাকা জমা করে রাখতাম আর মাইয়ারে রান্না করে দিয়ে আইতাম, আর বিমের লেকটু যে কোনোদিন একটু সুজি খাওয়াইতাম না, 1 কেজির 800 টাকা পট, এই 800 টাকা জোগাইতে জোগাইতে আমার দাঁত 3টা বাগত, ভিক্ষা করতাম দিনের চার কি করতাম, আর মোরকা ফোরা ফোরা সবার অফিসে যাই ভিক্ষা করতাম। আমার মাইয়া ডারে আপনারা বাসার, আমার মাইয়া ডারে বইটা যাবো গা, আমার বিমের বাসার। এই আস্তে 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 উঠছি উভয়সি, এরপর সবাই অবস্থা দেখে সবাই আবার আমার বেশি কাজ দেওয়া শুরু করছে, মেডিকেলের কাজ দেওয়া শুরু করছে, কাজ চলতেছে, কাজ দিয়ে আমি আর মাইয়ের দুধ টুধ চালাইতেছি, নিজেও কষ্ট করতেছি, খাইতেছি, কিন্তু দুপুরবেলা আমি খাই নাই, রাত্রে এসে দুগা খাইতাম আর সকালে দুগা খাইয়া যেতাম, দুপুরে খাইতাম না, কেউ যদি খাওয়াই তার কেউ 100 টাকা দিত, কেউ 50 টাকা দিত, এরকম চলছে। মাইয়ার চালাইছি, মদিনের ফোন দিছি, আমি কই যা হবার হয়ে গেছে, ও এর মাস দিয়া আমার বাড়িতে আরেকবার গেছি, এই শেড যাওয়া গেছি বাজার টাজার করে নিয়েছি মাল, নিজে খাইতে পারি না, মা বলছে বাজার নিত, পর অফিস থেকে অ্যাডভান্স নিয়ে বাজার নিয়েছি, যাই পারছি নিয়েছি। এরপরে আমার মার পান্নারে দেয় নাই, দিছে আমার একটা স্বাস্থ্য বই জোসনা, ওর মা আবার ওর একটু মারতো তো তো আমার লগে দিয়ে দিছে, আমি মা ওরে দিয়ে না, আমার বড় খালামাগো বাড়িতে দিয়েছে আর খালামা দৌড়ানি দিয়েছে, ছোট মামার বাসা দিয়েছে আর মামা দিছে দৌড়ানি, পরে রামগঞ্জ কার বাসায় রাখছে, পরের দিন আমার সাথে দিয়ে দিছে ঢাকায় আমার মেয়ে দিয়ে চলে আসছে। এই শেষ আসা আমার বাপের বাড়ির থেকে আইসা, এরপর দুদিন আমার বাবা আবার কয় কি তুই স্বামী চাস, আমাকে ডাইকা বলতেছে তুমি কি স্বামী চাও না বাপ মাস, আমি দুজন চাই কোনো একজন বাসা নিতে হবো, তা আমি কই আমার তো জীবনটা নষ্ট করছে, আমার একটা মাই আছে, থাক আপনারা যদি আমার কাছে যদি না আসেন তাহলে আমার স্বামীরা আমার কাছে দেন। এই মুহূর্তে আমার বাসার ধারের কাছে আর ঢুকবে না, আমার বাবা কয় বাইরে যাবে, মানে আমার বাবা তো একবারে চলে আসছে, এখন একবারে বাড়িতে বাইরে চলে যাবি, যাক গেছি খাইসা বলতেছি, আরে মানে জোসনারে বলতেছি, ওর নাম জোসনা ছিল, আমি ডাকাইসা সিমলা রাখছিলাম, সবাই আমাকে বাড়ির থেকে হুমকি ধুমকি দিতেছে জোসনারে নিয়ে কোথায়।
This track was downloaded from FusionBD.com.
লোকে সস খারাপ কাজ করাইতেছস,
এই জোসনাটা কে ছিল?
জোসনা আমার স্বাস্থ্য বোন ছিল।
ওকে কেন দিল আপনার সঙ্গে?
ওর মা ওকে তো মারতো টারতো, তো ওই মেয়েটাও আবার চলে আসার জন্য এটা রাজি ছিল গার্মেন্টসে কাজ করবে বলে, তাই ওকে আমার সাথে দিয়ে দিছে।
আচ্ছা একটা জিনিস আমি জানি, যখন আপনার বেবিটা হয়ে আপনি ঢাকায় চলে আসলেন তখন তো মনিরের আপনার সঙ্গে আসার কথা
না? মনির বাপের বাড়িতে, মনিরের সাথে কোনো কানেকশন আমার ছিল না, ও রাখেনি, পরে আমি ডাক।
এটা কি আপনার মেয়ে হওয়ার জন্যই?
না না,
তাহলে
ওই যে মা বাইর করে দিছে সেই জন্য
রাগ করে আপনার সঙ্গে যোগাযোগ
করে নাই।
আচ্ছা
পরে ওখান থেকে মা ওই যে জোসনারে বলছি, বোন যতদিন মেয়ে বড় না হইব ততদিন তুই আমার বাসায় থাকবি, এরপরে তোর আমি মেয়ে বড় হয়ে গেলে ওর দাদির কাছে আমি দিয়ে দিব, তুই চাকরি করতে পারবি, এই কথা আমি বলে আসছি। বলার পরে তো বলছে আচ্ছা ঠিক আছে আপা ঠিক আছে। তারপরে জোসনা আমার কাছে ছিল, ওর নাম সিমলা ডাকছি, সানারপাড় থাকতাম, সানারপাড়ে একটা 1500 টাকা দিয়ে একটা রুম ভাড়া নিছি, বস্তির মধ্যে, বস্তির মতোই ধরতে গেলে। এখন আমি মনিরে বলতেছি তুমিও রুজি করো আমারও কিছু দিও, আমি তো মা বাবা ছাইড়া আছি। মনিরে আমারে আচ্ছা ঠিক আছে দিমু, এটা কই আমার একবার শুধু 800 টাকা দিছে ঘর ভাড়া, আর আমার কোনো টাকা দেয় না, এই ঘর ভাড়া ওর খাওয়ার খরচ ওর প্যান্ট শার্ট সব আমার দিতে হয়, ওর বাপ মারও টাকা পয়সা আমার দিতে হয়, আমি কোথেকে দেবো ভাই এখন? পরে আমি মাঞ্চাতে সাইয়া সাইয়া নাই 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 নাই, এরপরে আমি ঘর ভাড়া দিতাম, ইয়ে করতাম, সাইতাম, আমি মাঞ্চে আমার দিত, তো এগুলো নিয়ে মন্দিরে বেতন পাইলে মাস শেষে বাড়ি চলে যেত গা। এরকম করতে 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 আমার টাকা পয়সা দেয় না, বরং চুলটা মার দৌর করে। আবার মিমের এখন বয়স 2 বছর, 2 বছর আরে সিমলা চলে গেছে আমার কাছ থেকে, একজনে বুদ্ধি দিছে আরে যে ও বুদ্ধিতে গার্মেন্টসে ঢুকে গেছে, গার্মেন্টসে ঢুকে গেছে ওর সাথে, আর আমার সাথে কোনো কানেকশন নেই, যোগাযোগ নেই, আমার বাসা আসে যায় এই এতটুকু। এরপরে মনির আমার মিমেরে বাড়িতে দিয়ে দিছি, বাড়িতে নিয়ে গেছি আরে। এরপর আমার শাশুড়ি কর ঠিক আছে তুই চাকরি কর আর মিম আমার কাছে থাকবো, ওকে রাখেন মাস শেষে খরচ দিস, ঠিক আছে দিমু, মাস শেষে মায়ের খরচ দিতাম, এদিক দিয়ে মনিরে বরণ পোষণ দিতাম, এদিক দিয়ে নিজের ঘর ভাড়া দিতাম, ভাই কিছুতে কিছু হইতো না। ওখান থেকে মনিরে এরপরে আস্তে ধীরে মনির চলতাম দুজনে, ও একটা টাকা পয়সা দিত না, আমি নিজেই চলতাম, নিজের খরচ দিয়ে ওরা চালাইতাম। কয়েকদিন পরে মনিরে বলতেছে কি আমার তো জায়গা নাই, ভাই একটু জায়গা দিছে, একটু ঘর কিনবি, তাহলে একটা ঘর বিক্রি করবো, 7,500 টাকা দিয়ে 40,000 টাকা দিলেই হইব, কিনবি তো? এরপর আমি কই এত টাকা আমার কাছে কোথেকে আইব? পরে আমি এই মিলাই ঝিলাই মিলাই ঝিলাইয়া এরপরে আমি একটা ঘর কিনছি, নিজে না খাইয়া না দেয়া ঘরের মধ্যে একটা টিভি কিনছি, ফার্নিচার টুকিটাকি সংসার যা লাগে যাবতীয় 2 বছরে কষ্ট কইরা না খাইয়া না দেয়া এগুলা জোগাইছি, ওই যে মেডিকেলে চাকরি কইরা।
আচ্ছা আমি একটু জানি সেই সময়টাতে মনির হচ্ছে তার নিজের বাড়িতে
না আমার কাছে থাকে,
তখন মনির আপনার কাছে থাকে এবং সে বসে বসে খায়।
হ্যাঁ বসে বসে খেত, সবাই কইতো কি মানে বিশ্রী ভাষা বাদু নিজায় রুজি করতো বাদ্যা গরমে দিয়ে বইয়া বইয়া খায়,
ও বসে বসে খেত
মানুষের কথা,
জ্যোৎস্নাও
না জ্যোৎস্না ছিল না, জ্যোৎস্না চলে গেছে,
যখন চলে গেছে
নিমো আমার শ্বশুর শ্বশুর বাড়িতে,
মানে আপনি কাজ করতেন ছেলেটা ঘরে বসে বসে আপনার হাজবেন্ড বসে বসে খেত, মিম কি করতো?
মিম দেশে ওর দাদির কাছে থাকতো, 2 বছর হয়ে গেছে
মানে মনিরের মায়ের কাছে থাকতো, আপনি যেখানে ভাড়া নিয়েছিলেন সেখানে মনির বসে বসে
বসে বসে খেত,
আর আপনি রোজগার করতেন, আর ঘরটা কিনলেন কোথাও?
ঘর বাড়িতে কিনছি,
ওদের বাড়িতে ঘর কিনছেন, ওদের বাড়ির জন্য টেলিভিশন কিনছেন?
হ্যাঁ আমার ঘরের জন্য আর কি, আমি আস্তে আস্তে আমার বাসুরের টাকা পরিশোধ করে দিছি ঘরের, এরপরে ঘরের ভিতরে সব ফার্নিচার খাট টাট কিনছি টুকিটাকি, একটা সংসারে যা লাগে নিজে না খায় না দেয় এগুলো জোগাইছি। তারপরে জাগানোর পরে মনিরে কোনোদিন কয় না যে এটি গড়বড়, আর বরঞ্চ ওখানে মানে আচ্ছা অনেকগুলো বাসা না সবাই মিলা বসলে মনির আমার বদনাম করত, কইতো ওর মা ওরে মারতো, ও এরকম বেয়াদপা ছিল, এগুলা কইতো। একদিন আমি বাথরুমের মধ্যে এসে শুনি এগুলা বলে, আমি কারে ওর লেগে আমি এত কিছু করি, নিজে না খাই ওরা খাওয়াই, ওর লেগে ঘর কিনছি এগুলা করছি, ও আমার এত কষ্ট দিতে পারতো। এরপর ও বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া কয় কি লতা তুই চলে আমার বাড়িতে, আমি রুজি করবো তুই খাবি, আমি যাকা আমার ডাইল ভাত দিল ভাই আমি খামো, আমি রাস্তায় আমি আর কাজ করবো না, এটা বলছি আমি গেছি ভাই 15 দিনও যায় নাই আমার শাশুড়ির লেগে, আমি দুধ টুধ কিনে নিয়েছি শাশুড়ি খাইবো, 10 দিনও যায় নাই আমার শাশুড়ি কয় কি খারাপ বাসে নষ্ট মেয়ে উঠাইছে, 4-5 আঙ্গিলা বিয়ার মাইয়া উঠাই আনছে, ইয়া করছে যে দেখতো যাই দেখতো, এর এটার বিয়ে হচ্ছে 3-4টা, এটার আমার পোলা এক বড় পোলা বিয়া করছে, এটা সরম নাই এটার গিন নাই। আমার শাশুড়ি যা বলতো, সকালে উঠতাম উঠা ফজর নামাজ পড়লো দোষ, সোরে নামাজ পড়ে, আমার একটা ননস থাকে, ননসে কইতো কি ননসে প্রতিদিন আমার বিচার করতো, এরা প্রতিদিন আমার লোকে সকালে আমার বাসুরা সবাই মিলে বাইরে যেত, আর ওরা আমার লোকে জড়গা লাগতো, সবাই মিলে জড়গা লাগতো আমার লোকে, আমার শাশুড়ি আর আমার বড় ননস জড়গা লাগতো। বিশ্রী বাসা যা কত প্রকার হোক কি কি মনিরে যদি আসতো না বাড়ি থেকে কাজের থেকে, এর ভাই আমার না এগুলা বলে আমার কইবেই তো সহ্য হইব নাহলে বাইরে, এটা কয় লাপ্তি দিয়ে খাটের থেকে ফালাই দিত, ভাইয়া ফিজিক্যালি রিলেশন করতো যতক্ষণ ততক্ষণ একটু ভালোবাসা ছিল, এরপর থেকে মানে বিশ্রী বাসা যা ছিল ওর মুখে দিতা, তোর মামার কয় বিয়ে বিদেশ নিবো কইছে, বিদেশ নিবো কইয়া তোরে বিয়ে বিয়ে দিছে, এখন তোর মা আমাকে তোর তোমাকে তো বিদেশ নেওয়ার জন্য বিষা দিছে, তোমরা এনা যাও নাই, এখানে আমার মার দোষ কি? কয় তোর মার দোষ নাই, বিয়াদপের ঘরে বিয়াদ মানে বিশ্রী বাসা। এরপরে আমি সকালে উঠতে আমার সেজু বাসুরে বিদেশ থাকতো, সীমা উনার বন্যা উনারে খুব আদর করতো, উনার যেমন বিদেশ থাকে মাসে 10,000 টাকা দেয় উনারে, পাত পায়রা ভাত মানে নিজেরাই ভাত নিজেরটা নিজে খেত, দুকার আনতো এই লতা এটা দে লতা ওডান লবণ আন মরিচ বাইটা আন ফানি আন, উনি বসে বসে অর্ডার দিত, আর সারাদিন কাজ করে যদি একটু শুইতাম না আমার শাশুড়ি ফ্যানটা বন্ধ করে দিত, কি এর ফ্যান চালা শুয়ে থাকোস, এরপরে কলস টানতে পারতাম না, এগুলো কাজ করি নাই কোনোদিন, একে বাড়িতে করছি। এরপরে আমার জামাই মনে রে ওর মার কথা দইরা যেরকম বাড়ি ওরে বাবা রে, এগুলো মনে উঠলে আমার কান আসে, ডরে আমি ওর বয় খাটের নিচে ঢুকতাম, ও আমার খাটের নিচে থেকে বাইর করে আইনা ঠাস করে মাটির মধ্যে ফালাইয়া সড়া শুরু করতো, সড়া কারে কয় ওরে বাবার ফুটবল এরও না সরে না, কেদার এরও না সরে না, আমার এরও না সরত, আমি মরা যাবো বোনের আমার মানিস না, এই যে ইয়ে আছে না মাদার গাছের ডাল আছে না, মাদার গাছের ডাল দিয়ে ফি দিয়ে আমার সেন্সলেস করে ফেলতো, আর ওর মা দাঁড়াদের হাতে তালে দিত, এমনি না হাতে তালে দিত, আর কইতো কি মার আরো মারে আমার, এরপর মারা যখন শেষ হয়ে যাইব তখন আমার বাসুরের বোরা দৌড়ে এর আগে কেউ আইয়া না, সবাই আমার কাছে পালাতে পারস না, আমার শাশুড়ি শাশুড়ি সব মামি শাশুড়ি পালাতে পারস না, মাইয়াতে থাকস কে, এরকম অত্যাচার প্রতিদিন অত্যাচার করে। পরে আবার ডাকা চলে আসছি, আয়া আবার চাকরি নিছি। এরপরে আবার এরকম আগের মতো কয়েক মাস, এরকম আগে যেরকম নিজে রুজি করছি ও খাইছে, এর কয়েক মাস পরে আবার এক বছর পরে কয়েক কেতে বাড়ি চলে আয়, আর তোরে মারবো না কেউ। তা আমি খুশি হয়েছি, যাক যামু বাড়িতে গেছি, সব পার্নিচার টার্নিচার জোগাইছি, নিজের হেই ঘর টর গোছাইছি। প্রতিদিন সকালবেলা উঠা গজাড়ু দিতাম, থাল বাড়ি দিতাম, ও যদি একটু জ্বর হতো সবাই ডাক্তার কমে রেস। আর আমার জ্বর হয়েছে, আর আমার মাই আমার মাথায় ফানি দেয়, আমার শাশুড়ি কাকি বঙ্কর আমার ফোলারে ডিপোজ দে, ডিপোজ করতে পারতো না, ডিপোজিট দে আমার ফোলারে, ডিপোজিট দে আমার ফোলারে, ডিপোজিট দে, নাহলে তোরে এখন গাইলা ফেলবো। এরপরে আমার শাশুড়ি আমার চুলের মুন্ডি সাপে ধরে ঘুরাইতো, আর আমার ননদ সে আমার চোর কইতো, কইতো কি ওনার মেয়েরা বিস্কুট চুরি করে খাইতো, হেডিটা চুরি করে খাইতো, আমার নাম ফালাইতো, আমার নাম কইয়া, আমার যে মায়ের খাওয়াইতো মনের দিয়া, মনের শুধু লাইট তো আমার লাত্তি কত প্রকার, এমন লাত্তি আমি জীব, আমি খুব ভাই আমার সাত বছর বয়স হতে আমার সবাই মারতে মারতে এতটুকু আছে, আমার আর মায়ের নাম না, মা গো আপনি আমার মা, আমার মা নাই, আপনি আমার, আমার শাশুড়ি আমার মা তো পিছিয়ে দিয়ে যায়, মা কইতাম মা ও মা। তা আমার শ্বশুর করতো, আমার শ্বশুরটা ভালো ছিল, শ্বশুরে যদি গরম পানি আগে দিতাম সকালে উঠে ভোরে উঠে শীতকালে গরম পানি করে দিতাম, মজুর লাগিয়া করে দিলেও দোষ হতো, না দিলেও দোষ হতো, করে দিলে কত কি এত দার্ঘা খরচ কি, আমার শ্বশুরি না করে দিতে কত ধুয়ে রয়েছে, ওর শ্বশুর গরম পানি দেয় না, এডি কইতো। আমার শ্বশুরে আমার লেগে জর্গা লাগতো, তো কইতো কি আপনার ইয়া লাগে নি, এমনি কইতো আমার শ্বশুরে, আমার শ্বশুরে দিয়ে যে বিশ্রি বিশ্রি কথা কইতো আমার। তারপর আমার বড় নানুষ আমার মা ডাকে, কত কি আমার মা লাগে কথায় কথায় এডি কইতো, ওনার মেয়েরা বিস্কুট চুরি করে খাইতো, এডেরা চুরি করতো, আর আমার দাম ভালো, তারা আমার এরম পিঠা দিত। একদিন আমার বিমে একটু দুধের লেগে কাঁদছে, দেখে আমি একটু ঠিক দুধ এর তোর আসা মিশে মানে ছোট কাপের তিন ভাগের এক কাপ একটু দুধ আমি নিয়ে রাখছি, আমার বাসুরের মেয়েরা পড়াইতাম, এগুলো মনে যায় এরাও যায় আমার বইলা দিছে, বলছে আরে কিছু দেখলাম না, আমার শাশুড়ি কোন দিক থেকে আইসা আমার চুলে মুড়িছে, আমি দইরা মনে না ছিল উনারের বিদ্যুৎ পালাইয়া জিব্বা মদিনে কয়ে জিব্বা ধর, জিব্বা দইরা জিব্বা কেটে দিতে ছিল আমার, পরে আমার সবাই মিলে আয়া, এরপর আমার মানে বাসে লাত্তি, এরপর সবাই মিলে টিভি দেখে, আমি যাইয়া যদি একটু বসি আমার শাশুড়ি কয় কে শুনে দিঘা দিঘা, এটা কয়ে ডাই কাঁদতো, আই না শুনে মুটি যাবি ধরে ঘর থেকে ধাক্কা দিয়ে বাইরে পালাই কয়, কিন্তু পানি খরচ করছিস তুই জানা, আমার পোলার পোলার বই খাটে ঘুমাতে, আবার পোলার পোলার মা সবাই তো বসে, মা কিন্তু মা সবাই তো বসে, এই আমার কথা কস যা বাইরে আমার ঘর থেকে। তা আমার শ্বশুর কথা মাইয়া ডালে এরকম মানুষকে, এরকম গরজকে মাইয়া ডালে লয়, আমার শাশুড়ি কম মারতো, কিন্তু আমার মদিরের দিয়ে আমার খুব মার খাওয়াইতো, মদিরের দিয়ে প্রতিদিন মার খাওয়াইতো মদিরে, আর এরা প্রতিদিন আমার বিচার করতো, আমি এক এক প্রতিদিন কান্দতাম, এত অত্যাচার আমি খুব, যেদিন আমার মদিরে মারতো ওই দিন আমার বাসুরের মাইয়ারে ওর বাপ ওর শ্বশুর বাড়িতে মারতো, তো ওই সবাই কত কি এটা অভিশাপ, এই মাইয়াডা এর এই মাইয়াডা এরম মারস, তোরা তোরা মাইয়াডা এরম মারস, মাইয়াডা কার কাছে যাই, আমার শ্বশুরও কইতো সীমা শুয়ে রয়েছে, আমার শ্বশুরও কয় কি গো তুমি উঠবো না কাজ করবো না, কো আমার প্যান্ট ব্যথা, আমার শাশুড়ি কয় কি কে ওটা কি করে, ওই যে হড্ডির করার হড্ডি কি করে, ও তো ও কাজ করতে পারে না, কত সকাল থেকে তো সব রান্না বান্না সব তো ওই করছে, আমার মামি বাপি বাদ দিত কিছু কত রানলে, যদি মা আমি একটু ইয়ারো একটু সিডিলই খাই না, এই সীমা করে তুই এই ওরা সিদ্ধি দে তো একটু, তুই সীমা একটু রিক মাইফা দিলে খাইতাম, বাদ মাইফা আমার ঘরের বিদ্যে নিয়ে দিত, যেদিন মদিনে বাড়ি থাকতো ওদের একটু ভালোভাবে খাওয়াইতো, আর নইলে বাদ মামি মামি আমার ভাত দিত, মামি মামি ভাত তরকারি দিত। একদিন রোজার বিদ্যে আমি এরকম না কি লইয়া, ও আমার বাস আমার ইয়ে কয় আমার মাই একা কি লেগে জানি কাঁদছে, আরে আমার সেজো নরস সেজো জাল যে সীমা সীমা কয় কয়া করছে, মাঝের আমরা লোভি মাইয়ের আমরা লোভি মানেছে, মানে আমি জিদ্দে ঠেলা মাইয়ের একটা থাপড় মারছে, আমার শ্বশুরের কোন দিক থেকে আমার একটা থাপড় দিয়ে ফালাই দিয়েছে, মানে আমি আট দিন না খাইয়া রয়েছি, কেউ আমার একটু জিগাই নাই যে খাইছাস না খাস নাই, পানির উপরে রয়েছি। এরপরে মানুষের একটু রমজানের সময় মেয়েদের তো একটা শারীরিক সমস্যা থাকেই, ওই সময় যদি একটু কিছু খাইতাম আমার শাশুড়ি সবাই নোল পিঠা বাইর করে দেখা তার ফিরে তো কত দেখ ওর এটা খায় চুরি করে সরমে মুখে গুলো খেতাম, নামাজ পড়লে কত মেয়াদব নামাজ পড়ে, বিশ্রি বিশ্রি কথা কত কোনো মানে খারাপ কথা কত প্রকার তাগ মুখে ছিল আমার জীবনে, আমার শাশুড়ি আমার আমার বড় মানুষের মেয়ে, বড় মানুষের যে মেয়েটা ছিল বড় বড় মানুষের ছেলে মেয়েরা ওরা আমার সবসময় বকা শুনাই তো, কইতো কি মামি মামি এটা করছে মামি ওটা, আমি হাঁটলো দর্শই তো এটা জোরে জোরে হাঁটাচ্ছে লেগে, এমন ভাবে হাঁটাচ্ছে লেগে, এত এরকম এরকম ভাবে হাঁটাচ্ছে ইয়ে করছে, এটা হাঁটতে জানে না মানে হাঁটলো দোষ হইতো, একটু বইসে বইল দোষ, এরপরে আমার বাসুর মেজে বাসুরের ঘর যাইতাম, ওখানে যাইতাম কি লেগে এটা লেগে আমার দোষ হইতো, ওগো মেজে বাসুর লাগা জড়গা করতো, পরে মেজে বাসুর আমার গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিছে, আমার বাসার দাঁড়ে কাছে তুই আবি না, আমি কাছে ঠিক আছে আবু না, যাই এক মনে 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 কি ঘরের ওই ফুকুর পাড়ে যাই বইয়া বইয়া কান্দতাম, সব কাজ করে যাই ফুকুর পাড়ে বইয়া কান্দতাম, তো আমার শ্বশুরের মাথা হাত বুলে তো তুই জীবনটাই এমন তুই কি লেগেই পাল্লাই আছিস তুই, আর আমার শাশুড়ি কইতো কি ওই কি তোমার বউ লাগে তুমি অনলাইনে এত টার্কি হয় এমনি কথা কি লেগে ওই তো হাই লাগে নি, এগুলো কইতো আমার শাশুড়ি আমার মা আমার বাবা মারতো আমার সবাই আমার মারছে আমার বাবাও মারছে, আমার আমার আমি কার কাছে যাবো, একবার কোরবান দিছে কোরবান দিছে, আরে আমার সেজু বাসুরের বউ কোরবানি মাংস খাইছে চুরি করে, মিথ্যা বলবো না, তখন আমার বড় নানুষ একটা কথা বলছে যে মা ওরে ওকের কে লতা তো কোরবানি মাংস খায় নাই, খাইছে সীমা, এই তুই কি জানোস এটা লোভি এটা লোভ, এটা দেখ আমার বিস্কুট চুরি করে খা, আমার মা শুনিস তো কইছে আমি বললো ওনার বিস্কুট চুরি করে খাইছি, আমি আমার আমি বিস্কুট চুরি করে খাই নাই আমার মায়ের না, মদিনা দিয়ে আমার মায়ের খাওয়াইছে, পরে বাসুরে তো বিশ্রী বিশ্রী কথা বলছে মদিনার পরে না বলতো,
আপনি আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে। ওকে প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে একটু অ্যাড্রেস করছি, আজকে এখানে লতা আছে এবং লতার জীবনের গল্প আপনারা শুনছেন, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, যে মানুষটি গণমাধ্যমে বা আমরা বলতে পারি যে মানুষটি মিডিয়া বা যে ধরনের মিডিয়ায় বলি না কেন এই ধরনের মানুষের কণ্ঠস্বর মিডিয়াতে আসা খুবই 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 দুঃসাধ্য ব্যাপার, যদিও এখন খুব বেশি কিছু না ঘটলে বা খুব বড় কোনো চেঞ্জ না আসলে এই মানুষদের কণ্ঠস্বর কখনো গণমাধ্যমে শোনা যায় না। হ্যালো ইট নাইন টু জিরো এমন একটা মাধ্যম যেখানে আমরা বলে থাকি সমাজের যে কোনো মানুষ, ফকির মিসকিন থেকে শুরু করে শুধুমাত্র এই বাংলাদেশের বাংলাদেশি হলেই চলবে, যে কোনো মানুষ সে যে স্তরেই বসবাস করুক না কেন তার জীবনের গল্প আমরা এখানে তুলে ধরতে পারি। আজকে আমরা এমন একজনকে পেয়েছি, ও খুবই প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, ওর কথাবার্তার স্টাইল, ওর যে চিন্তা ভাবনা, ওর জীবনের সুখ বলতেও যতটুকু বুঝে, প্রতি মুহূর্তে বাধাপ্রাপ্ত হওয়া সেগুলোর পাওয়া না পাওয়া ও যেভাবে তুলে ধরছে সেটা নিঃসন্দেহে আমাদের কাছে অনেকের কাছে কারো কারো কাছে যারা চিন্তাই করতে পারছেন না যেরকম হয় মানুষের জীবন, কারো কাছে মনে হচ্ছে আরে এ তো আমারই জীবনের কথা, কারো 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 মনে হচ্ছে না শুনলেও চলে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে রেসপেক্টের জায়গা থেকে ওকে তুলে ধরতে চাই এই কারণে। হ্যালো ইট নাইন টু জিরো প্রত্যেকের কণ্ঠস্বর, হ্যালো ইট নাইন টু জিরো সমাজের যে কোনো মানুষের কণ্ঠস্বর, এবং সেই মানুষটির জীবন থেকে যদি কিছু শেখার থাকে তাহলে সেই জীবনের গল্প এখানে উঠে আসবে। ওর জীবনের যে নির্মমতা, ওর জীবনের যে ভয়াবহতা, সেটা এই সমাজেরই একজন নিগৃহীত নিপীড়িত নিষ্পেষিত নারীর কাহিনী, যে মানুষটি পারিবারিক ভায়োলেন্সের শিকার, এবং এই যে ভায়োলেন্সটি এটা কত রকমের হতে পারে, কত বড় রকম ভাবে হতে পারে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে গিয়ে কে কি রোল প্লে করবে, সমাজের প্রত্যেকটি মানুষ, পরিবারের চারপাশের মানুষ, শ্বশুর এখানে শুধুমাত্র সহায়, শ্বশুরও কিছু করতে পারছে না তার জন্য, যখন মার ঘরে ছিল সেই মা তার জন্য ভালো কিছু কখনো করেনি, এবং এই যে প্রতি মুহূর্তে নিজের স্বামী সংসারে গিয়েছে স্বামীও তাকে ধরে পেটাচ্ছে, প্রতি মুহূর্তে যে বঞ্চনা সেই বঞ্চনার মধ্য দিয়ে সে এখনো টিকে আছে, এই টিকে থাকাটাই আসলে মিরাকল। আর বাকি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা শুধুমাত্র ওর জীবনের কাহিনী না প্রিয় শ্রোতা, এখানে অসংখ্য নারী আছেন এরকম বাংলাদেশের সোসাইটিতে, অসংখ্য মানুষ আছেন এরকম যাদের জীবনের কোন না কোন পার্ট ওর সাথে কোনো না কোনো ভাবে মিলে যাবে, যারা শ্বশুর বাড়িতে নিগৃহীত হন কিংবা স্বামীর হাতে নিগৃহীত হন কিংবা মার কাছ থেকে সদাচরণ পান না, ও হয়তো বা ওর মায়ের পেটে সন্তান ছিল না, কিন্তু এরকম ঘটনাও আছে যে একই পরিবারের একটি ছেলে একটি মেয়ে একই নারীর পেট থেকেই হয়েছে, ছেলেটিকে দেখা হচ্ছে এক চোখে, মেয়েটিকে দেখা হচ্ছে আরেক চোখে। আমরা আবারও ফিরে যেতে চাই ওর কাছে এবং ওর জীবনের গল্পে। এ পর্যায়ে সবাইকে বলছি আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন, এবং প্রিয় শ্রোতা ওখানে লতার একটি ছবি দেওয়া আছে আপনারা চাইলে ওকে দেখতে পারেন। লতা তারপর
তারপরে একদিন আমার শাশুড়ি আমারে বলতেছে কাপড় চোপড় ভিজেছে, আমি প্রতিদিন এগো কাপড় চোপড় ধোয়া লাগতো সব নিজে করতাম, আমার বাসুর আমি রোজা থাকতাম, রোজা থাকতেও সব কাজ করতাম, আমার দেখতাম আমার ভাবি যে সীমা উনি নামাজ পড়তো কোরআন শরীফ পড়তো, তো আমি আর ডিস্টার্ব করতাম না, আরে বেচারি আল্লাহ ইয়া করে, আমি ডাকলে হয়তো গুণ হইতে পারে, আমি আর ডাকতাম না। আমার একটু পাটা ব্যথা করলো, আমার মারতো মারছে না, একটু ব্যথা তো আমার কোনোদিন একটু ওষুধও খাওয়াইতো না তারা, এরকম মার মারতো তারা। ওই যে কোরবানির মাংসের কথা বললাম না, কোরবানির মাংসের জন্য, এরপরে বলতেছে লতা সব খাইছে, মনিরে আসছে, মনিরে দিয়ে আমারে ফিডা রে ফিডা কি ফিডা জমা, এই পিটার কথা মনে হল আমার এখন। আমার শরীরে শুধু আমার মাইয়া কয়, আমার মারে আর মায়ের না, আমার মা বইরা যাবো, বাবা মারে আর মায়ের না, আমার মা বইরা গেলে আমি কারে মা ডাকবো, কত মার অভাব নাই, কথা কইছি না, একটু মরে গেলে আরো আইব, আমার শাশুড়ি করতে যাইতে পারস না, আমার সংসারতে বাইতে পারস না। এরপর আমার আমি রাগ টাগ করে আমি শৈলাম, মানে আমার বড় বাসুরে কয় কি নট তো কেন উঠেছে, এটা অনেক খারাপ খারাপ কথা কইতে আমার বড় বাসুরে। মেজু বাসুর আমার আমার মানুষে বলছে আর কি, আমি কই ওনারও বিয়ে হয়েছে, আমার বড় মানুষেরও বিয়ে তিনটে হয়েছে, কিন্তু উনি এখন তিনটার দিকে একটু সুখে আছে, দোয়া করে যেন সুখে। আমি কই আফাকে সবসময় কইতাম আমার মার নামের মেয়েও আছে, দেখবেন আমার এরকম অস্তাচার করেন, আমাদের আল্লাহ দেখবেন, এরকম একদিন হলো দেহাইব। এরপর আমার শাশুড়ি এদিক হলে আমার মারতো, এরপর আমার শাশুড়ি কোরবানের মাংস লাগে আমার খুন্তি, ওই যে খুসুন আছে না মনে জানবে, এই গালে দিয়ে আরো গালে দিয়ে বাইর করছে খুসুন। আর আমার শাশুড়ি এই যে আমার দাগ আছে, আমার জামাই একটা ঘুষে দিছে, এটা ফুললা তুতলির এই জায়গাটা ফুললা ভাইয়া, আমার এদিক দিয়ে মনে দাগ এটা নাই এখন, বুঝা গেছে, এদিক দিয়ে ঢুকেছে, এদিক দিয়ে বাইরে গেছে, আমার খুনসুনের দাগটা চেপে গরম করে লাগাই দিছে। এরপরে আমার ও বালু কথা খোকা আবার এই যে সিগারেটের আগুন দিয়ে পড়ছে, আমার শাশুড়ি এই যে আমার শাশুড়ি খুনসুন দাগ লাগাই দিছে। এরপরে পরে আমার ভাসুরের কাছে বিচার দিছি, আর আমার মেজু ভাসুরে বসে না ফিরিয়েছে না, ফিরে দিয়ে ঠাস করে যেমনি মারছে আমার তলফেট বাড়ি, আমি সেন্সলেস হয়ে গেছি, সেন্সলেস হয়ে গেছি। আরে পরে ওখান থেকে আমার এরপরে কি হয়েছে আমি জানি না, এরকম প্রতিদিন অত্যাচার করতো দেখা, আমার মনের আমার নিয়ে আর আঙ্গুঞ্জু রাখছে কয়েকদিন, রাখার পরে ওখানে আমার মা পোলাপানি টুয়াই দিয়েছে আমার সংসার ভাঙার লাগে, কিন্তু ভাঙতে পারে নাই। পরে আমি ওখান থেকে মনের লগে জড়গা করে আমি ঢাকা চলে আসি, এই শেষ আমার শ্বশুর বাড়িও দেখা শেষ, ঢাকা আসা শেষ, আজ যাই না। এরপরে ঢাকা থেকে রুজি করতাম, মনিরে টাকা পয়সা দিতাম, মনিরে জামা কাপড় নিত, আগের মতো মনিরে বৈশা খাইতো, মানুষ আমার বাদনি ডাকত।
প্রিয় শ্রোতা, এই জায়গা থেকে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, একটু পরে আমরা আবারও ফিরে আসছি লতার জীবনের গল্পে। আপনাদের সবাইকে বলছি, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, অনেক প্রশ্ন এখানে এসছে, সে প্রশ্নগুলো কোনো না কোনোভাবে লতার কাছে আমি আপনাদের হয়ে করছি এবং হয়তো সেখানে নামগুলো বলছি না। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং রয়েছে আরজে কিবরিয়ার টিম, আরজে শাকিল, খালিদ এবং লোবান। প্রিয় শ্রোতা, আজকে এখানে লতার জীবনের গল্প উঠে আসছে। লতা সমাজের একজন নিগৃহীত নারী, সমাজের পরিবারের মধ্যে নিগৃহীত হয়েছে সে, কারো কারো মতে সে ছিল পালক কন্যা, নিজের বাবা নিজের মা তাকে ডেকে বলেছে সে ছিল পালক কন্যা, এবং আমরা নিশ্চিত নই যে সে আসলেই পালক কন্যা কিনা, কিন্তু চারপাশের মানুষ তাকে পালক কন্যা হিসেবে জানত। আর তার উপরে যে অমানসিক শারীরিক এবং মানসিক নির্যাতন, সেই বাল্যবিবাহ থেকে শুরু করে এবং এখন পর্যন্ত যতটুকু আমরা শুনেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে অমানসিক নির্যাতন, সেটা একজন নিগৃহীত নিপীড়িত নিষ্পেষিত বাঙালি নারীর কথা মনে করিয়ে দিচ্ছে, যেনারেটি সমাজের প্রত্যেকটি জায়গায় বঞ্চনার শিকার। আমরা ফিরে আসতে চাই লতার কাছে, আর লতাকে যদি আপনি দেখতে চান, কোন প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, যোগাযোগ করতে চান, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, দ্যাট ইজ হ্যালো 8920। ওখানে যে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। লতা, আমি এখানটায় ছিলাম যে আপনি চলে আসলেন ঢাকাতে, এবং আসার পরে আপনার হাজবেন্ড ওখানেই থেকে গেল। আপনার হাজবেন্ডের বাড়ি ছিল
চাঁদপুর রাঙ্গামাটিতে ছিল।
ওকে, ওখানে আপনি টাকা পয়সা পাঠাতেন, ওখানেই বসে বসে খেতেন?
হ্যাঁ, তারপরে ওখানে কিছু টাকা পয়সা পাঠানোর পরে ও আবার মাপটাপ সাইয়া আমার ঢাকা
আবার ঢাকা চলে আসতো।
আয়েশা কাজ করে ঠিকই, কিন্তু মাস শেষে আমার ঘরে টাকা থাকতো, ওগুলা নিয়ে বাড়ি চলে যেত, মা বাপের দিয়ে দিত। আর আমার মারতো দৈরা, এখানেও মারতো, মার কথা দৈরা উসিলা লয়া লয়া ভাইয়া, সারাদিন চাকরি করার পরে ফিজিক্যালি রিলেশনটা মন চাইবো কারো, তো আমি যদি মানা করতাম তো দৈরা লাথি মারতো, দৈরা মারতো, তো আমি তুমি বসে বসে খাও, আমার এত কষ্ট, মায়ের খরচ চালাইতে হয়, এত কিছু করতে হয়, তারপর আমার একটু শান্তি দাও। এরপরে আবার আমার দেখবার একটা বিদেশ যাইব, মানে এটা চার পাঁচ মাস পরে ঘটনা, তখন আমার কাছে ছিল ২০,০০০ টাকা। আমি আবার বাড়ি থেকে আসার পরে আমার চাকরি হইতেছে না, ওই অফিসে এখন জব নি মন যে চাকরি হয় না, আমাকে আর নিবে না, বারবার আমি বইলে চলে যাই, না বইলে চলে যাই, এমডি স্যার নিব না, সব স্যার খেপা নিব না, যে চেয়ারম্যান উনি বলতেছে এম এটা কে কয় স্যার আমাদের একটা স্টাফ, ঠিক আছে ওকে নিয়ে না, তুমি কি করতাম মার্কেটিং স্যার আর ব্লাড কালেকশনে একটু থাকতাম, কাছে ঠিক আছে তুমি কাজ করো, তোমার স্যালারি আমি বলে দেবো। এ লইছে নেওয়ার পরে যাক স্যালারি একটু বাড়ছে, ৯,০০০ টাকা হয়েছে, এখন সুন্দর মতো চলতে পারতেছি, মন্দিরে কোনো কাজই করে না। হ্যাঁ উনি এখন মানে কি বলবো আলাল ভাই দুলাল বসে খায় আর খায়, আর আমার বদনাম ছড়ায়। পরে মনিরের সাথে এরকম এক কথা দুই কথা হয়েছে, হওয়ার পরে মনিরের লগে ঝড়গা লাগছে, মনিরে আবার আইতে চাপ দিচ্ছে আমাকে, মানে চলে যাবো। মনিরের মা বোন সবাই যারা আমার মারতো তারা চিকন সুরে, লতা জহির বিদার যাইব তো, জহির কিন্তু আবার আমার জন্য অনেক পাগল ছিল, আমার দেবর ছোট দেবর, যখন ওরা আমার মারতো কত কি শয়তান বেটি, থাকস কে জায়গা, আমার লগে চলে, আমি তোর লগে ভাগা জায়গা, তোর বিয়ে করবো আমি, তুই ঢাকায় থাকবি, আমি তোর লগে থাকবো, আমি রুজি করবো, তুই খাবি ঘরেই থাকবি, তুই কোনো দিকে কাজ করার দরকার নাই তোর, এরকম আমার ভাই বোন সবাই মিলে অত্যাচার করে, এরকম কয়ে আমার গায়ে একদিন সাইকেল পিটকা মারছে, ওদের সাথে জিত না করে পাইরা আমার গায়ে সাইকেল মারছে, আরে আমি মানে কি বলবো, আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। জহির যদি বিদার যায় পরে মনিরকে বিদার নিব, তুই যদি পারস কিছু টাকা দিস, কত ১,০০,০০০, তা আমি কত টাকা আমি দিব কোথ থেকে? তখন আমার বুদ্ধি হয়েছে, আমি কই আমি স্যারের কাছে যাই, স্যার আমি মিথ্যা বলছি, আমার বিয়ে হয়েছে তার উনি জানে না, আর সবাই জানে, শুধু আমার ওই স্যার জানে না, তখন আমি বলছি স্যার তার আমার বিয়ে হয়েছে, আমার দেবর বিদার যাবো, যদি পারেন স্যার আমার কিছু সাহায্য করেন, টাকা দেন, আমার বেতন থেকে আপনি কেটে নিন। কত? আমি স্যার সাইজে ৫০,০০০ টাকা, আমার কাছে ২০,০০০ টাকা আছে, স্যারের কাছে ২০-৩০,০০০ টাকা একটা ব্যাপার না, স্যারে আমাকে ৩০,০০০ টাকা দিয়ে দিছে, মানে দিয়ে বলতেছে যাও তোমার সংসার বাঁচাও আগে, স্যারের সব জানতো যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা নিয়ে পরে আমাদের এমডি স্যারের সব বলছে স্যারের কাছে, যে মাইয়াটারে নিয়ে অনেক কষ্ট করছে, পথে পথে মাইয়ারে কোলে কইরা কইরা ভিক্ষা করছে, আমরা দেখছি এর কষ্ট, আমরা কাপড় চোপড় কিনা দিছি ওরে, এগুলো কইয়া স্যারে বলছে, আমাদের এমডি স্যারে বলতো, আরো স্যারের আরো মেয়েরা বলতো, স্যারে টাকা দিয়েছে, মনির এই টাকা পাইয়া উনি বাড়ি চলে গেছে, বাড়ি যাইয়া এদিদি বিয়ে ঠিক করে ফেলছে, ওর বাইরে তো টাকা দিয়েছি,
নিজের বিয়ে ঠিক করেছে,
হ্যাঁ বাইরে টাকা দিছে, ৫০,০০০ টাকা ওর ভাইকে দিছে, আর আমার থেকে আলাদা আরো ১০,০০০ টাকা নিছে, মিথ্যা কথা কইয়া মিমের অসুখ কইয়া নিছে, ২০,০০০ টাকা
নিয়ে মিম তখন বাড়িতে থাকতো,
বাড়িতে থাকতো, এদিক দিয়ে ৫০,০০০ টাকা পাই গেছে, এখান থেকে চলে গেছে, ভাইয়ের বিদেশ টিদাস দিব, বাড়ির যে দিদি বিয়ে ঠিক করতেছে, ওর বাপ বিয়েটি ঠিক হয়ে গেছে, ঢাকায় আসছে, ঢাকা আইসা ওই টাকা তো দিয়ে আসছে, ঢাকা আইসা আমার লোক উড়ি বাবার কি জড়গা, রমজানে না রমজানে পরে আমার মার কথা ধৈরা, রমজান ইট করে আইসি আমি এই বাড়ির থেকে, আমার শাশুড়ি শ্বশুরের জন্য সবার জন্য মার্কেট করে নিছি, আমি আমি আমার মার্কেট করলে সবার জন্য করি, একটা সবার জন্য ২ টাকা সদাই হোক আমি আমি সবার জন্য নিতাম, কিন্তু আমার সেজু মাসু টাশুড়ি এগুলো করতো না, আমি করতাম, আমি করতাম দেখে আমার মারতো বেশি, দিছি আসার পরে ও আবার ঢাকায় আসছে, আসার পরে এক কথা দুই কথা একদিন ভাত খেতে বসছে, আমি অফিস থেকে আসছি ভাত খাওয়ার সময়, ও বলতেছে লতা তোর মার লাগে আমার অনেক মায়া লাগে, তা আমি কই মা তো সবারই মায়া লাগবো, আমি কিন্তু এখনো ওর হিট দিয়ে কথা বলিনি, আমি কই মার কথা বইল না, মা তো আমার অনেক কষ্ট দিছে, এরকম কইতে কইতে ও একবার আমার লগে ঝড়গা লেগে গেছে, আমি কই তোমার মাও আমার অনেক কষ্ট দিছে, তোমরাও আমার মানে একটা ঝড়গার একটা ইয়ে আছে না, ভাইয়া বিশ্বাস করবেন না ও প্রস্তুতি নিছে আগেই আমাকে মারবে, ও যে আমি টাকা আনছি কোথেকে স্যারের থেকে, ও বিশ্বাস করে নাই, ও অন্যটা ভাবছে,
ও ভাবছে যে আপনি অন্য কোনো ভাবে অবৈধভাবে কাজগুলো নিয়ে আসছেন,
কিন্তু আমার স্যারের সাথেও কথা বলছে, বলছে আমি ওর আল্লাহর হস্তে দিছি টাকাটা, ও অনেক কষ্ট করছে, ও বলছে আমার এখান থেকে আমাকে কাইটা কাইটা দিব টাকা, কিন্তু থাক আমি ওটা এতিম হিসাবে আমি সাহায্য করছি, ওকে যাই দিছি ১০-২০,০০০ টাকা এটা এতিম হিসাবে সাহায্য করছি, স্যার এটা বলছে, ও বিশ্বাস করে নেই, ভাইয়া ওই যে রোল আছে না ফুলহিরদের, আমি আবার কাপড় পরছি, ও আমাকে বিয়ের মানে কি বলবো শুধু এক ঈদে আমাকে ৩০০ টাকা দামের একটা কাপড় দিছে, আর জীবনে কেমনে একটা নাকফুল আমার টাকা দিয়ে আমার নাকফুল দিছে, জীবনে কিছুই দেয় নাই, এ আমাকে ভাইয়া এরম মার দিছে কুকুর এরম না মারে না, যেমন লাতি দরজা বন্ধ করে ভাইয়া আমার মানে কি বলবো, রাতে ১২টার থেকে মায়ের স্টার্ট করছে, ২টা পর্যন্ত মারতেই আছে ঘরের ভিতরে। আমি সেলস হয়ে গেছি, সবাই চিল্লাপাল্লা করতেছে, মনির দরজা খোল, মাইয়া মরে যাবো, মাইয়া মরে যাবো, বস্তির মতো বাসা না, মনির দরজা খোল, তুই বসে বসে খাস, মাইয়ারা সারাদিন রুজি করে আর মাইয়ার বদনাম কর, মাইয়ারা সার, মাইয়ারা সার, মাইয়া মরে গেছে গেছে গেছে। এরপর আবার আমি দেখি ওর হাতে একটা খামসি মারছি, এখন আমার ওই সেন্সলেস আমি দেখতেছি ওর হাত থেকে রক্ত বাইর হইতেছে। এরপর আমি রাগ করে বাইরে চলে আসছি, বাইরে হয়ে আমি ইয়াতে চলে গেছি, ওই আপা যে আমাকে প্রথম আশ্রয় দিছে আর কি, বা শিলনাপার কাছে চলে গেছি। আর শিলনাপা কয় কি, তুই তো সংসার ছাড়িয়েছিস, যা বাসা যা, আমি কাপু আরো দুদিন পরে আচ্ছা যামু, কালকের দিনটা থাকে পরশু দিন যামুগা। মনিরে ঘরে টাকা ছিল, ওই টাকা বাড়িয়ালার ১৫০০ টাকা দিয়া মানে অগ্রিম অ্যাডভান্সটা সব টাকা পয়সা পরিশোধ কইরা মাল সামনা সব লইয়া বাড়িতে গেছে গা। আয়া দেখি নাই, ও নাই, সবার বলতে কাকা তুই তো বাড়িতে গেছিস গা। আমি কই আমি বাড়িতে গেছি, আমি তো আমার এখানে আপুর বাসায় গেছি, কত সব লইয়া গেছে গা। পরে আমি ফোন দিছি একদিন রাত্রে, ফোন দিছি আর ওর বউ ধরছে ফোন, আমি মনিরের বউ। তা আমি কই তুমি মনিরের বউ, তুমি বিয়ে করছো কবে? কাপু আমার বিয়ে হয়েছে ১.৫ মাস না ২ মাস জানি, কইল আমি প্রেগনেন্ট। আমার তো মাথায় পড়ছে বাঁশ, ও তো কইল
বাঁশ তো আমাদেরও বলল। ঠিক আছে, তারপর?
তারপরে আমি বলতেছি কি কও তুমি, আমি কিন্তু মনে নামে কেস দিব, কয় কেস দেন যাই করেন। ও আমি আবার এটা বলছি, রাতে টাকা দিলে অনেকে বউ হয় এই কথাটা বলছি, আর মেয়েটা কাইন্দে দিচ্ছে শিপু। আপনার পরে লেখ শিপুর লোক কথা বলতে পারেন, আমি নাম্বার নিয়ে আসছি শিপুর, শিপুর সাথে আমার কানেকশন হয়, কাঁদে আমার কাছে, ওরে অনেক কষ্ট দেয়, না খাওয়াই রাখে ওরে, ওর একটা ছেলে আছে, প্রতিদিন আমার কাছে ফোন করে যে কান্নাকাটি করে, আপু আমার খাইতে দেয় না, আমার মারে। তখন আমি কাঁদে, আমি তোর কপাল রে এমন, আমার কপালের মতো না। পরে মেয়েটা বুদ্ধি করে মেয়ের বাপের বাড়িতে গেছে, যাইয়া ওর বাপ মারে ধরছে, মা ওনার তো বউ আছে এই ব্যাপার এই। পরে ওরা কয় মা গো তুমি আমার মা, আমরা খুবই গরিব, আমার মায়েরা অনেক কষ্ট করে বিয়ে দিছি, মা তোমার নামে অনেক খারাপ খারাপ কথা কইছে, তুমি খারাপ রেন্ডি, আমার ছোট মামা আমার অনেক খারাপ কইছে রেন্ডি।
ওই মেয়েটার নাম কি ছিল যে মেয়েটা বিয়ে করলো মনির?
শেপু।
হ্যাঁ শেপু, তারপর কি?
শেপু, শেপুর বাপের বাড়িতে নিয়ে গেছে, মোবাইল কথা বলছে ওরা। পরে আমি ঠিক আছে আপনি যেহেতু আমাকে মামিয়ে ডাকছেন, তাহলে আমি এক বোন হই আর বোনের সংসার নষ্ট করতে পারবো না, কিন্তু শেফুর কাছে মোবাইলটা দেন, শেফু বোন তুমি যাই করো আমার মেয়েটার দিকে খেয়াল রেখো, আমার এই মেয়েটা কষ্টের, আমি না খাই মেয়ের খাওয়াইছি, যাই করো বোন। কোনোদিন কয় না আপু মনির আমার মেয়ের কেউ কষ্ট দেয় না।
মনির সাথে তুমি ফেস করলেন, এরপরে মনিরকে জিজ্ঞেস করলেন না?
জিজ্ঞেসি ও লাইন কেটে দেয়, কথা বলেন আমার সাথে, সিমটি বন্ধ করে দিছে, কোনো কথাই বলে না।
আপনি আপনার ফ্যামিলিতে বললেন না যে আমার হাজবেন্ড এভাবে
বিয়ে করলো? তোমরা কোনো
না, তোমরা কোনো অ্যাকশন নিবা কিনা আপনার মাকে বলতে পারতেন?
আরে মা, মা আমার আর উল্টা পুরো মা সব বিয়ে করাইছে মনিরে,
মাই এসব ব্যাপারে।
হ্যাঁ মা ছিল, বাবা না, আমার বাবা ছিল না, আমার মা ওর সাথে কানেকশন ছিল। মনিরে যেদিন আমার ডিপোজ দিছে ওই দিন মনিরে পাঞ্জাবি টাঞ্জাবি কিনা দিছে রাস্তার মধ্যে, এক জায়গার মধ্যে ডাল টাল, শেফু আমার কাছে বলছে কথাগুলা, আমার একটা কাপড় দিছে মনির, পাঞ্জাবি কিনে দিছে, তারপরে আবার আমার
অদ্ভুত অদ্ভুত জীবনের গল্প। আমি হ্যাঁ আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ডিভোর্স আপনাকে দিল, এটা কবে দিল?
না আমি ডিভোর্স দিছি।
আপনি দিয়েছেন মনিরকে ডিভোর্স?
ডিভোর্স আমি দিছি, তখন বিয়ে যখন ওগো বাড়িতে থাকতাম, মা ফোন করে করে আমার মায়ের খাওয়াই, আমার শাশুড়ি মানে মনিরের দিয়ে আমার ননশুরে দিয়ে মায়ের খাওয়াই।
আপনাকে অনেক মানুষ ফেসবুকে প্রশ্ন করছে যে আপনি কেন আইনের আশ্রয় নিলেন না, আপনি যে কোনো ভাবে?
আমার কেউ ছিল না, আমি ওগুলো বুঝতাম না, আমার কেউ ছিল না, আমি ভয় পাইতাম, এরে আমার আমি যদি অনায়না রাস্তায় যাই আমার মেয়েটার কি হবো, আমার মেয়েটার বাগাই দিব, আমার বাগাই দিলে আমার মেয়েটা সিদ্ধ হইব, থাক কিছু থাকার দরকার নেই, বট গাছ স্বামী বলছে বট গাছ থাকুক আমার মাথার উপর, আমি রুজি করে খাওয়ামো, তারপর স্বামী দেন, স্বামীটা আমার কাছে থাকুক, মানুষ দেন আঙ্গুল তোরা না বলতে পারে এটা স্বামী ছাড়া।
দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি অফ বেঙ্গলি নারীস। আমরা এটাই বলছিলাম যে ও কাকে ডিভোর্স দিবে, ও ডিভোর্স দিবে ওর হাজবেন্ড কে, যেখানে ওর একমাত্র আদরের সন্তান মেয়ে রয়েছে, ও কাকে ডিভোর্স দিবে? ওর হাজবেন্ড কে? ওর হাজবেন্ড কে ডিভোর্স দিতে গিয়ে ওর যে সামাজিক আইন কানুন বা ওর যে রাষ্ট্রীয় আইন কানুন গুলো মেনে চলতে হবে সেগুলো নিয়ে ও কি এখন পর্যন্ত নিরাপদ ভাবে চিন্তা করতে পারছে যে রাষ্ট্রের কাছে সাহায্য চাইলে ওকে সমস্ত সাহায্য খুব আরামসে দিয়ে দেওয়া হবে? এগুলোই হচ্ছে প্রশ্ন। ওকে, তারপর কি করলেন?
তারপরে এখন ও কানতেছে, ওরা সবাই কানতেছে, তা আমি ঠিক আছে আমার কপাল নিয়ে আমি চলে আসছি, আমার মেয়েটারে দেখিস। কিন্তু একটা কি, আমার শাশুড়ি সবাই আমার মেয়েটার অনেক যত্ন করে অনেক, কারণ শেফু আমার কাছে ফোন করে বলে আপু এমনি টুকিটাকি মারে কিন্তু তোমার মেয়েটারে ওরা মাথায় রাখে না, ওনার ডরে মাটিতে রাখে না, ফিফরার ভয়ে। আমি শুনে অনেক খুশি হয়েছি, অনেক দোয়া করি আমার শাশুড়িরে, আমি আমার সবাইকে অনেক দোয়া করি যে আমার মেয়েটাকে ওরা ভালো রাখছে, কিন্তু আমার মেয়েটারে আমার কাছে দেয় না। আমি গেছি দেখতে গেছি আর আমার মায়েরা ভাগাই দিছে। পরে আমার ওই যে স্যার বললাম না, ওই স্যারে আবার চট্টগ্রাম ছিল, উনি আসছে, আসার পর আমি আবার আমার বোনদের সাথে কথাবার্তা বলছি, আমার বড় বোনের সাথে, বড় বোন সহ আমাকে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে লেটার ফাটাই দিছি ওদের কাছে, দিছি আর ওরা বলে পায় নাই। পরে মনিরের হাতে হাতে দিছে আমার বোন, খালতো বোন, ওই যে রাহিমা বললাম না, ওই রাহিমা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে এরপরে তো ডিভোর্স শেষ, ক্যারসের শেষ, এদের সাথে আর কোনো সম্পর্ক নেই। আমার স্যারকে বলতেছি, স্যার বলতেছে লতা আমি তো এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট, এই যে মাত্র প্লেনে উঠবো, তুমি এক কাজ করো চলে আসো এয়ারপোর্টে, তোমার কাছে টাকা আছে? না স্যার আমার কাছে টাকা নেই, অফিস থেকে 500 টাকা নিয়ে চলে আসো, আমি দিয়ে দিব না সিএনজি ভাড়া। তো আমি 500 টাকা লইয়া আমি গেছি, যাইয়া বসে রয়েছি, অন্দি স্যার আসতেছে। সারামুখের দিকে তাকায় কয় কি একটা হাসি খুশি মেয়ে, যে মেয়েটা পুরো অফিস না চাইতো, যে মেয়েটা ম্যানেজারের পিছনে লিখতো আমি দক্ষ ম্যানেজার, ফিওনের পিছনে লিখতো আমি এই জায়গার বস, এই মেয়েটা সবারই হাসাইতো, সবারই ইয়া করতো, সবাই আদর করতো, সবাই মেয়ের মতো এটা জানতো। এই মেয়েটা মুখ কালা কেন আজকে, ওকে সাজে নাই, ওরে এমন দেখা যায় কেন? তো বলতেছে ড্রাইভারটা বলতেছে, এই তুমি আমার বলতেছে তুমি খাইছো? আমি না স্যার আমি কিছু খাই নাই, আমি 3 দিন না খাওয়া। এটা শুনে তো আরো উনি হার্টসেট হয়ে গেছে। গুলশান আমি আর কখনো যাইনি এরকম বড় হোটেল, আমাকে নিয়ে ঢুকাইছে, আমি তো ঢুকে আমি দেখিনি তো কোনোদিন, আমি হার্টসার্জ হয়ে গেছে। একটা পিজা অর্ডার দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিচ্ছে, দেওয়ার পরে ভাইয়া ওষুধ এক পিস খাইছে, আর পুরো পিজাটা ওনার সামনে আমি বইয়া খাইয়া ফেলছি।
ক্ষুধা ছিল প্রচন্ড,
3 দিনে না খাওয়া আছে, একটা সংসার ভেঙে গেছে আমার, আমি কেমনে খাই বলেন? ডিভোর্স দিছি, ডিভোর্স দিতে সময় আমি কানতে 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 মনিরের জন্য, আমি কেমনে করলে, আমি তোর জন্য সব হারাইলাম, মা হারাইলাম, বাপ হারাইলাম, মেয়েটারও হারাইলাম, আমার কেমনে এত বড় কষ্ট দিলি, আল্লাহ তোর দেখবি, আল্লাহ তোরে ছাড়বো না, আল্লাহ আসলে ছাড়ে না, এখন পদে পদে পস্তায় তারা।
প্রিয় শ্রোতা, আমরা লতার কাছ থেকে লতার জীবনের গল্প শুনছি এবং লতা যেভাবে আজকে তার জীবনের গল্পগুলো এখানে আপনাদের কাছে শোনাচ্ছেন, লতার চারপাশের মানুষ লতাকে যেভাবে দেখেছে সে বিষয়টি আসলে কেমন ছিল, যা লতার কথার সাথে আদৌ মেলে কিনা সেটা কিছুটা হলেও স্পর্শ করা আমাদের খুবই জরুরি। আমি এ পর্যায়ে এই গল্পের সার্বিক ব্যাপার নিয়ে আমি শাকিলের কাছ থেকে একটু জানতে চাইব। শাকিল যোগাযোগ করেছিল লতার চারপাশের মানুষের সাথে, যারা কোনো না কোনোভাবে লতার আত্মীয়। তো শাকিলের কাছ থেকে আমরা একটু শুনি যে লতার চারপাশের মানুষ লতার এই যে জীবন আচরণ বা লতার প্রতি যে আচরণগুলো করা হয়েছে সে বিষয়টি নিয়ে কতটুকু অবগত। শাকিল:
ধন্যবাদ কিবরিয়া। লতার জীবন কাহিনী শুনে ওর কথার সত্যতা যাচাই করতে টিম হ্যালো 8920 থেকে আমরা এক অনুসন্ধান চালাই। লতা যাদেরকে বাবা মা জেনে ছোট্ট থেকে বড় হয়েছে তারা লতার আপন কেউ নন, এ কথা জানবার পর আমরা লতার পালক পিতা মাতাকে অনুসন্ধান করবার চেষ্টা করি, কিন্তু অনেক চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই আমরা কথা বলি লতার জীবনের সবচেয়ে আপন আশ্রয় পালিত মায়ের বড় বোন পেয়ারা বেগমের সাথে। লতার জন্ম পরিচয় সম্পর্কে তার খালা বললেন,
এর মার আর কি বাচ্চা কাচ্চা হইতো না, 2-3 মাসে টাঙ্গাইল হসপিটাল থেকে আনছে আর কি, ওনারা আনছে আর আমরা দেখছি।
লতার আসল জন্ম পরিচয় তিনি জানেন না, তবে তিনি চান আর কোন অজানা দুঃখ যেন লতাকে স্পর্শ না করে।
আমি আমার মেয়েরাদের খুব সুখী, আমি লতারা আমার সুখী দেখতে চাই, আমি লতার দুঃখ কষ্ট আমি দেখতে চাই, আমি তাদের সুখী দেখতে চাই।
লতা সুখে থাক তা আমরাও চাই, তবে কদিন আগেও লতা ছিল পৃথিবীর সবচেয়ে হতভাগ্য একজন মানুষ। কার কারণে লতার জীবনে কষ্ট নেমেছিল এর উত্তরে লতার পালক ফুপু বললেন,
লতা মার কারণে লতার বাবা মার ছাড়া
লতার মা তাকে বিয়ে দিয়েছিল, কিছুদিন পর নিজের স্বার্থেই তালাক করান। লতার দ্বিতীয় বিয়েটাও টেকেনি, কিন্তু কেন এর কারণ জানালেন লতার দ্বিতীয় স্বামী সুমন।
অনেক বুঝাবুঝি ছিল, অনেক রকম সমস্যা ছিল, মায়ের জন্য বেশি ব্যক্তি হয়েছে, মার কারণে পরিস্থিতি দাঁড়াচ্ছে আর কি, যদিও ঘটনা বুঝিনি পরবর্তীতে বুঝতে পারছি আর কি।
পালিত মায়ের কারণে দ্বিতীয় সংসার সুখ স্থায়ী হয়নি লতার জীবনে, মায়ের চাপে তৃতীয় বিয়ে করেন লতা। নিষ্ঠুর স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করে সংসারে টিকে ছিল সে, কিন্তু স্বামী আবার বিয়ে করায় তৃতীয়বারের মতো ঘর ছাড়া হন। লতার তৃতীয় স্বামী মনিরকে আমরা পাইনি, তবে কথা হল মনিরের বর্তমান স্ত্রী শেফুর সাথে। লতা থাকতেও মনিরকে তিনি কেনই বা বিয়ে করলেন, আর সেই সংসারে তিনি কেমন আছেন?
ছেলে ভালো দেখছে, সবাই বলছে ফ্যামিলি ভালো, আমার ফ্যামিলি করতে দিয়ে এটা বলছে যে ওরা নাকি ডিভোর্স দিয়ে দিছে, আমার ছেলে শাশুড়ি ওকে প্রশ্ন করতেন না, তাই ওরা ডিভোর্স দিয়ে দিছে। আমার হাজবেন্ড আমার মা বোনের ভক্ত বেশি, ফ্যামিলিকে ওয়াইস কেউ সবসময় নিচে রাখতে চায়,
বেশিরভাগ বেড়ে সুতরাং তেমন বাপ মা এখনো ধারণ করছে বেশি করতেছে। মনির বর্তমান স্ত্রী শেফুর ভরণ পোষণ দেয় না, যা সে লতাকেও দিত না। মনিরের ঘরে রয়েছে লতার একমাত্র মেয়ে মিম। শেফুর কাছে তার অবস্থা জানতে চাইলাম।
গর্ভধারিণী মার কথা কেউ ভুলতে পারে ভুলে নাই, অনেক কিছু বলে ওরকম ভালো, ওরকম ওকে অনেক খেলনা নিয়ে দিত, কুয়াদু করত।
লতার মেয়ে দাদা বাড়িতে ভালো আছে, আর এদিকে জীবনের সাথে যুদ্ধ করতে করতে লতার জীবন কোথায় রয়েছে তা সে নিজ মুখেই বর্ণনা করছে। টিম হ্যালো 8920 এর পক্ষ থেকে লতার জন্য রইল শুভকামনা।
ধন্যবাদ শাকিল, আমরা শুনলাম শাকিলের কাছ থেকে। হ্যাঁ, যে বিষয়টি বলছিলেন লতা, তারপর
আমার বলতে চাচা লতা তোমার কি হয়েছে বলো তো, আমি সব বলছি স্যারকে। এই যে আপনাকে যেভাবে বলছি, এখন এ পর্যন্ত যেভাবে বলে আসছি, এরকম স্যারকে
সব বলেছেন?
এইভাবে যত ঘন্টা দুই ঘন্টা এরকম বলছি সব। দুই ঘন্টার মধ্যে আবার খাবারও চলে আসছে, খাইতে চাইনি, কি দাঁত তাড়ানে খাইয়া ফেলছি সবটি। এখন আইসক্রিম খাবা? আমি এখন সরমে কই না, পর আইসক্রিম এনে দিছে, আমি মানে দেওয়ার আগে আমি লয়ে খাইয়া ফেলছি। আমি বুঝতে পারছি যে আমার ফেটে খিদা খাইয়া ফেলছি। এরপরে সব বলছি আরে অনকি গো, এখন তোমার সব শেষ? আমি ক্যাকরাব স্যার, আমরা এখন আর আমার বাঁচার মতো কোনো উপায় নাই। আমি এখন কাল ডালে বাঁচবো, আমি একটু কেস করি না আমার সংসার ভাঙ্গা যাব দেখা, মনের আমার কাছ থেকে চলে যাব দেখা। আমি মনের খুব ভালোবাসতাম, কিন্তু মনের আমার এত বড় কষ্ট দিছে, নিজে না খাইয়া মনের মুখে বাদ দিতাম, মায়ের মুখে ইয়া দিতাম, আর ওরা আমার এত কষ্ট দিছে, এগুলো বলছি স্যারের। পর স্যারকে আমি তোমাকে বিয়ে করবো, আমার ওয়াইফ অসুস্থ, স্যারের নাম ভাঙবো না, আমার ওয়াইফ অসুস্থ, আমি তোমাকে বিয়ে করবো।
ডিরেক্ট ওখানেই বলে আপনাকে?
একদম ওখানেই বলতেছে।
রাইট, নাও আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করতেন তার মালিক ছিলেন উনি, রাইট? কি প্রতিষ্ঠান ছিল ওটা?
সমস্যা আছে আমার।
আপনি কি ধরনের প্রতিষ্ঠানে কাজ করতেন, শুধু এটুকু বললেই হবে।
মার্কেটিং।
কি ধরনের? ওই যে আন্ডারগার্মেন্টস এর?
মেডিকেলে।
মেডিকেলে মার্কেটিং করতেন?
হ্যাঁ, ওই মালিক ছিল, একটা সেন্টারের মালিক ছিল,
মানে কোন একটা ডায়াগনস্টিক সেন্টারের মালিক উনি। ওকে, উনি আপনাকে বললেন যে আমি তোমাকে বিয়ে করব।
বিয়ে করব বলছে যে আমার তোমার আপু অসুস্থ, তোমার আপু আজকে বিগত সাত বছরের সাথে আমার ফিজিক্যালি রিলেশন হয় না, আমার একটা সাত বছর একটা বাচ্চা আছে ছোট, আমার মেয়ে বিয়ে দিয়ে দিছি, আর আমার দুই ছেলে এক মেয়ে, আমার মেয়েটাই আমার মা, অনেক আদর করে আমার বাচ্চাদেরকে। তা আমি কই স্যার আপনি তুমি ঠিক আছে, আমি তুমি তো অনেক কষ্ট করে আসছো, তুমি আমার কাছে দেখো আমি তোমার জন্য কি করি, তুমি দেখো আমি কি করি, তোমার জন্য কি করি, তুমি এটা দেখো। পরে আমি আমার একটা বান্ধবীর ফোন দিচ্ছি, আরে কয় ঠিক আছে রাজি, আমার বান্ধবীকে একটা ছোট বোনকে বলছি, আরে ও রাজি কয় আপু রাজি হয়ে যা, জীবন দেখ লাস্ট এই চান্সটা নে, আমি তোর কাছে হাত জোর করে বলি আর কি। ওর সাথে আমার রাস্তায় পরিচয়, নাম নিশাত।
আচ্ছা, আমি বুঝতে পারছি রাস্তার মানুষগুলি আপনার কাছে আপন ছিল। আমি একটু জানতে চাই যে ভদ্রলোককে আপনি বিয়ে করলেন, তার ফ্যামিলি কি জানতো ওই সময়?
ওই সময় একেবারে যদি জানা আমার মারা ফেলবো।
এখনো জানে না তার ফ্যামিলি?
চুপে রাখছে আমাকে।
কতদিন যাবৎ বিয়ে করেছে? দুই বছর যাবৎ বিয়ে করেছেন, এবং উনি আপনাকে পুরোপুরি আলাদা একটা জায়গায় রেখেছেন।
আলহামদুলিল্লাহ, আমাকে তারপরে বিয়ে করার পরে আমাকে প্রথম অ্যাডভান্স দিয়ে দিছে ঘরের, তখন আমি বাসা ভাড়া নিয়েছি যাত্রাবাড়ি, ওখানে দুই মাসের দুই পরের দিন ফার্নিচার টার্নিচার সব কিনা টিনা দিয়া, তারপরে বাসায় যাওয়ার সময় একজন হুজুর ডাইকা নিছে, তাড়াহুড়োর বিয়ে, হুজুর ডাইকা কবুল পড়ছে, কাল্লা সাকিয়া স্যার, হুজুর সাকিয়া স্যার, কারো দরকার নাই, পরে কাবির নামা করবো এটা বলছে, পরে কাবির নামা করবে বলছে।
এখনো কাবির নামা করেনি?
করতে পারিনি, ওই যে ওর সময় নাই, ওর সারাক্ষণ ব্যস্ত থাকে, আর আমিও তো ইয়ে দিনা, কারণ আমি তো জানি আমার হাজবেন্ড আমাকে রেখে কখনো যাবে না। আমার
এই দুই বছর আপনার সঙ্গে সংসারটা কিরকম?
অনেক ভালো।
একটু শুনি কিভাবে থাকে আপনার সঙ্গে।
তারপরে বলতেছি ভাই, আর আমার হাজবেন্ড এখন মানে এখানে পরে বিয়ে হয়ে গেছে, আমাকে সব ইয়ে করছে, সব তিন দিন আমার পুরো ঘরে ফার্নিচার টার্নিচার সব যোগাই দিছে, তিন দিন আমার পুরো ঘর সাজাই দিছে।
আচ্ছা,
এরপরে আসছে আমাকে, পরে এই আস্তে আস্তে আমাকে এত ভালোবাসে কি বলবো। অনেক আছে না যে ছোট গোপায় আড্ডিরে ভুলে যাবো, জীবনও না লতা, আমার ওটা বড় ফ্যামিলি, ওখানে আমি বিশ টাকা দেবো তোমার পাঁচ টাকা দিবো, সহ্য করতে হইব, আমি ওখানে তিন রাত থাকবো, তোমার এখানে এক রাত থাকবো, সহ্য করতে হইব, আমার কোনো সমস্যা না, আমার জীবন বাঁচান ফরজ। পরে আমার হাজবেন্ড আমার জন্য অনেক কিছু করে দিছে আমাকে।
এখন কি করে দিয়েছে আমি একটু শুনতে চাই, কারণ
একটা ফ্ল্যাট কিনে দিচ্ছে আমার নামে।
আপনাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছে?
তারপরে তিন কাঠার মধ্যে পাঁচটা দোকান কিনে দিচ্ছে, তারপরে আড়াই কাঠা এক সাইড আড়াই কাঠা কিনে দিচ্ছে, কিন্তু জায়গার নাম বলবো না,
জায়গার নাম আমরা জানতেও চাই না আপনার কাছ থেকে।
ওনার আল্লাহর রহমতে কিছুর অভাব নাই, ওনার ভাড়ায় চলে পাঁচটা বাড়ি ভাড়া চলে, তারপরে গাজীপুর ওনার জায়গা, উনি মানে কুটিপতি,
উনি যে অনেক টাকার মালিক সেটা তো আমরা বুঝতেই পারছি, এবং আপনার প্রতি যে জাস্টিসটা করেছেন সেটা তো
আমি কিছুই চাই না,
আপনার জায়গাটা থেকে সেটা অসাধারণ, কিন্তু ওনার স্ত্রী বা ওনার ফ্যামিলি
কষ্ট দেয় না, অনেক ভালোবাসে ওদেরকে, বুঝতেই দেয় না, এত ভালোবাসে মামনি ওর মেয়েকে, মামনি তোমার কাছে টাকা আছে? আছে বাবা। না মামনি, 40-50 হাজার টাকা রেখা দাও, তোমার লাগবো। বড় ছেলেরে, বাবা তোমার কাছে টাকা আছে? আছে বাবা। না রেখা দাও। ছোট ছেলে, ছোট ছেলে মেয়ের একটা গাড়ি, ছেলের একটা গাড়ি, ছোট ছেলের জন্য একটা ফ্লাডো গাড়ি, ফ্লাডো গাড়িটা ও ব্যবহার করে এখন বর্তমানে। মানে মেয়ে ছেলে কলতো আমার সব, তুমি আমার পায়ের জুতা, কিন্তু আমার মেয়ে ছেলে মেয়ে আমার কাছের মানুষ। আমি কখনো জোর করি না যে তুমি আসো না কেন, আমি যে একটা আবদার করবো, আবদারটা রাখবো। ও ছোট ছেলের জন্য যা খাবার আনবো, ছোট আমার জন্য তা আনবো।
ছোট ছেলে বয়স কত?
7 বছর। বলবো কি, এটা আমার ছোট পাগলি বেবি, এটা আমার পাগলি বউ, এমনি বলবো।
আচ্ছা, আপনার প্রতি অসাধারণ আচরণ করছেন শুনে আমাদের খুব ভালো লাগলো,
অনেক ভালোবাসা আমার।
ঠিক আছে, ঠিক আছে, আমি ওই প্রসঙ্গে না হয় আরো বিস্তারিত জানার সুযোগ থাকবে, সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, আপনার একটা ভবিষ্যৎ হয়ে গেছে, নিশ্চিত একটা ভবিষ্যৎ,
ইনশাআল্লাহ।
তো আপনার সাথে এখন উনি আছেন এবং থাকেন, সংসার করেন, আপনি কি কোনো বেবি নেয়ার বা কোনো ফিউচার প্ল্যান আছে?
আমার বেবি হয়েছিল, নষ্ট হয়ে গেছে।
উনি চান আপনার একটা বেবি হোক?
হ্যাঁ, উনি তো বেবি না নষ্ট হয়েছে, যে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তারপরে আমার মা পরশুদিন আমার এই যে ওই মনন বাসা বললাম না, জেসমিনের বাবা, ও ডাকা আসছে, ওনার ছেলে গত নেক্সট উইকে ওনার হাত ধরে বলতেছে, ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন। ওইনার বাসায় যে বলবেন ওটা খারাপ, ডামগো বাসার থেকে আমগুলো জ্বালায় পোড়াই গেছে। আমার মা বলতেছে আর কি,
আপনার মালিককে,
আমার ইয়াকে বলতেছে, আমার হাজবেন্ড কে বলার জন্য, কিন্তু আমার হাজবেন্ড কান কথা ধরে না।
আপনার হাজবেন্ড কে আপনার ফ্যামিলি জানে?
হ্যাঁ জানে। ওরা আমার সংসার ভাঙার জন্য, আমার মা আমার সংসার ভাঙার জন্য, মনিরে আমার মা সংসার ভাঙার জন্য আমার হাজবেন্ডের কাছে কত ফোন করছে, মনিরে ফোন করে আমি খারাপ, আমি ভালো না, কও একদম পাড়ার খারাপ। ও হোটেলে যাইতো, ও ফিজিক্যালি রিলেশন মানুষের লগে করছে, হ্যাঁ এটা বলতে চাস, কিন্তু আমি একদিন ওর দেখি না। ওরা আমি অনেক ট্রাই করছি, ওকে আমি এমন স্তুক বলছি, আমার বন্ধুরে দিয়ে 10,000 টাকা দিমো এক রাতের জন্য থাকবো, ও বলছে তোর মারে এক জায়গায় আন আর এক জায়গায় আমারে নে। এরপর আমি লাইন কেটে কই, লাইন কাট এম এ ভালো, এমন বলছে আমার হাজবেন্ড। এরা কেউ যদি খারাপ বলে পাগল তা ছেড়া, কিন্তু এরা যদি কেউ ভালো খারাপ বলে সেই খারাপ, আমার হাজবেন্ড বিশ্বাস করে না আমি।
কিন্তু আপনার জন্য তো একটা অনেক বড় ঝুঁকির কাজ হচ্ছে, আপনি আপনার ফ্যামিলিতে আপনার হাজবেন্ডের পরিচয় দিয়েছেন।
আমি দিই নাই, মনিরে জানতো, মনিরা আসতো, মনিরা এসে অফিস থেকে অ্যাড্রেস নিয়ে গেছে, নাম্বার টাম্বার নিয়ে গেছে।
কোন কারণে সে যদি ওই ভদ্রলোকের ফ্যামিলিতে গিয়ে আপনার সম্পর্কে বলে,
তখন আর কি আমার হাজবেন্ড আমাকে ছাড়বে না, কিন্তু আসবে, একটু দেরি করে আসবো, ধরেন যেখানে দুদিন পর আসতো ওখানে এক সপ্তাহ 15 দিন পর পর আসবো আর কি, এরকম, কিন্তু আমাকে ছাড়বে না।
অর্থনৈতিক ভাবে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে আপনার একটা ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেছে, আপনার টাকা পয়সার কোন সমস্যা হবে না আল্লাহ রহমতে কোনদিন।
ভাই একটা কথা বলবো, আমি এখন আমি কই না, আমি জীবনে যা খাইতে পারি না আমি তা খাইতে পারি। কাকু শাকিল ভাই আমার ফোন দিয়ে বলতেছে, লত্তা তুমি কোথায়? আমি ভাই আমি বসুন্ধরা সিটি গেছি, আমার আমি 2 টাকা দিয়ে একটা স্যান্ডেল পরতে পারতাম না, আমি কালকে 2,500 টাকা দিয়ে যেটা পরে আসছি, 2,500 টাকা দিয়ে কিনছি। আমার প্রতি সপ্তাহে আমার হাত খরচ 5,000-10,000 টাকা দিয়ে যায়। আমার লতা অনেক কষ্ট করছে, লতা তুমি কষ্ট করো না। আমার খালাম্মারা এসে বুঝাইতো, খালাম্মারা বুঝাইতে এসে খালাম্মারা কয় কি বুঝাইবেন আপনি, ও কষ্ট করছে, ওর কিছু জানি না আমি, ও রাস্তার একটা মেয়ে। ওর মা বলছে, ওর মা ওর মনিরে ফোন করে বলছে, ও বলে ডাস্টবিন থেকে নেওয়া জারক সন্তান, হ্যাঁ ওরা ছাইড়া দিয়েছে, ও তো ঘরে জ্বালায় না। আমি জীবনে মেয়ে নিয়ে কষ্ট করছি, কোনোদিন আমার আত্মীয় স্বজনের কাছে যে হাত বাড়াই নাই আমি, লতা মানুষের কাছে হাত বাড়াইছি। এই জন্য আমার স্বামী আমার বলে, তোমার এই জন্য তোমার ভালো লাগে যে তুমি জীবন আত্মীয় স্বজনের কাছে হাত বাড়াও নাই? আমি কোনোদিন হাত বাড়াই নাই
লতা। আমি আপনার কষ্টের যে ক্ষতি আন কষ্টের যে ইতিহাস সেটা সারা বলে শেষ করা যাবে না। আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব, আপনি কখনো ভেবে দেখেছেন যে এই লোকটি আপনাকে যে কাজটি করেছে সেটা আপনার জায়গা থেকে অসম্ভব মহৎ কাজ, কিন্তু এই লোকটির আগের যে স্ত্রী সে যদি কোনোদিন জানতে পারে আপনার ব্যাপারে, যদি আমি বলছি যদি কোনোদিন জানতে পারে, কোনোদিন যদি আপনাকে তার মুখোমুখি হতে হয়, আপনি কি করবেন, কি বলবেন?
উনি যদি আমাকে বলে যে ছাইরা চলে দাম জামুগা, কারণ ক্ষতিটা তো আমি করছি, উনি করেন নাই, বেচারা নিষ্পাপ, অনেক ভালো আমার আপু, আমার আপু সেন্সলেস হারা। আমি আমার আপুর জন্য নামাজ পড়ে, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি তাজিয়ত নামাজ পড়ি, আমি আমার আপুর জন্য দোয়া করি, আল্লাহ তুমি ওকে ভালো করে দাও। আমি আমার হাজবেন্ডকে বুঝাই, তুমি আপুর কাছে যাও, আপুর একটু কাছে যাই, আপুর একটু কপাল একটু আদর করো, বুকে জড়াই নাও, কোরে কি জড়াবো, ও আমার কাছে এলে কয় কি আমার একটা সিগারেট দাও। সেন্স ওই যে ঘুমের ট্যাবলেট খেতে 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 ডায়াবেটিসও ধরে গেছে, মানে কোনো কিছুই নেই ওনার, যে স্বামী একটা, কিন্তু একটা কি স্বামী গেলেই এই কাজের মেয়ে, এই এটা দে তোর বসাইছে, এটা দে খাবার দে, তুমি খাইছ, আমার আপা পাশে আমার সাথে কথা বলে, এমন একটা মেয়ে আমরা হইলে কইতাম আমার জামার লোক কথা কাজ ধরে। আর উনি সেন্স নাই বেচারি, আমি সবসময় নামাজ পড়ে দোয়া করি, উনি ঘুমের ওষুধ খাইতে খাইতে অ্যাবনর্মাল হয়ে গেছে, একদম অ্যাবনর্মাল, ওনাকে বাইরে নিতে হয় একজন, একবার হারাই গেছে।
আপনার হাজবেন্ডের বয়স কত এখন? পঞ্চাশ বছর বয়স। উনি কখনো আপনাকে বলেন যে উনি যদি না থাকে তোমার কি হবে?
বলে
কি বলে?
বলে রতা, আমি যে তোমাকে টাকা পয়সা দিই তুমি নিজেকে গোসাও, আমি না থাকলে তোমার কেউ নাই, তুমি নিজের গোসাও লতা।
আপনি কি গোছাচ্ছেন নিজেকে?
আমি মানে আমি গোসাই তো আমার কাছে।
আপনার সম্পর্কে
এক সময় তো টাকা পয়সা দেখি না, এখন একটু দেখছি তো তাই একটু খরচ বেশি করে ফেলি।
আপনাকে যে পরামর্শ দেয় আপনার হাজবেন্ড সেটাই আপনি মেনে চলেন? এক, দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে কোনো পরামর্শই আমি আপনাকে দিব না। আপনার জীবনের গল্প শুনে আমার দুই ধরনের অনুভূতি হয়েছে, আমার লিসনার যারা আছেন যারা এখানে লিখছেন তাদেরও ঠিক একই অনুভূতি। এই মানুষটি কারো কারো কাছে আপনার হাজবেন্ড মহান একজন মানুষ, অসম্ভব রকমের মহান একজন মানুষ, কিন্তু এজ এ প্রেজেন্টার হিসেবে, হ্যালো 8920 প্রেজেন্টার হিসেবে, শুধু মানুষ হিসেবে এখানে নিজেকে প্রেজেন্ট করার কোন সুযোগ নেই। আমি আমার জায়গাটা থেকে একজন হিউম্যান হিসেবে আমি ফিল করতে পারি, যেহেতু আপনি আমার গেস্ট, সুতরাং অসম্ভব রকম একটা হ্যাপি এন্ডিং আপনার জীবনে আমরা দেখলাম, এখন যে জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন। সারা গল্পটা শুনেছি, শুধু আপনি চোখের পানি ফেলেছেন আর নিজেরও কখনো কখনো চোখের পানি চলে এসছে, কিন্তু আপনি এখন হাসছেন, সে সাথে আমার অন্তরটা হাসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষটি আপনাকে এই সুযোগটি দিলেন, যে মর্যাদাটি দিলেন, সেই মর্যাদা নিজের পরিবারের জায়গাতে গোপন করে সেই মর্যাদা কতখানি যুক্তিযুক্ত, এই প্রশ্ন থেকেই যায়। এক, দুই নম্বর হচ্ছে যে আপনাকে যখন আমি প্রশ্নটা করলাম যে যদি কখনো জেনে যায় ওই ভদ্রমহিলা যার একক অধিকার ওই হাজবেন্ডের উপরে, সেই ভদ্রমহিলাকে আপনি কি উত্তরটা দেবেন? আপনি যেভাবে সারল্য নিয়ে বললেন যে উনি আমাকে ছেড়ে যেতে বললে আমি তখন ছেড়ে যাব, এটাই ছিল হ্যালো 8920-র সবচাইতে অসাধারণ বিষয় এবং আজকের জীবনের গল্পের অসাধারণ বিষয়। আপনার এই সারল্যটাকে আমরা অনেক বেশি স্যালুট করতে চাই। আমি জানি আপনার এখনো কিছু বলার আছে, আমি সেই সুযোগটা আপনাকে দিব। তার আগে আমি লিসনার মানে প্রিয় শ্রোতা যারা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, একটা জীবনে অনেক কিছু ঘটে, আমরা যেভাবে জীবনে চিন্তা করি সেই চিন্তার বাইরেও অনেক কিছু ঘটে, এবং সেই ঘটে যাওয়া প্রত্যেকটি জিনিস আমাদের জীবনকে আঁচড় দেয়। সে আঁচড় কখনো কখনো কাঙ্ক্ষিত আঁচড়, সে আঁচড় কখনো কখনো অনাকাঙ্ক্ষিত আঁচড়। পুরোটা জীবন জুড়েই এই মেয়ে তার জীবনে যে আঁচড়গুলো পড়েছে সবকিছুই অনাকাঙ্ক্ষিত ছিল, এখন যে আঁচড়টি ওর ব্যক্তিগত জায়গা থেকে ফিল করেছে সেটা কাঙ্ক্ষিত। ও এখন 2500 টাকা দামের স্যান্ডেল পরে, কারো কারো কাছে 2500 টাকা কোনো ফ্যাক্টই না, কোনো বিষয় না আজকে হ্যালো 8920-র অনেক শ্রোতার কাছে, কিন্তু আজকের লতার কাছে 2500 টাকা অনেক বড় বিষয়। প্রশ্ন হচ্ছে এই লতা সামনের যে দিনগুলো ফেস করবে সেগুলো কি এরকম হ্যাপি থাকবে? আমরা শুভকামনা জানাতেই পারি। আমি লতার শেষে আপনার কাছে জানতে চাই, আপনি হ্যালো 8920-তে কেন আসলেন?
আমি এখানে আসছি, আমি চাই না কোন মা বোন মা তার মেয়েকে নিয়ে আনক পালক আনক, সুন্দর করে বলে দে বাবা তুই আমার সন্তান না, তুই জাগা নিজের জীবন নিয়ে বাসে চলে যা, কিন্তু আমার মতো জীবন যেন মা বোনের কাছে আমি হাত জোর করে বলি কোনদিন আপনাদের মানে কি বলবো, আপনারা কখনো আপনার মেয়েদেরকে নিয়ে পালক আনেন বিষ খাওয়াই মায়া ফেলেন, আন্না ফাঁসি দিয়ে মানে আন্না কাইটটা গাঙ্গে বাসায় দেন, কিন্তু মগর এরকম আমার জীবনের মতো করেন না। আর আমি সবচেয়ে বেশি তারেকটা ধন্যবাদ দিই ছোট ভাই, ওর জন্য আমি এখানে আসতে পারছি, আর শ্রদ্ধেয় শাকিল ভাইয়া ওনাকে আমার সালাম, ওনার জন্য আমি এখানে আসতে পারছি, উনি আমাকে অনেক সুন্দরভাবে অনেক ভালো ব্যবহার করে এখানে আনছে। আর কিবরে ভাইয়ের কথা কি বলবো, কিবরে ভাইয়া তো একজন অসাধারণ একজন মানুষ, সবাই কিবরে ভাই এবং আমাদের পুরো হ্যালো 8920 টিম সবার জন্য দোয়া করবেন। কিন্তু আমার আরো কথা আছে একটু, কথাগুলো হলো আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন, আমার আর কিছু বলার নাই, সবাই দোয়া করবেন।
প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের লতার জীবনের গল্প। বললাম না আপনি কি শিখবেন, ওই শেষের সারল্যটুকুই আমাদের শেখার। আর লতা অনেক ভালো আছে, অন্তরের দিক থেকে আপনি সুখী হতে পারেন, কিন্তু সেই ভালো থাকাটা যদি কাউকে কোনোভাবেই খারাপ রাখে সেই জায়গাটা থেকে সুখী হবেন কিনা আমি ঠিক জানি না। আমি এই যে ভদ্রলোক যিনি কাজটি করেছেন সে কাজটি মহৎ কাজ কিনা সে প্রশ্নও আমি কখনো তুলতে চাই না। লতার দিক থেকে দেখলে সেটা অসাধারণ কাজ, কিন্তু যদি তার পরিবারের জায়গাটা থেকে দেখি সেটা তিনিই ভালো জানেন। আমি পুরো গল্পটাই আপনাদের কাছে ছেড়ে দিলাম, তবে অদ্ভুত একটা শান্তি নিয়ে আজকের হ্যালো 8920 শেষ করছি, শুধু এতটুকুই বলতে পারি। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ওর একটা স্টুডিও পিকচার দেওয়া হয়েছে, ওখানে পুরো ফেসটা চেনা যাবে না এবং সেটা ওর ভালোর জন্যই। আমরা চাই আমাদের লিসনার যারা শুনছেন এবং আমাদের গেস্ট যারা এখানে আসেন তারা ভালো থাকুক। প্রিয় শ্রোতা, আপনার জীবনের গল্পও আমাদের কাছে বলতে পারেন 9115668, আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920।
জীবনের ধারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, জীবনের ধারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, তবে কি কারো সুখের অসুখ হতো, তবে কি কারো সুখের অসুখ হতো, জীবনের ধারাটাকে পোশাকের মতো যদি বদলানো যেত, তবে কি কারো সুখের অসুখ হতো, তবে কি কারো সুখের অসুখ হতো। যদি ব্যথার স্মৃতি হৃদয়ের শাখা থেকে ঝরে যেত, ফুলের মতো যদি ব্যথার স্মৃতি হৃদয়ের শাখা থেকে ঝরে যেত, এত মন তাহলে স্মৃতির দাবানলে কি আর যত, তবে কি কারো সুখের অসুখ হতো, তবে কি কারো সুখের অসুখ হতো।
শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 90.2 এ। আমরা লতার জীবনের গল্প শেষ করেছি ঠিক বলবো না, শোনার ব্যাপারটা শেষ হয়েছে, কিন্তু লতার জীবনের গল্পের রেশটা এখনো কেটে যায়নি। আমরা ফেসবুকে অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, হাজার হাজার লাইক পেয়েছি ছবিতে। আমরা দুই একটি কমেন্টস এখানে পড়তে চাই, প্রশ্ন এখানে পড়তে চাই। লতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন রাকিব। লতার কান্নাতে ভেঙে পড়েছেন অসংখ্য অসংখ্য মানুষ। এখানে সিমরান লিখেছে, লতা তোমার কষ্ট শুনে আমার প্রচন্ড খারাপ লেগেছে, আমি পুরো গল্পটুকু শুনেছি এবং কেঁদেছি। কিন্তু আসার বিষয় হচ্ছে, শেষের দিকে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ খুশি হয়েছেন এবং অসংখ্য মানুষ কমেন্টস করেছেন এভাবে। বিশেষ করে আমি বলব জামাল, শিরিন, ইমরান, সোহেল, এরকম আরো অসংখ্য অসংখ্য বন্ধু যারা লিখছেন যে আজকের শেষটা খুব সুন্দর হয়েছে, একটু আনন্দে ঘুমোতে পারবো, একটা আরামের ফিলিংস নিয়ে আসলে বিছানায় যেতে পারবো। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এরকম বলেছেন, এবং একই সাথে আমি যে কনফিউশনটাতে রয়েছিলাম সেই কনফিউশনের মধ্যেও কিন্তু অনেকেই রয়েছেন, এবং সেই কনফিউশনের জায়গাটা থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে যে হাজব্যান্ডটি লতার বর্তমানে এবং তার যে আরেকটি সংসার রয়েছে, সেই সংসারের যিনি স্ত্রী তিনি যদি ব্যাপারটি জানেন তাহলে শেষ বয়সে তিনি কতটুকু কষ্ট পাবেন। সবকিছুর উর্ধ্বে ওখানেও কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, সেখানে দেখেছি মানবিকতাকেও অনেকে বড় করে দেখেছেন, এবং তারা কেউ কেউ বিশ্বাস করেছেন যদি প্রথম স্ত্রীটি জেনে যায় ব্যাপারটি তাহলে মানবিকতার জায়গা থেকে তিনি একটি জ্বলন্ত উদাহরণও রাখতে পারেন, কারণ এখানে কিন্তু লতা বলেছে যে তিনি যা চাইবেন আমি সেই মুহূর্তে সেই কাজটি করব। লতা এখন অনেক সুখে আছে প্রিয় শ্রোতা, পুরো ব্যাপারটিতে যে কমেন্টসগুলো আমরা দেখলাম, যে বিষয়গুলো আমরা দেখলাম, এখানে একজন বন্ধু হিমেল নামে একজন বন্ধু কমেন্টস করেছেন যে লতা সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, তবে এই সুন্দর দিনের মধ্যে থেকে তুমি সঞ্চয় করে যেও, নইলে ভবিষ্যতে যখন কঠিন দিন আসবে সেই সময়টাতে তোমার মোকাবেলা করার মতো কিছুই থাকবে না, আবার তোমাকে আগের দিনে ফিরে যেতে হবে। আমরাও ঠিক লতাকে একই কথা বলতে চাই আপনার সাথে সুর মিলিয়ে, যে লতা তুমি বর্তমানে যাই পাচ্ছ, যেটা পাচ্ছ সঞ্চয় করো, ভবিষ্যতের যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করার জন্য তোমার এই সঞ্চয়টুকু ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে। প্রিয় শ্রোতা, এখানে ফটোতে কমেন্টস করেছেন হাজার হাজার মানুষ, স্টুডিও পিকচারে কমেন্টস করেছেন, এবং একই সাথে বলতে চাই যে রেডিও স্ট্যাটাসে অনেক অনেক প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা, যেসব প্রশ্নের উত্তর আমরা শেষের দিকে এসে পেয়েছি, এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যারা রাত দুটো পর্যন্ত জেগে থেকে আমাদেরকে উৎসাহ দিলেন, শুনলেন আজকে লতার জীবনের গল্প। এবং একই সাথে বলতে চাই হ্যালো ইট 920 টিম মেম্বার শাকিল, যে হ্যালো ইট 920 এই স্টোরিটাকে সাজানোর জন্য একেবারে খুব বেশি রিস্ক নিয়ে বিভিন্ন জায়গাতে যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন তুলে নিয়ে এসেছে আমাদের হ্যালো ইট 920 প্যাকেজ, আমরা সেটা পেয়েছি। আমরা এই পর্যায়ে প্রিয় শ্রোতা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই গত সপ্তাহের দুজন বন্ধু যারা জীবনের গল্প এখানে বলতে এসেছিল, স্বামী এবং স্ত্রী সুফিয়া এবং রাকিব, তাদের জীবনের গল্প প্রচার হবার পর হ্যালো ইট 920 শত শত ফোন এসছে, এবং সেই ফোনের জায়গাটা থেকে আমরা কিছু ফোন কল আপনাদেরকে শোনাতে চাই। সুফিয়া এবং রাকিব নিশ্চয়ই আমাদেরকে এই মুহূর্তে শুনছে, আপনারা বুঝতে পারবেন যে প্রতিক্রিয়াগুলো কেমন ছিল আপনাদের জীবনের গল্প শোনার পর। এবং একই সাথে বলতে চাই যে যারা হ্যালো ইট 920 আসতে চান তারা এখানে আপনাদের জীবনের গল্প বলার জন্য কিভাবে বলবেন, কি ধরনের টেক্সট আপনারা করে থাকেন বা কি ধরনের ফোন আপনারা করে থাকেন, সেগুলোর কিছু স্যাম্পল আমরা বাজাবো, হয়তো এদের মধ্যে থেকেই সামনের পর্বে একজন অতিথি হাজির হবেন জীবনের গল্প বলার জন্য। প্রিয় শ্রোতা, আমরা এই কমেন্টসগুলো এবং একই সাথে যারা আসতে চান হ্যালো ইট 920 তেও এগুলো শোনার মধ্য দিয়ে আজকের হ্যালো ইট 920 শেষ করব, এবং আমরা বিশ্বাস করি হ্যালো ইট 920 প্রাণ হচ্ছেন লাখো শ্রোতা, তারা সবসময় আমাদের সাথে আছেন, আমাদের অনুপ্রেরণার অংশ হয়ে আছেন। আপনারা অনেক ভালো থাকবেন, এবং সবসময় বলে থাকি এবিসি রেডিওর সাথেই থাকবেন।
আমার নাম মোহাম্মদ আয়াতুল্লাহ, আজকে যে প্রোগ্রাম শুনতেছি, কিন্তু এই যে ছেলেটা একটা মেয়ে কাজ করেও খাওয়াইছে, এরপর ও যে আরেক মেয়ের সাথে ওই করছে, এটার জন্য আসলে যে ওয়ার জন্য সবাই কলঙ্কিত।
আমি দীপ্তি, রাকিব ও সুফিয়ার যে গল্পটি শুনলাম এটা একদম পরিষ্কার যে সুফিয়া ওনার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসে, খারাপ পথে ফেরানোর জন্য অনেক চেষ্টাও করেছে, উনি অনেক ধৈর্য ধারণ করেছে, ওনাদের এই পারস্পরিক সমস্যাগুলো প্রভাব কিন্তু ওনার বাচ্চার উপর পড়ছে। আমার ওনাদের জন্য অনেক শুভকামনা রইল।
হাসান বলছি নৌসিন্দি থেকে, রাকিব ভাই এবং সুফিয়া আপুর জীবনের গল্পটা শুনলাম, অনেক ভালো লাগেছে। শেষমেশ রাকিব ভাইয়ের প্রতি খুব রাগ হয়েছে, তারপরও যে ওনারা আবার সব ভুলে খুব ভালো আছে এটা শুনে আসলে সত্যি খুব ভালো লাগছে।
আমার নাম নুরুজ্জামান, বুধবারের অনুষ্ঠানটা শুনলাম, আপু এবং ভাইয়ার জীবনের অনেক ইস্তরি, ও তারা অনেক সুখে থাক, ভালো থাক।
আমি মেহেদি হাসান বলছি, রাকিব এবং সুফিয়াকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের প্রতিটা মানুষের পক্ষ থেকে জানাচ্ছি ভেরি ভেরি শুভেচ্ছা।
রকিব বলছিলাম, রকিব ভাই এর উদ্দেশ্যে একটা কথা বলার আছে, মানুষই কখনো ছোট করে দেখতেনি, আপনি আপুর সঙ্গে যেভাবে করতেন আশা করি আর করবেন না, অন্য কোন মহিলার সঙ্গে কথা বলবেন না, আর ভালো থাকবেন, আপনাদের পরিবার সুখ হোক শান্তি হোক এতে চাই।
আমার নাম নাজিম উদ্দিন, আমি বলছি চট্টগ্রাম থেকে, কালকে রাতে হ্যালো 8920 ঘটনাগুলো শুনে আমার অনেক ভালো লাগে, এবং আমি দোয়া করি ওরা যেন ওদের সন্তানকে নিয়ে ভালো থাকতে পারে।
আমি রফিকুল ইসলাম বলছি গাজীপুর থেকে, সুফিয়া এবং রাকিবের কাহিনী শুনেছিলাম, এবং ওদের দুজনের কাহিনী শুনে দেখলাম যে ওরা করুণ কাহিনীতে আছে, এবং ওদের দুজনকে আমি সাহায্য করতে চাই।
হ্যালো আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার জীবনের গল্পগুলো হল ছোটবেলার থেকে স্কুল জীবন এবং কলেজ জীবন। আমি বিয়ে করি, বিয়ে করার পরে আমার অনেক কিছু হয়ে যায় এবং দীর্ঘ 10 বছর আমি সিঙ্গাপুর ছিলাম। আমি আমার জীবনের গল্প বলার জন্য আমি আপনাদের স্টুডিওতে আসতে চাই।
আমার নাম কবিতা। ছোটবেলা থেকে সৎ মায়ের অত্যাচারে লাঞ্ছিত, একটু সুখের আশায় একজনের হাত ধরতে চেয়েছিলাম, সেও আমার সাথে প্রতারণা করে পালিয়ে যায়। আজ আমি একটা জীবন্ত লাশ, পৃথিবীর লাখো মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই আমার কষ্টগুলো, যদি একবার আমাকে সুযোগ করে দেন।
আমি একজন মুক্তিযোদ্ধা আজগর আলী। আমার জীবনের অনেক দুঃখ বেদনা নিয়ে আমি 30 বছর জীবন যাপন করতেছি। আমার 5টা সন্তানের জীবন কাহিনী আছে। আমি সমস্ত জীবন কাহিনী এবিসি রেডিওতে আসতে চাই।
আমি সীমা। যখন আমার পরিবার আমার পড়াশোনার খরচ দিতে পারত না, ওই মুহূর্তে একজন কানাডিয়ান বন্ধু আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই সাহায্য নিতে এবং সে দিতে গিয়ে সমাজের যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আমাদের অতিক্রম করতে হয়, সে সম্পর্কে সব বিস্তারিত বলতে চাই। প্লিজ আমাকে একটু বলার সুযোগ করে দিবেন।
আমি বিপ্লব। আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, মেয়েটা আমাকে বলে যে আমার সাথে বাঁচতে পারবে না, এখন সে অন্য একটা ছেলের সাথে গসমাসা করতেছে, আমাকে না জানায়া। আমাকে একটু সুযোগ করে দেন, আমি আমার করুণ কাহিনীটা বলতে পারি।
আমার নাম মিজন খান। আমি এই সমাজে ঘৃণ্য অপরাধী। আমি আমার ভালোবাসার মানুষ 7 বছর তার সাথে সম্পর্ক রেখে আমি তাকে পাই নাই। আশা করি আমাকে হ্যালো 892 আমার জীবনের গল্প দিয়ে আরো কিছু সমাজকে ভালো করবেন।
আমার নাম নার্গিস রহমান। আমরা রাজা থেকে ভিখারি যেভাবে হয় সেই অবস্থা। আমার ছেলে SSC তে খুব ভালো রেজাল্ট করছে, GPA 5 পাইছে। আমরা মানুষকে লেখাপড়া করাইছি, এখন কিন্তু আমার বাচ্চাটার শখ ছিল ডাক্তারি পড়ার জন্য, পড়ালেখা থেমে যাচ্ছে, তোর লেখাপড়া বন্ধ হয়ে গেলে ও আত্মহত্যা করবে। সেজন্য আমি মা হয়েও আপনাকে অনুরোধ করছি আমার ছেলেকে যেন একবার সুযোগ দেন।
আমার নাম মিনারা বেগম। আমার বয়স 40। আমার স্বামী একজন নেতা, আমি আজকে পথের ভিখারি। আমি আপনাদের এখানে আসা সবগুলা বলতে চাই, আমার যদি সুযোগ দেন।
আমার নাম রামকৃষ্ণ মন্ডল। আমি বাংলাদেশের 64 জেলা ঐতিহাসিক এবং পর্যটন স্থানগুলো বাইসাইকেল ভ্রমণ করছি। এটা আমি আমার জীবনের গল্পে ABC রেডিওকে বলতে চাচ্ছিলাম।
আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। আমি একটা খুব ভালো ছেলে ছিলাম, মাঝখান থেকে সন্ত্রাসী এমনকি নেশাগ্রস্তর মধ্যে পড়ে যাই এবং এখন ভালো হতে চাই। অভিভাবকের অভাবে আমি এরকম হচ্ছি। হ্যালো 8920 তে আমার জীবনের গল্পটা বলতে চাই।
আমার নাম মোহাম্মদ মঞ্জুর হোসেন। আমার পিতা একজন রিক্সা চালক। আমি আমার এলাকার কমিশনারের মেয়েকে প্রেম করে বিয়ে করেছি। আমি আমার জীবনের ইতিহাসগুলো বলতে চাই, দয়া করে আমাকে সুযোগ করে দিবেন।
আমার নাম সানিয়া আফরিন আশা। আমি ছোটবেলা থেকে মানসিক ভাবে কষ্ট নিয়ে বড় হয়েছি। পরবর্তীতে অল্প সময়ে আমার বিয়ে হয়ে যায়, কিন্তু তখন আমার মানসিক সুস্থতার পরিবর্তে শারীরিক এবং মানসিক দুটোই বিপর্যয়ের মধ্যে পড়ি। এখন আমি সংসারের থেকে বিচ্ছেদ একজন মানুষ। আমার ছোট্ট 1-3 বছরের ছেলে নিয়ে আমি অনেক কষ্ট দিন যাপন করছি। যদি মনে করেন আমার গল্পটি শোনার মতো, তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করুন।
জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না।
This track was downloaded from FusionBD.com.